exclusively on FusionBD.com.
অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিক্রেটসের আরও একটি অনকোর এপিসোডে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আজকে সিক্রেটসে যিনি আমার সঙ্গে লাখ লাখ মানুষের সামনে মুখোমুখি হচ্ছেন সারা দেশব্যাপী, এটা একটা অন্যরকম এপিসোড। কেন বলছি সেটা আপনারা যখন ভেতরে যাবেন তখন বুঝতে পারবেন। খুব ইন্টারনাল ফ্যামিলি ক্রাইসিস নিয়ে আজকের এই সিক্রেটসটা। আমরা সবসময় যে কথাটা বলি, আপনারা ডিসক্লেইমারও শুনেছেন যে নিজের রেসপন্সিবিলিটি, ওন রেসপন্সিবিলিটি আপনি এখানে যা বলছেন সেটার ব্যাপারে। আমরা তিনটা জিনিস করেছি আজকের এই সিক্রেটস প্রচার করবার আগে আপনাদেরকে একটু ধারণা দিই। প্রথম যেটা, সেটা হচ্ছে যিনি আজকে এই গল্পটা বলছেন তার নামটা আমরা পরিবর্তন করেছি। আমরা তার অরিজিনাল আইডেন্টিটি এখানে তুলে ধরবো না, তার সামাজিকতার কথা ভেবে। নাম্বার টু, যেটা যে ভয়েস আপনি তাকে শুনতে পাচ্ছেন সেই ভয়েসটি অরিজিনাল ভয়েস নয়। সুতরাং এই ভয়েসটি যদি অন্য কারোর সঙ্গে মিলে গিয়ে থাকে তাহলে আমরা আন্তরিকভাবেই দুঃখিত, তাকে আপনারা কোনোভাবেই সন্দেহ করবেন না, কারণ ভয়েসটি আমরা এখানে চেঞ্জ করেছি। তৃতীয়ত, যে গল্পটি এখানে তুলে ধরা হচ্ছে সেটা খুবই ইউনিক এবং এক্সেপশনাল গল্প। আমরা এই ধরনের গল্প সাধারণত খুব একটা শুনি না, আমাদের সমাজে নিশ্চয়ই ঘটে কিন্তু সেভাবে হাইলাইট হয় না। আমরা গল্পের অন্যরকম একটা অ্যাঙ্গেল থেকে আজকের এই সিক্রেটসটা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা কোনো সর্বজনীন চিত্র নয়। ঠিক আছে, আমরা শুরু করছি আমাদের সিক্রেটস। এবং এই অনুষ্ঠানে যদি আপনি পার্টিসিপেট করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমি তোমাকে তুমি করেই বলবো, কেন বলবো সেটা আমাদের গেস্ট যারা আছেন তারা হয়তো বা মানে যারা লিসনার আছেন তারা শুনলে বুঝতে পারবেন। ইউ আর 18 রাইট নাও, মুখে বলতে হবে। তোমার বয়স এখন 18 বছর। কবে হয়েছে?
আমার 18 হয়েছে গত জুলাই মাসের 10 তারিখে।
গত জুলাই মাসের 10 তারিখে। সো 18 বছর মানে ধরে নেওয়া হচ্ছে যে সি ইজ অ্যাডাল্ট এবং তার বিচার বুদ্ধি করার ক্ষমতা আছে এবং সেই জায়গাটা থেকে সে সমাজের অনেক রিয়েলিটিকেই ফেস করতে পারে। তোমার নাম কি?
আমার নাম সুভা আক্তার।
সুভা আক্তার, এবং এটা তোমার অরিজিনাল নাম না, আমরা শুরু দিয়ে বলে নিয়েছি। এটা এই কারণেই বলছি যে সুভা এবং ওর ভয়েস, এই দুটো যদি অন্য কারোর সঙ্গে মিলে যায় সেটা অবশ্যই আমি বারবার বলবো যে দিস ইজ নট রিয়েল থিং, কারণ আজকের স্টোরিটা অনেক সেন্সিটিভ এবং এই দুটোই এখানে পরিবর্তন করা হয়েছে। তো ওর রিয়েল পরিচয় সব কিছুই আমরা গোপন রাখছি। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিংলি ওর কিছু স্ন্যাপ মানে ছবি আমরা আমাদের ইউটিউবে দেবো, এছাড়া তেমন করে কোথাও আসবে না। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি www.youtube.com/dfm904। ঢাকা এফএম 90.4 নামে চ্যানেলটি আছে, ওখানে গিয়ে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আমরা অনুষ্ঠান চলাকালীন সময় যে কোনো সময় পুরো অনুষ্ঠানটি ওখানে আপলোড করবো। ওকে, এবং সেখানে আমাদের সুহার কিছু ছবি ওখানে থাকবে। জন্ম জেলা কোথায় তোমার?
আমার ঢাকাতেই।
ঢাকাতেই তুমি জন্ম হয়েছো, এখানেই বড় হয়েছো?
হ্যাঁ।
ওকে, ঠিক আছে, শুরু করো। তুমি কেন ফিল করলা, তার আগে বলো তো, আমি তোমার স্টোরিটা কিছুটা জানি, কেন ফিল করলা যে এই ধরনের গল্প তুমি সিক্রেটসে এসে বলবা?
আমি এই কারণে বলতে চাচ্ছি যে আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যাদের পরিবারে এরকম অনেক ঘটনা ঘটছে, কিন্তু সবাই কিন্তু বলতে পারছে না। আবার অনেক সময় হচ্ছে যে অনেকে জিনিসগুলো ফেস করে মেনে নিচ্ছে, আবার অনেকে খারাপ পথও বেছে নিচ্ছে। তো তার চেয়ে যদি কেউ আমার কথাটা শুনে নিজের মানে বুঝে খাটিয়ে যদি কোনো ভালো কিছুও করে, অন্তত তার জীবনে কিছু পরিবর্তন আসতে পারে।
তো তুমি এই পার্সপেক্টিভ থেকে এটা বলছো। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, ও যে বিষয়টা নিয়ে আজকে এখানে এক্সপ্লোর করতে যাচ্ছি, এটা অত্যন্ত সাহসী একটা পদক্ষেপ আমি বলবো, কিন্তু এটা থেকে আসলে বের হওয়ার জন্য কোন কোন রিমেডি আছে কিনা সেটা আমরা পুরো স্টোরি শোনার পরে সবাই মিলে ডিসকাস করতে পারি। চলো শুরু করো একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে বলতে চাই আমরা ব্যাকগ্রাউন্ডে থাকবো প্রথমে।
আমি আমার আজকে 18 বছর বয়স। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি ঢাকাতেই। আমার জন্ম হওয়ার 3 মাস পর আমার বাবা বাহিরে চলে যায়।
জি
বাবার মায়ের দিক থেকে খুব সেন্সিটিভ ছিলাম। আমার বাবার একটা ছবি ছিল বাসায়, আমি আমার বাবার ছবি ছাড়া কাউকে বাবা বলতাম না। এমনকি আমার চাচা ছিল, কাকা ছিল, তারাও অনেক সময় চেষ্টা করতো তাদেরকে বাবা বলানোর জন্য, কিন্তু আমি কখনোই বলতাম না। আমার বাবার ছবি দেখেই বলতাম চুনি আমার বাবা। এন্ড 3 বছর পর যখন আমার বাবা বাহির থেকে আসে, সৌদি আরবে ছিল যখন আসে, তখন আমার বাবার গালভর্তি দাড়ি ছিল। এন্ড মানে 3 বছর আগে সে যেমন ছিল বা আমার ছবিতে যেরকম ছিল সেরকম তো ছিল না। দেন আমি আমার মা আমার বাবাকে পরিচয় করা দেয় যে আমার বাবা উনি। তো স্বাভাবিক আমার মায়ের মুখে শুনেই জানি যে ইনি আমার বাবা, বা আমাদের সাথে যাদের পরিচয় করা দেবে তারাই মানে তাদেরই আমার পরিচয় চিনি। তো আমি আমার বাবার ছবি দেখে তার সাথে যখন ফেস মিলাই, দেন আমার কাছে ভালো লাগে নাই। অ্যান্ড ফেস মিলছিল না, অ্যান্ড ছোট ছিলাম বুঝিনি। অ্যান্ড আমি তাকে বাবা বলে মেনে নিইনি। শুধু তাই নয়, আমি কখনো তাকে বাবা বলে ডাকতামও না। দেন ধীরে ধীরে যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, তখন তার ফেসের সাথে মানে বুঝতে লাগলাম যে না, উনি আমার বাবা। দেন মেনে নিয়েছি। অ্যান্ড আমাদের ফ্যামিলিটা খুব ভালোই ছিল। আমার ফ্যামিলির ব্যাপারে কখনো কোনো কিছু জানতাম না। অ্যান্ড আমি ব্যাপারে কখনো খুব কিছু জানার চেষ্টাও করতাম না, আমার এই ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। কজ ফ্যামিলিতে সবাই একজন আরেকজনের মানে দায়িত্ব থাকে, কিন্তু তবুও কিন্তু একটা ব্যক্তিগত ব্যাপার বলতে কিছু থাকে। দেন আমাকে ছোটবেলা থেকে আমি মানে প্লে নার্সারি কেজি এগুলো আমি আমাদের এলাকার একটি স্কুলে পড়েছি। দেন পরবর্তীতে আমাকে আমার এলাকার বাদালত নার্সারি স্কুলে ভর্তি করানো হয়েছে। আমি ওখানে পড়াশোনা চালিয়ে কন্টিনিউ চালিয়ে যাই। যখন আমার যখন আমি সেভেন উঠি, স্বাভাবিক মানে বয়সের খাতিরে মানুষ কিন্তু ভুল করে। তো আমার আব্বু আম্মু আমার সাথে খুব খারাপ আচরণ করে।
খারাপ আচরণ করে বলতে কি ঘটনা?
খারাপ আচরণ বলতে আমার গায়ে হাত তুলে।
কি ছিল ঘটনা, কেন গায়ে হাত তুলে?
রিজনটা ছিল যে আমি কেন রিলেশন করছি,
কি মানে রিলেশনটা তুমি পড়লে কিভাবে কি হয়েছে?
পড়েছি আমাকে প্রপোজ করে।
সেভেন
থাকতে আমার পাশের বাড়িতে ছিল একজন মানে ভাড়া থাকতো। তো সে আমাকে যখন প্রপোজ করে, তো আবেগের বসে তাকে আমি যখন একসেপ্ট করি, আমাদের রিলেশনে যখন 14 দিন, তখন ফ্যামিলি জানতে পারে।
একটু থামাচ্ছি আমি, সেটা হচ্ছে যে পাশের বাড়িতে যে ছিল ও কোন ক্লাসে পড়তো?
পড়াশোনা করতো না।
ও কি তোমার চেয়ে বয়সে অনেক বড় ছিল?
হ্যাঁ বড় ছিল বয়সে। পড়াশোনা 2-3 বছর আগে ছেড়ে দিয়েছে।
আচ্ছা।
এন্ড আমি আব্বুর ফোন দিয়ে কথা বলছিলাম। দেন আব্বুর ফোনের নাম্বারটা ছিল। এন্ড রাতের বেলা সে যাচ্ছিল যে আমার সাথে দেখা করবে। আমার মনে খুব ভয় ছিল, তো আমি ফোনটা সাইলেন্ট করে আমার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। দেন হঠাৎ করে আব্বু ঘুম থেকে উঠে দেখে যে বাইরের লাইট চলছে। অ্যান্ড আব্বুর ফোন কাছে নেই। যখন সে আমার বালিশের নিচে ফোনটা দেখে, রিসিভ করে ফোন, তো আমি ওখান থেকে আব্বু কোনো কথা বলে না, কিন্তু অপর সাইড থেকে কথা আসে যে তুমি আমার সাথে দেখা করবে, আর তা নাহলে তোমার সাথে আমার ব্রেকআপ।
ওকে, এই ধরনের কথা আসে?
হ্যাঁ। তো পরে এই কথা শোনার পর আব্বু খুব রেগে যায়। অ্যান্ড আমাকে ওদিন খুব মারে। অ্যান্ড আমার পড়াশোনাও অফ করে দিতে চেয়েছিল, কিন্তু আম্মু কোনোভাবে হয়তো বা আমার
বাবা এর আগে কি তোমার কখনো গায়ে হাত তুলেছে?
না, ওই ফার্স্ট টাইম।
ওই ফার্স্ট টাইম। তোমাকে কি হবে বাবা, এগুলো খেয়াল করবেন, কারণ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। বাবা তোমার কাছে অনেক প্রিয় এবং অনেক রেসপেক্টেড একটা জায়গা ছিল, ছিল কি? ওকে, তো তোমাকে বাবা ওই ঘটনা জানার পরে তোমাকে বাবা কি করেছে? আমাকে কি
আমাকে প্রথমে 2-3টা থাপ্পড় মারে,
জিজ্ঞেস করেনি যে কি হয়েছে?
আমাকে জিজ্ঞেস করেছিল, দেন আমাকে বড় কোন স্কুল দেয়নি। আমি কিছু বল মানে আমি কিছু বলার আগে উনি আমাকে মারতে শুরু করে এন্ড
তোমার ওই সময় ফিলটা কি ছিল যে যখন এরকম একটা ঘটনা তোমার ক্লাস 7 এ বয়স খুব বেশি হলে 12 থেকে 13 তোমার বাবা এটা জেনে গেছে এবং তুমি তো নিজে থেকেই ভয় পাওয়ার কথা
হ্যাঁ আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এন্ড আমি বলছিলাম যে আব্বা আমার কথাটা শোনো আমি সরি যে আমি ভুল করছি অন্তত আমার কথাটা শোনো তারপরে তার একটা কথা ছিল কেন তুমি ফোন ধরবা আর কেন বা তুমি কথা বলবা
ওকে
এন্ড যে ঘরে যে মাটি খোঁড়ার জন্য সাপল গুলো থাকে আমরা যেগুলোকে বলে থাকি তো আব্বু আমাকে ওইটাতে অনেকক্ষণ মারে এন্ড আমার হাত পা কেটে যায় তো
পরে সাপল দিয়ে মারে তোমাকে
হ্যাঁ আর ওটা মানে রড জাতীয় ছিল যার কারণে হাত পা কেটে গিয়েছিল দেন পরবর্তীতে আম্মু জিনিসটা হয়তো বা তার কাছে খুব খারাপ লেগেছিল তো এই কারণে আম্মু পর আব্বুকে আটকায় পর আমাকে আর কিছু বলে না দেন তারপর থেকে আব্বুর সাথে আমার কথা বলা সব কিছু কমে যায় বিকজ আমার একটা জিনিসই মানে মনে হচ্ছিল যে আমার কথাটা কেন সে শুনলো না
আব্বু
গিয়ে স্টেপ নিয়েছিল বলতে আমাকে তারপর প্রতিদিন আব্বু স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো এন্ড পরবর্তীতে ছেলেটা আমাকে যে একটাই কোশ্চেন করেছিল যে রিলেশনে কি তুমি কন্টিনিউ করবা নাকি করবা না
পরে আমি বলেছি এত বড় ঘটনা ঘটে গেছে কিছু জানতাম
না কিছু জানতাম
আচ্ছা
তো পরে আমি বলেছি যে না আমার পক্ষে সম্পূর্ণ কন্টিনিউ রাখা বিকজ আমি অলরেডি আমার আব্বু কোনো কষ্ট দিয়েছি আমার কথাটা ছিল এরকম তো সে বলে যে ওকে ঠিক আছে তো তারপর তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয়নি অবশ্য তার নাম্বারটা আমার মুখস্থ ছিল না আমি কার্ড থেকে তার নাম্বার অলরেডি তুলতাম আর কার্ডটা পরবর্তীতে আব্বু আমার ব্যাগ থেকে ফেলে দেয় যার কারণে আমার পরবর্তীতে আর কোনো কথা হয়নি তো ক্লাস 8 এ জিএসসি এক্সাম সময় বাবা ছিল নতুন ফোন ছিল অনেক খুশি ছিলাম আমি তো আমি বুঝতাম না তখন কি হচ্ছিল তো রাতে আমি FM শুনতাম বা ফোনে ফেসবুক ইউজ করতাম তখন আমু দেখতাম রাতে রাতে পর রাত জেগে কথা বলে তো
তোমাকে ফোন দিল এটা কি তুমি চেয়েছিলে নাকি এমনি দিয়ে তোমাকে দিল
নিজে থেকে তারা দিয়েছিল
নিজে থেকে দিল
হ্যাঁ
যে তুমি এটা ইউজ করো
হ্যাঁ এটা আমাকে ইউজ করো কারণ আমু অনেক সময় বাইরে যেত বাসে কন্টাক্ট করতে হতো এই কারণে সে আমাকে ফোনটা দিয়েছিল
ওকে তুমি কি রাই স্কুলে নিয়ে যেতে পারতে
না স্কুলে আমি আলাদা ছিল না
ওকে
তো পরবর্তীতে আম্মু রাতে যারা দিয়ে কথা বলতো তো আমি ভাবতাম হয়তো বলছি যে আব্বুর সাথে কথা বলে কারণ আব্বু তখন নতুন বাহিরে গিয়েছে তো পরবর্তীতে জানতে পারলাম যে আব্বুর ফোন ছিল না বাইরে যখন যায় তখন তার কাছে ফোন ছিল না এন্ড সে আরেকজনের ফোন নিয়ে আম্মুর সাথে দু এক মিনিট করে কথা বলতো তো পরবর্তীতে আমি আম্মুকে কোশ্চেন করলাম যে তুমি কার সাথে কথা বলো পরে আম্মু বললো যে আমার রিলেটিভের সাথে কথা বলি আর কথাটা হচ্ছে যে আম্মুর বিয়ের আগে আম্মুর বিয়ে হয়েছিল 18 বছর আই মিন SSC এক্সামের আগে তো তার আগে তার একটা রিলেশন ছিল দেন রিলেশন ছিল সে তাকে খুব লাভ করতেন তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অ্যান্ড যখন আম্মুর ফ্যামিলিটা জানতে পারে আমাকে একটা বিয়ে দিয়ে দেয়
সেটা কি আমার বাবা ছিল
না সে ছিল একটা স্কুল মাস্টার ছিল
ওকে
তার সাথে যখন আমার মায়ের বিয়ে দেয় তারপর 6 মাস সংসার হয় দেন আম্মু নাকি তার সাথে সংসার করতে চায়নি যার কারণে সেখান থেকে আম্মু চলে আসে অ্যান্ড পরবর্তীতে তাদের ডিভোর্স করিয়ে দেওয়া হয় অ্যান্ড তার 3 মাস পর আম্মুর আমার আব্বুর সাথে বিয়ে হয়
এটা কি তোমাদের তোমার আব্বু আম্মু কি এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি ফ্যামিলি
ম্যারেজ ছিল
দুপক্ষ থেকে অ্যারেঞ্জ ছিল ওকে
তো আমি এই ব্যাপারগুলো জানতাম না আমার থেকে
জেনেছি তুমি
আমার একটা ফ্রেন্ড ছিল আমার আম্মুর আবার বান্ধবী ছিল তো তার মেয়ে আবার আমার ফ্রেন্ড
এখানে একটু মাফ করবেন প্রিয় শ্রোতা আজকে আমি প্রচুর ইন্টারাপ্ট করবো সাধারণত আমি গল্পে কখনো ইন্টারাপ্ট করি না মানে সচেতন ভাবেই পুরো গল্পটা শুনে যাই এবং লাস্টে গিয়ে কথা বলি কিন্তু আজকে ইন্টারাপ্ট করার বিশেষ কারণ আছে কারণ আমি চাই গল্পের ভেতরটা ব্যাকগ্রাউন্ডটা খুব চমৎকারভাবে উঠে আসুক নইলে সামনে আমরা যে সিচুয়েশনটা ফেস করতে যাচ্ছি সেটার অনেক প্রশ্নের উত্তরই মিলবে না বিকজ আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা আছেন এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে শুনবেন প্রত্যেকটা বিষয় খুব ভালো করে শুনবেন অলরেডি আমরা দুটো ঘটনার মুখোমুখি হয়েছি নাম্বার 1 সেটা হচ্ছে ক্লাস 7 এ থাকতে ওকে যেভাবে এই একটা ঘটনার প্রেক্ষাপট ওকে যেভাবে টর্চার করা হলো সেটাও খুব ভালোভাবে নিতে পারেনি যদিও বিষয়টা পরবর্তীতে মিনিমাইজ হয়ে গেছে কিন্তু সাবসিকুয়েন্ট মাইন্ডে বিষয়টা থাকার কথা 1 2 নম্বর হচ্ছে হলো ও ফোন না চাইতে ওকে ফোন দেওয়া হয়েছে যেটা ওর ভাষ্য আর আরেকটি বিষয় খেয়াল রাখবেন এখানে ও যেটা বলছে সেটাই যে স্পষ্টভাবে সবকিছু সত্য সেটা নয় তবে সেটাকে বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার জন্যই আমাদের এত বেশি প্রশ্ন। হ্যাঁ, তো এই বিষয়টা তুমি কবে জেনেছো?
জেনেছি আমার বাবা যাওয়ার এক মাস কি দেড় মাস পর।
এক মাস কি দেড় মাস পর জানার পর তুমি তোমার মাকে জিজ্ঞেস করেছো?
আচ্ছা, তো আমি যখন আমার ফ্রেন্ডের আমার মুখ থেকে কথাটা শুনি, আমি মানে অবাক হয়ে যাই যে হাউ ইজ দ্যাট পসিবল। এন্ড আমি ছোটবেলা থেকেই দু বিয়ে করা বা একজনের সাথে ফিজিক্যাল করা বা আরেকজনের সাথে করা, এই জিনিসগুলো আমার খুব অপছন্দনীয় ছিল। আমি ওগুলো কখনো পছন্দ করতাম না। তো পরবর্তীতে আমার মানে খুব খারাপ লাগে যে আমি এমন একটা মায়ের মেয়ে। তবুও মানে এটা মনে হয়েছিল যে না, এখন হয়তো বা আমার মা খুব ভালো হয়ে গেছে বা সে হ্যাপি আছে আমার বাবাকে।
তুমি কি করলে জানার পরে?
জানার পর আমি বাসায় আসছি, সেদিন আমি আম্মুকে কিছুই বলি না। পরের দিনটা ছিল ফ্রাইডে, তো আমার স্কুল অফ ছিল। আমি ঘুম থেকে উঠছি ওই দিন 10টার দিকে। অ্যান্ড উঠার পর আমার মানে মন মানসিকতা ভালো ছিল না। অ্যান্ড আম্মু আমাকে বকাবকি করতেছিল যে কেন তুমি এত লেট করে ঘুম থেকে উঠছো, আর এত লেট করে কেউ ঘুম থেকে উঠে পড়াশোনা করো না, শুধু বাইরে আড্ডা মারো, আবার ফোন নিয়ে সারাক্ষণ টিপাটিপি করতে থাকো, কেন তুমি এগুলো করছো? তো পরবর্তীতে আমি আম্মুকে কোশ্চেন করলাম যে একটা সময় তো তুমি এগুলো করছো। আমার কথাটা ফার্স্টে এরকম ছিল,
ফার্স্ট ছিল যে একটা সময় তুমি এরকম করেছো, নোট দ্যাট পয়েন্ট প্লিজ। হ্যাঁ,
এন্ড পরবর্তীতে আম্মু বলল যে আমি এগুলো করেছি মানে। তো আম্মু তখন রুটি বানাচ্ছিল, হাতে বেলুন ছিল। কারণ বললাম যে কেন তুমি করনি, তোমার আগে একটা রিলেশন ছিল, এন্ড পরবর্তীতে জানলাম যে তোমার আরো নাকি আর একটা বিয়েও ছিল। তো আমি তোমার মেয়ে, আমি তোমার সাথে যেমন সবকিছু শেয়ার করি, তোমার উচিত আমার সাথে সবকিছু শেয়ার করা, কারণ আমরা বন্ধু। পরে আম্মু আমাকে মানে হয়তো তার মাথা বেশি গরম হয়ে গিয়েছিল, কথা বলার ধরনটা হয়তো আমার ভালো ছিল না, তো এই কারণে উনি আমাকে বেলুন দিয়ে দুটা বাড়ি মারে। হ্যাঁ, তখন আমার মাথা আরো বেশি গরম হয়ে যায়, আমি অলরেডি জেনেছি অন্য কারোর কাছ থেকে, তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি আমাকে সুন্দরভাবে অ্যান্সার না দিয়ে তুমি আমার গায়ে হাত তুলছো কেন? তো আমি পরবর্তীতে আমার সাথে অনেক তর্ক করি, আমি আর কোনো কথা বলি না।
তোমাকে একটু থামাচ্ছি, দুটো পয়েন্ট আমরা গিয়েছি এবং দুটো পয়েন্টই খুব সেন্সিটিভ পয়েন্ট। আমি কারণ গল্পটা যখন সামনের দিকে চলে যাবে তখন আপনারা এগুলো ভুলে যাবেন, আমি দুটো পয়েন্টে একটু দুই মিনিট কথা বলতে চাই। নাম্বার ওয়ান, যখন ওকে গায়ে হাত তোলা হলো ক্লাস সেভেন অবস্থায় ওর একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া, এবং এই সময় ওর কিন্তু ভালো মন্দ বোঝার বয়স না, এই বিষয়টা প্যারেন্টসদের খুবই সেন্সিটিভলি ডিল করা উচিত। কেন ডিল করা উচিত? ওর লাইফে একটা সময় সম্পর্ক আসবে, সেটা খুব স্বাভাবিকভাবেই হবে। ওকে প্রথমেই যদি এই ধরনের একটা ধারণা দিয়ে দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই অন্য কোনো যখন পরিণত বয়সে একটা সম্পর্ক আসার কথা তখন ওর মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা কাজ করবে, যেটা খুব খারাপ জিনিস এবং ওইটা তো স্বাভাবিক হতে পারবে না। এটা একটা। আরেকটা বিষয় যেটা, যে এতে হিতে বিপরীত হতে পারে, মানে ওর গায়ে যেভাবে হাত তোলা হয়েছে তাতে করে কিন্তু খুব রাফ ডিসিশন নিয়ে ফেলতে পারে, কারণ বয়সটা খুবই ইয়াং বয়স। তো সেই জায়গাটা থেকে ওকে ডিল করা উচিত ছিল খুব সফটলি, যেটা প্যারেন্টস করেননি। মায়ের ভুলটা দেখেন, ও হ্যাঁ এটা এখানে ওরও একটা ভুল আছে, সেটা হচ্ছে যে যখন ওর ওর বান্ধবীর মায়ের কাছ থেকে বিষয়টা জানলো, ওর উচিত ছিল মাকে এসে জিজ্ঞেস করা যে মা এরকম ঘটনা ঘটেছে কিনা। খুব স্বাভাবিকভাবেই একটা সন্তান ওই বয়সে সে ভালো মন্দ বোঝে না, তার খারাপ লাগাটা খুব স্বাভাবিক, কারণ যেহেতু ওর স্বাভাবিকভাবেই এই জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু ও সেটা করেনি, এবং এর প্রেক্ষাপটে ওর মা এসে যেই ব্যবহারটা করলো সেটা আরও ভয়ানক রকমের ভুল। একটা জিনিস আমরা হয়তো অ্যাকসেপ্ট করে নিলাম, যেহেতু ওর বয়স ছোটো এবং ও যেহেতু বিষয়টা বোঝেনি, ও এসে ও মাকে ওইভাবে বলতে পারেনি, সে কারণে সে খুব রাফলি জিনিসটাকে প্রেজেন্ট করেছে। কিন্তু ওর মার উচিত ছিল বিষয়টা ওর কাছ থেকে খুব সুন্দর করে জেনে তারপর ওকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয়া। আমরা যেই প্রযুক্তির যুগে বসবাস করি সেখানে আমাদের সন্তানেরা আমাদের অতীত জানবে না, এটা হতেই পারে না। আমাদের অতীত তারা জানবেই, একটা সময় যদি আপনি ভুল করে থাকেন বা কোনো কোনো একটা বিপদের মধ্যে পড়ে থাকেন বা যাই কিছু করে থাকেন না কেন, এই প্রযুক্তির যুগে সব কিছু ডকুমেন্ট থেকে যায় এবং একটা সময় গিয়ে আপনার সন্তান সেটা জানবেই। সুতরাং সেটার জন্য আপনার একটু প্রিপেয়ার থাকা উচিত যে আপনি বিষয়টাকে কত সফটলি আপনি আপনার সন্তানকে খুব সুন্দর করে জিনিসটা বোঝাবেন, যাতে করে তার মানসিকভাবে কোনো ধরনের সে বিপর্যয়ের মুখে না পড়ে। হ্যাঁ বলো, তারপর
তারপর থেকে আমার সাথে আমার কোনো কথা বলিনি, আমি রাগ করে আমার সাথে কথা বলিনি।
কিন্তু প্রশ্নের উত্তর কি দিল তোমার মা?
আম্মু আমাকে আর কিছু বলেনি, শুধু গায়ে হাত তুলেছে আর পরে এটাই বলেছে যে আমাদের ব্যাপারে তোমার না জানলেও চলবে।
ও দিস ইজ আ বিগ মিস্টেক, বিগ মিস্টেক, ওকে।
এন্ড এটা বলেছিল যে আমাদের ব্যাপারে তোমার না জানলেও চলবে, এন্ড নিজের লাইফের ব্যাপারে ফোকাস দাও, তোমার ফ্যামিলির ব্যাপারে এত কিছু জানার প্রয়োজন নেই।
আমরা এখানে একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, আজকে আমি প্রথমেই বলে নিচ্ছি আমি অনেক বেশি ইন্টারাপ্ট করবো কারণ স্টোরির প্রয়োজনেই, এবং আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। দিস ইজ আ বিগ ফ্যামিলি ক্রাইসিস। আজকের এই গল্পটা থেকে অনেক ছেলে মেয়েই বা অনেক ফ্যামিলি হয়তো বা তাদের চিন্তা ভাবনার জায়গাটা পরিবর্তন করবেন। দেখুন, আমরা সমাজে এত কিছু নিয়ে কথা বলি, সমাজে এত এত প্রবলেম নিয়ে কথা বলি, কিন্তু ঘরের ভেতরে একটা শিশু সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তার যে মানসিক পরিবেশটা প্রয়োজন, এবং একই সাথে বাবা মা শিশুর সাথে কি আচরণটা করবেন বা কোন জায়গাটায় প্রাইভেসি মেনটেন করবেন বা প্রাইভেসি যদি ওপেন হয়ে যায় তাহলে সেটাকে কিভাবে ডিল করবেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু কোথাও কোনো আমাদের না আছে এডুকেশন প্রতিষ্ঠানে, না আছে কোথাও সামাজিকভাবে কোনো শিক্ষা। কিন্তু দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর আওয়ার সোশ্যাল লাইফ এবং ফ্যামিলি লাইফ। সেটার হয়তো আজকে একটা খুব ভালো দিক নির্দেশনা হয়তো আজকের এপিসোড থেকে আসবে। আপনাদের সবাইকে বলবো একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং যারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নিচ্ছেন তাদেরকে আমি বলবো প্লিজ গেট লস্ট, বিকজ দিস এপিসোড অ্যাকচুয়ালি নট ফর দ্য এন্টারটেইনমেন্ট, সো কল্ড এন্টারটেইনমেন্ট, ইটস আ পার্ট অফ এন্টারটেইনমেন্ট অফকোর্স। সেইভাবে যদি যাই তাহলে সো কল্ড এন্টারটেইনমেন্ট বলতে যেটা বোঝায় যে মুভি হলো বা নাটক দেখলাম তারপরে ওকে ফাইন আই গেট সাম মজা ফান ভুলে গেলাম, আজকের এপিসোডটা বা সিক্রেট আসলে এরকম না, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। যদিও এটা এন্টারটেইনমেন্টেরই একটা অংশ কিন্তু সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্টের ভেতরে এন্টারটেইনমেন্ট সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওকে, সো আমরা একটা ছোট্ট বিরতি নেই, বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সিক্রেট সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আমাদের সঙ্গে রয়েছেন সুভা, আপনারা শুনছেন সিক্রেটস, আমি আরজে কিবরিয়া আপনাদের সাথে রয়েছি। সুভা যেখানটা ছিল
তারপর আমার সাথে আমার কথা হয়নি দু তিন দিন, এন্ড তারপর দেখি যে আম্মু একজনের সাথে কথা বলে এন্ড বাইরে গিয়ে দেখা করে।
তখন কি তুমি তোমার মার সঙ্গে স্বাভাবিক ছিলে, কথাবার্তা বলতে নাকি একদম
বলতে নরমালি ওরকম কথা হতো না, জাস্ট খেয়েছো কিনা বা খাওয়া কিনা বা স্কুলে যাবা কিনা,
এরকম। কোনো ফ্রেন্ড ছিল ওই মুহূর্তে তাদের সাথে তুমি এই বিষয়গুলো শেয়ার করতে?
না, আমার আসলে আমি ছোটবেলা থেকে আমি স্কুলে পড়তাম, কিন্তু আমার ছোটবেলার স্কুল লাইফটা ছিল সবচেয়ে খারাপ।
কেন?
কারণ আমি স্কুল লাইফে আমি কখনো কোনো ফ্রেন্ড করতাম না, আমার নিজের কাছে খুব খারাপ লাগতো, কারণ সবার ফ্যামিলি এত সুন্দর। এন্ড আমি সবসময় একটা জিনিস চাইতাম যে আমার মা সবার মায়েরা তাদের স্টুডেন্টস মানে বাচ্চাদেরকে নিতে আসে, আমি চাইতাম যে আমার আম্মু যেন আমাকে নিতে আসে। যদিও যে বছরে যদি দু একবারও সে আমাকে আনতে যেত, মানে তার চেয়ে মানে সেদিনটা মনে হতো যে আমার ঈদের মতো খুশি যে সে আমাকে নিতে আসছে।
নিতে যেত না কেন, কোনো কারণ ছিল?
নিতে যেত না, তখন আমার ছোট ভাই হয়েছিল, এন্ড তার একটাই কথা ছিল যে তোমার ছোট ভাইকে বাসায় রাখতে হয়, দেখতে হয়।
আমার
মায়ের আচরণ ছোটবেলা থেকে অনেক রাফ ছিল, একটা মা উনি তো একটা মানুষের নিম্ন স্তরে যে বকাবকি করে বা কটু কথা বলে, মানে একটা মানুষের নিম্ন স্তরের চেয়ে নিচু কথা উনি আমাকে বলতো।
আমি আগেই বলেছি আজকে আমি অনেক ইন্টারাপ্ট করবো, আমি আপনাদের যারা রেডিওতে এটা শুনছেন তাদের হয়তো মনে হতে পারে যে এটা কীভাবে সম্ভব। আমি আমার একটা জীবত হয়েছে, আল্লাহ মাফ করুক, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আমার পাশের পাশে এরকম একটা ঘটনা ঘটে রেগুলারলি। মেয়েটার বয়স আমি জানি না, এবং হঠাৎ করে সেদিন আমি শুনছিলাম, বাসায় ছিলাম খুব অল্প সময়ের জন্য, মা এবং মেয়ের কনভারসেশন, মা মেয়েকে যেভাবে গালি দিচ্ছে যে কথাগুলো বলছে সেটা আমার কাছে কোয়াইট আনথিঙ্কেবল মনে হয়েছে। এবং মাঝে মাঝে দেখছিলাম যে মেয়েটা প্রতিবাদ করছে, ছোটো ছোটো অল্প অল্প প্রতিবাদ করছে। তোমার একটা সময় মনে হচ্ছিল যে এই মেয়েটার ভয়েসটা একটা সময় লাউড হয়ে যাবে, মা তখন আর কিছু বলতে পারবে না, কারণ বিষয়টা আসলে তাই হয়। আমরা যত কিছুই থাকি না কেন, হয়তো ওই মায়ের লাইফে একটা গল্প আছে, সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড নিশ্চয়ই আছে, নইলে মেয়ের সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করবে। কিন্তু এটা একটা না মানে শস্য জমির মতো, আপনি যে কাজটা করছেন সেটার রেজাল্ট আপনাকে পেতেই হবে। এবং আপনি একজনের উপর ফ্রাস্ট্রেটেড হয়ে যদি আপনি আপনার সন্তানের সাথে খারাপ ব্যবহার করেন, আপনার সন্তান এটা কড়াই গন্ডায় আপনাকে দিয়ে দিবে, ব্যাগ দিয়ে দিবে। যাই হোক, বলেন তারপর।
তো আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করতো, উঠতে বসতে খেতে বসলে অনেক খারাপ আচরণ করতো, অ্যান্ড মানে মাঝে মধ্যে নিজেকে সেটা মনে হতো যে আল্লাহ কেন আমাকে বাঁচিয়ে রাখছে বা আমি কেন মরে যাই না।
ওকে,
তো এক পর্যায়ে সুইসাইড অ্যাটেম্পট চিন্তা করলাম,
ক্লাস 7 এর থাকতেই,
তখন আমি ক্লাস 9 এ মানে প্রথম থেকে ভর্তি হয়েছি।
ওকে,
তো ইচ্ছে করছিল যে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা হয়তো আমার কাছে অনেক বেশি বেটার। তো আমার আম্মুর সাথে একটা ছেলের মানে নর্মালি কথা হতো, আমি শুধু জানতাম, কখনো দেখিনি। তো হঠাৎ একদিন রোজার মাস তখন আমার বাসায় আসছে সে, তো তখন আমার বাসায় তাকে দেখে আমি অবাক যে কে এই লোকটা, অ্যান্ড সে দেখতে নর্মালি সুন্দর ছিল, তো আমার ভালো লাগে, কিন্তু আমি কখনো তাকে কথা বলতাম না। অ্যান্ড পরবর্তীতে যখন দেখলাম যে রাতের পর রাত আম্মু তার সাথে কথা বলতেছে, আমার নিজের কাছে তার প্রতি ঘৃণা জন্ম নিল যে মানে একটা বিবাহিত মহিলা তার সাথে কি করে সে এত রাত জেগে কথা বলে। আর সেদিকে কিনা সে অনার্স থার্ড ইয়ারে পড়ছে একটা ছেলে, নিজের কাছে খুব খারাপ লাগতো। আমি
তাকে জিজ্ঞেস করলো না ছেলেটা বাসায় আসলে ছেলেটাকে,
সে ছিল পরে বললো যে আমাকে পরিচয় করিয়ে দিল যে আমি তাকে আমার ভাই বলে জানি, তোমার মামা।
তোমার মামা?
হ্যাঁ, আমার মামা। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি কখনো তার সাথে কথা বলতাম না, আমি পছন্দই করতাম না তাকে, কোনোভাবেই পছন্দ করতাম না, আমার বিরক্ত লাগতো তাকে দেখলে। তো সে যদি বাসায় আসতাম বের হয়ে যেতাম, বা সে যদি ঘরে থাকতো আমি অন্য রুমে গিয়ে বসে থাকতাম, কখনো তার সাথে কথা বলতাম না।
বাট তোমার তো উল্টো আচরণ হওয়া উচিত, যে একটা যাকে তুমি পছন্দ করছো না এবং তুমি গেস করছো যে তার মা, তোমার মা ছেলেটার সঙ্গে কথাবার্তা বলছে, তো তুমি তাকে কেন স্পেস দিচ্ছ? তুমি তো তোমার মায়ের রুমে বসে থাকা উচিত ছিল।
বসে থাকার বলতে আমার ভালো লাগতো না তাদের কথা শুনতে, আর তারা যেরকম কথা বলতো আমার পছন্দ হতো না, বিরক্ত লাগতো।
আর তোমার সামনে এটা করতো?
হ্যাঁ, আমার সামনে করতো। মানে তারা একসাথে বসে কথা বলতো, আবার ছেলেটা আমার হাত ধরতো, এগুলো আমার পছন্দ ছিল।
তোমার সামনে এটা করতো?
হ্যাঁ, আমার সামনে এটা করতো।
তোমাকে অ্যাভয়েড করতো? তুমি এগুলো পছন্দ করতে?
অ্যাভয়েড বলতে যখন একটু বেশি মানে গভীর হয়ে যেত তখন আমাকে বলতো যে একটু বাইরে যাও, দেখো তোমার ভাই কোথায় আছে।
ছি 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 ছি।
তো পরবর্তীতে এর মধ্যে আমার ছোট ভাই জন্ম নেয়।
সেটা হচ্ছে যে যখন এই জিনিসটা হতো তুমি তো একটা গেস করতে করতে, যেটা এটা ইজ এ ব্যাড থিং, তো ওই সময়টাতে তুমি এগুলো কি করতে, তোমার ভেতরের ইমপ্রেশনটা কি? তো
খারাপ লাগতো, ইচ্ছে করতে যে হয় ওকে মেরে ফেলে, মানে আমার মাকে মেরে ফেলে, আর তারপর নিজে মরে যায় না, এতটা খারাপ লাগতো, মানে খুব গিল্টি ফিল হতো নিজের মধ্যে। তো এর মধ্যে মানে যখন এই জিনিসগুলো দেখতাম, তার মধ্যে হঠাৎ করে একদিন রাতে দেখি যে আমার বাসায় কেউ একজন আসছে। আমি আমার রুমে শুয়েছিলাম, আমার বাসায় কেউ একজন আসছে। তো
তুমি তোমার মাকে বলতে যে মা এগুলো আমার ভালো লাগছে
না? হ্যাঁ, আমার বলতাম মাঝে মধ্যে যে আমি এগুলো কেন করো, তো আমি বলতো যে কি করি কিছুই তো করি না, জাস্ট নর্মালি কথা বলি, মানে তার কথাটা উড়াই দিত।
তুমি তোমার মাকে বলতে পারছো মা কেন আসবে উনি বাসাতে?
হ্যাঁ, আমি বলতাম। পরে বলতো যে আসে ভাই আমার কথা বলতে আসে, মাঝে মধ্যে দেখো না খাবার টাবার নিয়ে আসে, ওনার পছন্দ, এই কারণে আসে, এছাড়া কিছু বলতো।
তোমার কি ভালো লাগে না এটা বিষয়টা?
আমি বলেছি তাকে, তার কথা একটা, তোমার ভালো লাগে কে, সে তোমার কাছে আসে না, তুমি কেন এটা মানে কেয়ার করতেছো, তার কথাটা ছিল এরকম। আমি কেন কেয়ার করতেছি, সে তো আমার কাছে আসতেছে না, আসতেছে তার কাছে, তার ভালো লাগছে।
তোমাদের বাসাটার আশেপাশে কোনো লোকজন ছিল না?
আসলে আমাদের বাসার আশেপাশে যে লোকজন ছিল মানে তারা তাদের মতো বিজি, পাশে একজন হিন্দু হিন্দুদের ফ্যামিলি আছে
ফ্ল্যাট এটা।
হ্যাঁ, তো সে তার মতো থাকতো, আর আমাদের ডান পাশে যারা থাকতো তারাও তাদের মতো বিজি থাকতো, মানে তাদের আচরণটা অনেক খারাপ ছিল, যার কারণে তাদের সাথে কেউ মিশতে পারতো না।
মানে এই বিষয়টা কিরকম ছিল যে তোমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না?
না, সম্পর্ক ছিল না।
ওকে।
আর আমাদের আশেপাশে যারাই আসছিল নতুন নতুন আসছিল, তো নতুন নতুন তাদের
কাছে। তোমার সঙ্গে তোমার বাবার সম্পর্ক কেমন ছিল?
প্রথমে খুব ভালো ছিল, এন্ড সেভেন এর কাহিনী।
আমি যে সময়ের গল্পে আছি ওই সময় কেমন ছিল?
ওই সময় অতটা ভালো ছিল না, আমার সাথে কথা বলতো না বেশি।
বাবাও তোমার সাথে কথা বলতো
না? কথা বলতো না, জাস্ট কেমন আছো ভালো আছো শেষ।
বাবা তোমার সঙ্গে কথা বলতো না কেন?
কথা বলতো না, সে বলতো আমি খারাপ হয়ে গেছি, ঘোরাফেরা করি, ফোন ইউজ করি, ফেসবুক চালাই। আর তাদের আমার ফ্যামিলির কাছে ফেসবুক ইউটিউব জিনিসটা ছিল সবচেয়ে খারাপ।
ফোন তো তারাই দিয়েছে?
হ্যাঁ, তারাই দিয়েছে। অ্যান্ড তারা বলতো যে কেন ফোন দিয়েছি, গান শুনো, নর্মালি ফ্রেন্ডসদের সাথে যদি কথা বলা হয় যে এক মিনিট কথা বলো, আর আমাদের খবর না হলে নিবো, তুমি কেন ফেসবুক ইউজ করবে? তাদের কাছে ফেসবুক জিনিসটা খুবই খারাপ। মানে
তোমার আব্বুর কোনো আইডি ছিল ফেসবুকে?
না,
কোনো আইডি ছিল না।
আইডি ছিল না।
ওকে। তারা তোমার কাছ থেকে পাসওয়ার্ড বা তারা ফেসবুক কিভাবে ইউজ করতে হয় কি জানতো?
না, আমি তার ইউজ করতে পারতাম না ফেসবুকতে জিনিস।
ওকে।
তো এই কারণে তারা বেশি খারাপ ভাবে হোস্ট করতে জিনিসটা। তো পরবর্তীতে যখন
এখানে একটা বিষয় একটু বলি প্রিয় শ্রোতা, যেটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যদি আপনার সন্তান কখনো এরকম ফেসবুক ইউজ করে আপনি এটাকে স্টপ করতে পারবেন না। যদি স্টপ করেন তাহলে যেটা হবে যে সে গোপন করে অন্য কিছুই ব্যবহার করে আপনাকে ধরা দেবে না। সো লেট হিম ফ্রি, তাকে ফেসবুক ইউটিউব সে যেটা করছে করতে দিন, আপনার এক্সেস রাখবেন, এক্সেস রাখবেন একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, লাইক ও বয় প্রাপ্ত হওয়া পর্যন্ত। খুব সুন্দর করে বোঝাবেন, বাবা তুমি যেটাই করো না দেখো কোনো প্রবলেম নাই, তোমার পাসওয়ার্ডটা আমার কাছে রাখো, তোমার আইডি ঠাইডি সব কিছু আমার কাছে রাখো। ওকে, তুমি তোমার মতো করে করো, আমি যদি কখনো ফিল করি যে তোমার এই আইডিতে বা তোমার আমার এটাতে মনিটর করার প্রয়োজন আছে, তাহলে আমি এটা ঢুকে দেখবো যে তুমি কার সাথে কীভাবে কন্টিনিউ করছো। এটা তোমার সেফটির জন্যই প্রয়োজন, কজ আমি যেহেতু তোমার চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স এরিনাতে, আমি চাই না তুমি কোনো ভুল করো। সো দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। এরপরে যদি আপনার কোনো বেস্ট ওয়ে জানা থাকে, ইউ ক্যান এক্সারসাইজ দিস। বলেন।
তো তারপরে একদিন রাতে দেখলাম যে আমার বাসায় একজন আসছে, তো জিনিসটা আমার কাছে কোনোভাবেই ভালো লাগেনি। তো আমি পরে আমার রুমে যে নক করি, অ্যান্ড নক করার পর মানে আমি যেটা দেখি সেটা যেন একদম তৈরি ছিলাম না।
আর রাত কটার দিকে এটা ঘটনা?
তখন রাত মেবি দেড়টা কি দুইটা বাজে।
তখন তুমি ক্লাস নাইনে পড়ো?
হ্যাঁ তখন ক্লাস নাইন।
দেড়টা দুটোর সময় তুমি কি করছিলে?
দেড়টা দুইটার দিকে বলতে আমি তখন রাত জেগে এফএম শুনতাম, দিনটা ছিল বৃহস্পতিবার। ভূত এসে আগে ডর হতো মেবি কোন একটা চ্যানেল, আমার ঠিক মনে নেই, 89.2 তে, তো আমি সেটা শুনতেছিলাম। আর ওটা তো রাতের দুইটা পর্যন্ত হতো, তো সেটা শুনতে শুনতে আমার কানে হেডফোন ছিলাম, প্রথমে কোনো কিছু শুনিনি যে কেউ আসছে কিনা বা কোনো আওয়াজও পাইনি। পরবর্তীতে যখন আমি ওয়াশরুমে গেলাম তখন দেখলাম যে আমার রুমের লাইট অন করা।
ওকে,
তো পরে আমি আমার রুমে যখন নক করি, পরে আমার গেট খুলো, গেট খুলে দেখি যে আমার এক ছেলেটি। তো আমি তখনও জানতাম না যে তার সাথে আমার আগে রিলেশন ছিল। তো পরবর্তীতে যখন আমি দেখে অবাক করলাম, জিজ্ঞাসা করলাম, আপনি এখানে এত রাতে?
ছেলেটাকে জিজ্ঞেস করলাম?
হ্যাঁ ছেলেটাকে।
চিন্তা তুমি তাকে?
হ্যাঁ চিন্তা, বললাম আমার রিলেটিভ হয়।
রিলেটিভ বলতে কি ধরনের?
রিলেটিভ বলতে আমার আম্মুর যার সাথে রিলেশন ছিল, তাকে আবার আমার এক খালামণি পছন্দ করতো। তো সে আবার আম্মুর সাথে যখন তার একটু ঝগড়া হচ্ছিল, তো সেই ঝগড়ার সময় আমার ওই খালামণি কোনো একভাবে আমার ওই আম্মুর ওই পার্সনকে বিয়ে করে ফেলে।
ওকে, বাট ওই সময়ে তুমি যাকে দেখলে তাকে তুমি আগে থেকে চিনতে কিনা?
হ্যাঁ আগে থেকে চিনতাম।
আগে থেকে কিভাবে চিনতে?
বিকজ খালামণির সাথে কয়েকবার আমাদের বাড়িতে আসছে, তো সেভাবে আমি।
খালামণি মানে কি আপন খালামণি ছিল নাকি?
আপন না, একটু দূরে।
তোমার মায়ের বান্ধবী ছিল?
না, আমার আম্মুর খালার মেয়ে।
তোমার আম্মুর খালার মেয়ে, সে সেই মেয়ের হাজবেন্ড হচ্ছে এটা?
হ্যাঁ।
ওকে, তোমার আম্মুর খালা, তো খালা মানে কি আপন খালা?
না,
সেটাও দূরের।
দূরে।
তো তার সঙ্গে তোমার দেখা হয়েছে, কোথায় দেখা হয়েছে?
সেটা দেখা হয়েছিল, আমি এলাকার ভিত্তিকে নর্মাল খালো হিসেবে চিনতাম তাকে। তো পরবর্তীতে যখন আমার বাসায় দেখি তখন তাকে।
না না, আমি তুমি আমাকে বলো, কারণ আজকের এই স্টোরিটা খুব সেন্সিটিভ একটা স্টোরি। তুমি ভালো করে গ্রাফ না করতে পারলে অনেকেই বিলিভ করতে পারবে না, এবং সেই জায়গা থেকে আমার অনেক প্রশ্ন আছে তোমাকে। তোমার দেখা হয়েছে কোথায় তার ফার্স্ট? তার সাথে
আমার ফার্স্ট দেখা খালামণির সাথে, আমি তাদের বাসায় তাকে দেখি।
খালামণির সাথে তুমি তাদের বাসায় কেন গিয়েছিলে?
ছোটবেলা ছিলাম, তার ছেলে ছিল আমার বয়সী, তো তাদের সাথে খেলতাম। তো একদিন গেছি, আমি খালামণির হাজবেন্ডকে কখনোই দেখিনি, কষ্টে বাইরে ট্যুর দিয়ে জব করতো। তো ওই দিন যখন আসে, তো তার সাথে ছোটবেলা তার সাথে একবার আমার দেখা হয়েছিল। অ্যান্ড উনি একটা কারখানায় জব করতো যেখানে কিনা পেন্সিল তৈরি করতো। অ্যান্ড উনি আমাকে একবার পেন্সিল গিফট করেছিলেন, তারপরেই আমি তাকে চিনি।
ওকে, সো এটা কি, এটা কি তোমার বাসার আশেপাশে ছিল?
এটা আমার বাসা থেকে কিছু দূরে।
কিছু দূরে ছিল, মানে তোমরা যেখানে থাকতে তার
সাথে 7 মিনিটের রাস্তা।
ওকে ফাইন, তারপর তো দেখলাম,
দেখার পর আমি অবাক। অ্যান্ড দেখলাম যে তার ড্রেস আপ চেঞ্জ, মানে একটা মানুষ ড্রেস আপ স্বাভাবিক, কারো বাসা আসলে আমরা যেরকম ড্রেস আপ পরে আসতে দেখি, উনি সেরকম ছিল না। আমার বাবার ড্রেস আপ করা ছিল।
তোমার রুমে, তোমার মায়ের রুমে তোমার বাবার ড্রেস পরা?
হ্যাঁ, আই মিন রাতে যা পরে ঘুমায় মানুষ, মানে নাইট ড্রেস।
ওকে,
তো পরবর্তীতে আমি যখন আস করলাম, পরে মানে
তোমার দুই ভাই কই ছিল?
আমার দুই ভাই ঘুমোচ্ছিল
তোমার মায়ের রুমেই?
হ্যাঁ আমার রুমে, আর আমি আমাদের রুমে।
তোমাদের বয়স কত ছিল
তখন? আমার বয়স,
তোমার দুই ভাইয়ের বয়স?
আমার দুই ভাইয়ের একজনের বয়স ছিল মেবি 4 বছরের মতো, আরেকজন একদমই ছোট, কি 6-7 মাস।
তোমাদের রুম কটা ছিল বাসায়?
বাসায় 3 রুম ছিল।
বাসায় 3টা রুম ছিল, একটাতে তোমার মা থাকতো ভাইটাকে নিয়ে,
আরেকটাতে
তোমাদের, তুমি থাকতে,
একদম খালি ছিল,
এক রুম গেস্টের জন্য বা খালি ছিল। ওকে,
হ্যাঁ। তো পরবর্তীতে যখন আমি দেখলাম, আমার মাথা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায়, কেন তিনি তার সাথে এত রাতে মিট করবেন? অ্যান্ড আমি আমার সাথে খুব খারাপ আচরণ করি, ঝগড়া করি ওই সময়, তখনই তার সামনেই ঝগড়া করতে থাকি। অ্যান্ড পরবর্তীতে সে যখন এই জিনিসগুলো দেখে, চেঁচামেচি হতে থাকে, আশেপাশে মানুষও চলে আসতে পারে, এই ভয়ে উনি ড্রেসার চেঞ্জ করে চলে গেছে।
ওই সময় বের হয়ে গেছে?
ওই সময় বের হয়ে গেছে।
বাই দ্য ওয়ে, তুমি কি বাসায় থাকতে, বাসায় গেটম্যান ছিল না?
গেটম্যান না, আমার আমাদের বাসায়, মানে আমাদের বাসাটা ছিল এরকম যে আমার রুম ভিতরে, তারপর একটা মাঝখানের রুম, তারপর আমার রুম, আমি আবার বাইরের রুমে ঘুমাতাম।
তোমার কয়তলায় থাকতে?
তালা বলতে আমাদের তালা সিস্টেম নেই, মানে একতলাই
সবকিছু, টিন সেট,
মানে তালা সিস্টেম, একতলা উপরে ছাদ,
উপরে ছাদ, মানে পুরো বাসাটাই ছাদ ঢালাই করা, একতলা বাসা। ওকে, বাসায় কোনো গেটম্যান ছিল না?
না।
ওকে,
তো যেটা তালা দেওয়া সবকিছু আমি করতো। পরে যখন চলে গেছে, অ্যান্ড আমার কাছে খুব খারাপ লাগে। অ্যান্ড আমি কেন, মানে আমার খাবার,
বাড়িটা কাদের?
আমুর, আমুর নামে লেখা।
এটা কি তোমার বাবা বানিয়েছে নাকি তোমার?
আমার নানুর জমি ছিল, পরে আম্মু।
ও, বাড়িটা তোমাদের?
হ্যাঁ,
আশেপাশে যে ভাড়া থাকে তারা তোমাদের ভাড়াটিয়া? তারা
আশেপাশে ভাড়া বলতে, বাড়িটা আমাদের আশেপাশে যারা থাকে তারাও তাদের মতো বাড়ি আছে।
ওকে ফাইন, ঠিক আছে, সিনারিওটা বুঝতে পারছি আমরা। তারপর?
হ্যাঁ, তো আমার কাছে খুবই খারাপ লাগে। অ্যান্ড এই জিনিস, মানে আমি তার সাথে আমার খালার সাথে কেন খারাপ আচরণ করি, এর জন্য আমার গায়ে হাত তোলে।
ওই সময়
তখন
ওনার সামনেই করে নাকি যাওয়ার পরে?
উনি যাওয়ার পরে,
উনি যাওয়ার পরে। হ্যাঁ,
প্রচুর গায়ে হাত তোলেন, আমি সহ্য করতে না পেরে লাস্ট মোমেন্টে আমি আমার মুখে ধাক্কা মারি যে তোমার লজ্জা করে না এত রাতে একটা লোক নিয়ে এসে তুমি থাকতেছো, আবার তুমি আমার গায়ে হাত তুলতেছো। তো আম্মু যে এক ধরনের ইয়া থাকে, মানে যে ডাল ঘুট দেয়,
ডাল ঘুটনি,
ডাল ঘুটনি, তো ওইটাতে আমার গায়ে হাত তুলে এন্ড আমার প্রচুর রাগ হয় যে কেন আমার গায়ে হাত তুলে
যায়।
আমার ভাইরা ঘুমোচ্ছিল তখন,
তখনও ঘুমোচ্ছে,
হ্যাঁ তখনও ঘুমোচ্ছিল। তারপর যখন আমার আমার গায়ে হাত তুলে মানে আমি চিৎকার চেঁচামেচি করতেছিলাম, দেন আমার বড় মানে আমার মেয়ের যে ভাইটা আছে ও উঠে যায়, উঠে গিয়ে প্রচুর ভয় পেয়ে যায় রাতে কি হচ্ছে। তো ও আবার খাটের কর্নারে চলে যায়, তো ও আবার আমার ছোট ভাইটাকে কোলে নিয়ে সাইডে গিয়ে বসে থাকে। ছোট জন তো ছোট ছিল, ওকে কোলে নিয়ে বসেছিল সাইডে, এন্ড আমার সাথে খুবই খারাপ আচরণ। এন্ড আম্মু আমাকে মাঝে মাঝে একটা যেমন জামা ছিঁড়ে ফেলে, জামা ছিঁড়ে আমাকে ঘর থেকে বের করে দেয়, যে বাড়িতে তোর থাকার দরকার নেই, যে বাড়ি যে মেয়ে কিনা মাকে বুঝবে না, মার প্রবলেম বুঝবে না, সে মা সেই মেয়ের বাড়িতে থাকার দরকার নেই, যে বাসা থেকে বেরোচ্ছে। একদিকে আমার জামা ছিঁড়ে গেছে, খুবই খারাপ অবস্থা। আমি এত রাতে কি করে আমাকে বাসা থেকে বের করে দেয়, আমার আরো খারাপ লাগে। আমি বাইরে কান্না করতে থাকি, পরে 6টার দিকে ভোর তখন আমাকে ঘরে ঢুকায়।
কটার সময় বের করে দেয় তোমাকে?
আমাকে বের করে দেয় তখন মেবি 2:30 বাজে, 2:30 কি 3টার দিকে।
ওই 3টার সময় বের করে দিলে তুমি কোথায় ছিলে?
বাইরে, গেটের বাইরে, গেটের বাইরে দাঁড়িয়ে ছিলাম।
দাঁড়িয়ে ছিলে মানে 3 ঘন্টা তুমি ওখানে দাঁড়িয়ে
ছিলে? হ্যাঁ ওখানে দাঁড়িয়ে ছিলাম। এন্ড এর মধ্যে
আশেপাশে কোনো লোকজন ছিল না?
আশেপাশে ভোরবেলা এত রাত কেউ থাকে না,
থাকে না।
তো আমি বাইরে আমাদের যে পিড়াটা ছিল ওখানে বসেছিলাম আমি। তো আম্মু সারা রাত আমাকে মানে কোনো কথাও বলে না, অ্যান্ড রুমের ভিতরে থাকে। পরে আমাকে 6টার দিকে ঘরে ঢুকায়। আমি ঘরে ঢুকানোর পর আমি আম্মুর সাথে আর কোনো কথাই বলি না, একদমই কোনো কথা বলি না, আমি আমার রুমে চলে যাই। তো
ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন, হু ইজ রাইট হু ইজ রং, দ্যাট ইজ নট মাই পয়েন্ট। পয়েন্ট ইজ বাসায় এরকম একটা ঘটনা ঘটেছে, আমি এই মেয়েটার কথা চিন্তা করছি, আমি বলছি না তার মা রাইট অর রং, আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করবেন। এই মেয়েটা 3টা পর্যন্ত ক্লাস 9 পড়ুক একটা মেয়ে, যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড চলে একটা মানুষের, অ্যাডোলেসেন্স পিরিয়ড ইজ মারাত্মক বয়সন্ধিকাল, খুবই সেন্সিটিভ একটা টাইম ব্যক্তিত্ব বিকাশের জন্য। এই মেয়েটাকে 3:00 সময় বাসা থেকে বের করে দেওয়া হয়েছে এবং সে গেটে 3 ঘন্টা ওখানে বসেছিল। তারপরে বাসায় ঢুকলে ওই বাসাটা তার কাছে কি পিসফুল মনে হবে না জাহান্নাম মনে হবে, এটা আপনি একটু ফিল করার চেষ্টা করেন। ওকে, তারপর
তারপর যখন ঘরে ঢুকি তো আমি আম্মুর সাথে আর কোনো কথা বলি না। তো পরের দিন আম্মু সকালবেলা মানে নাস্তা বানায়, খাওয়া দাওয়া করে চলে যায়, মানে আম্মুর রুমে তালা মেরে চলে যায়। তো আমি ঘুম থেকে উঠি 11টার দিকে, উঠে দেখি যে আম্মুর রুম তালা মারা। অ্যান্ড আমি আমার রুমে আমার জামা কিন্তু অলরেডি ছিঁড়ে আছে, অ্যান্ড চেঞ্জও করতে পারি না আমি, আমার আম্মু আমাকে যে
গেট খুলে দিয়েছে। ছিল না?
হ্যাঁ স্কুল ছিল, স্কুলে যাওয়া হয়নি। তো আমার চেঞ্জ করতে আমি আমার রুমে যেতে পারিনি, আমার রুমে আমার ড্রেস আপ যা ছিল। তো আমি আমার রুমে যা শুয়েছিলাম, কি করবো কিছু বুঝতে পারতেছিলাম না। তার উপর রাতে এত কাহিনী গেছে, খুব খোলাও লাগছে আমার তখন। তো তখন এই জিনিস মানে কান্না করছিলাম, চিন্তা করছিলাম যে কেন আমি এই ফ্যামিলিতে জন্ম নিচ্ছি, আমি কেন মরে যাই না। তো পরবর্তীতে আম্মুর সাথে যে কথা বলতো, তা আম্মু তাকে নিয়ে আমার বাসায়
আসে। ওই যে যে ছেলেটার সঙ্গে কথা বলতো সেই ছেলেটা তোমার বাসায়? হ্যাঁ। ছেলেটার নাম কি ছিল?
ওই ছেলেটার নাম ছিল রাসেল।
রাসেল, ওকে।
তো ছেলেটার নাম ছিল রাসেল, অ্যান্ড ও আম্মুর সাথে বাসে আসে। অ্যান্ড আসার পর পরবর্তীতে যখন আম্মু তাকে সব কিছু বলে, অ্যান্ড বলার পর আমার ছোট দুই ভাইকে আমার নানু বাসায় রেখে আম্মু তাকে নিয়ে আমার বাসে আসে।
ওকে।
অ্যান্ড আসার পর তাকে বলে যে তুমি যা মেয়েকে বুঝাও,
রাসেলকে বলে
তুমি মেয়েকে বুঝাও। তো আমি তো নর্মালি তাকে দেখতে পারতাম না, সহ্য করতে পারতাম না, বিরক্ত লাগতো তার আমার প্রতি। তো তারপর সে বলে যে কি হয়েছে তোমার, কেন তুমি আমার সাথে এরকম খারাপ আচরণ করতেছ। আমি সে আমার রুমে আসার আগে একটা ড্রেস নিয়ে আসে, তো আমি পরে চেঞ্জ করি, তারপর তার সাথে কথা বলি। অ্যান্ড সে আমাকে এমন কিছু জিনিস বুঝাই যে না, তারপর থেকে তার সাথে আমার একটু ভালো লাগা শুরু।
তুমি ড্রেস চেঞ্জ করো মানে তার সামনে? তুমি ড্রেস চেঞ্জ?
না না, তার সামনে করিনি, সে আমাকে দরজার ফাঁক দিয়ে ড্রেস দিয়েছে, আমি নিয়ে চেঞ্জ করেছি, তারপর তার সাথে কথা বলেছি।
ওকে, মানে তোমার অবস্থা এমন ছিল যে তুমি তোমার ড্রেসটা এমন ভাবে ছিঁড়েছিল যে তোমার মানুষ সামনে
যাওয়া যেতে পারবে।
ওকে,
তো পরবর্তীতে আম্মু মেবি তাকে অনেক কিছু বলে।
সে কি বলে?
সে এসে বলে যে দেখো মানুষের লাইফে অনেক ভুল হয়ে থাকে, অ্যান্ড তুমি কিছু মনে করো না, তোমার আম্মু যা করছে করছে ভুলে যাও, আর এরপর থেকে কখনো করবে না, তুমি তোমার আম্মুর সাথে নর্মাল হয়ে যাও।
ওকে, মানে সে অ্যাপোলজি করে তোমার আম্মুর প্রেক্ষাপটে?
হ্যাঁ। তো পরে আমি বললাম যে সে কেন এগুলো করতেছে, আমার তো ভালো লাগে না, অ্যান্ড আমি তো পড়াশোনা করতেছি, সে কেন এগুলো বুঝে না, আমিও তো খারাপ হয়ে যেতে পারি তার এই জিনিসগুলো দেখে। পরে সে বললো যে কেন তুমি তো বুঝো তাই না, তুমি তো একেবারেও বাচ্চা না, তোমার অলরেডি 13-14 বছর বয়স, তো বুঝে যেহেতু তুমি খারাপ হবো না, এটা এটা আমার তোমার প্রতি বিশ্বাস, আর আমি এটা মনে করি যে তোমার আমার যা করছে এরপর থেকে আর কখনো করবে না। সে আমাকে গ্যারান্টি দেয় যে আর কখনো করবে না। তো হয়তো বা সে আম্মুকে বুঝায় যে না আমি অনেক আপসেট আছি বা অনেক খারাপ মোমেন্টস আছি, তো এই কারণে সে বলে যে বাইরে ঘুরতে নিয়ে যাবে। তো তার 2-3 দিন পর, 2-3 দিন আম্মুর সাথে আমার তেমন একটা কথা হয় না, জাস্ট নর্মালি আম্মু মাঝে মধ্যে জিজ্ঞাসা করে যে যা হয়েছে সে ভুলে যাও, তো জাস্ট খাওয়া দাওয়া এইটুকুই।
ও এগুলো বলে যে যা হয়েছে হয়েছে ভুলে যাও, মানে এক ধরনের ছোটখাটো অ্যাপোলজি তার পক্ষ থেকে ছিল। ওকে, এবং তুমি বুঝতে পারছিলে যে মা খুব খারাপ একটা কাজ করেছে।
হ্যাঁ, খারাপ কাজ করেছে, আর যেহেতু সে বলেছে ভুলে যাও, তো আমি ভাবলাম যে হয়তো বা ভুলে যাওয়াটাই বেটার, এই জিনিসগুলো যত বড় করবো আরো বড় হবে।
তো তারপরে তুমি এই রাসেল ছেলেটাকেও তো তুমি বলতে পারতে যে তুমি রাসেল ছেলেটার সঙ্গে মেশা বন্ধ করে দাও।
হ্যাঁ, আমি তাকে মানে তার সাথে আমার এরকম কোনো কথা হতো না।
আচ্ছা, মার সঙ্গে তুমি এত ইজি ছিল না?
এত ইজি ছিলাম।
বাবাকে ওই সময়টাতে কি ওই ঘটনার পর কি বাবাকে জানাতে
হবে? ঘটনার পর আমার মায়ের সাথে বাবার কথা হয়, এন্ড আমার মা আর বাবারকে আমাকে এমনভাবে উপস্থাপনা করে যে আমি চারপাশটা ছেলের সাথে রিলেশন করতেছি, আমি তাদের সাথে ঘুরতে যেতে যাচ্ছি, বাইরে যেতে যাচ্ছি, আমাকে দিচ্ছে না, এই কারণে আমি আম্মুর সাথে খারাপ আচরণ করতেছি, আমি তার গায়ে হাত দিচ্ছি। আমার বাবার কাছে আমার উপস্থাপন করতে ছিল এরকম।
ওকে, এটা তুমি পরবর্তীতে গিয়ে জেনেছো?
এটা আমি পরবর্তীতে জেনেছি।
ফাইন, আমি স্টেপ বাই স্টেপ যাই। তারপর কি হলো?
তো তারপর 2-3 দিন পর আম্মুকে চিড়িয়াখানা ঘুরতে নিয়ে যায়। এন্ড
রাসেল,
হ্যাঁ রাসেল, আমার আম্মু, আমি, আমার ছোট দু ভাই, তো আমরা সবাই মিলে ঘুরতে যাই। এন্ড ওই দিন যাওয়ার পর আমি আমার আম্মুর সাথে অনেকটা ফ্রি হই, যে না ওই দিন তার আচরণটা অনেক ভালো ছিল, আমার কাছে খুব ভালো লাগে। এন্ড আমি কখনো আমার আম্মু কান্না সহ্য করি, যাই হোক আমার আম্মু যদি একবার কান্না করে তারপর আমার আর কিছু দরকার নেই। তো পরে রাসেলের সাথে ঘুরতে যাই, এন্ড ওখানে দেখি যে রাসেল আমাদের ফুল ফ্যামিলিকে খুব ভালোভাবে হোস্ট করতেছে, আই মিন টেক কেয়ার করতেছে, জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এন্ড আমার টেক কেয়ারটা খুব বেশি করতেছে।
এই ধরনের ব্যাপার কি তুমি তোমার বাবার কাছে কখনো পেয়েছো, যে লাইক তোমার বাবা তোমাদের কোথাও নিয়ে যাও?
কখনো কোথাও নিয়ে যায় আমাদেরকে, আমার যে 13-14 বছর বয়সে আমি কখনো আমার বাবাকে আমাকে মার্কেটে নিয়ে যেতে দেখি।
আজকের এই স্টোরিটা ইজ ভেরি সেনসিটিভ স্টোরি, কজ আপনারা বুঝে গেছেন এতক্ষণে যে স্টোরিটা কোন দিকে যাবে। কিন্তু স্টোরির ওই মোমেন্টের জন্য যারা ওয়েট করতেছেন তাদেরকে আমি বলবো যে লিভ দ্য স্টোরি, শোনার দরকার নেই আপনাদেরকে। কজ আজকের স্টোরির লেসনটা একটা মেয়ের বড় হয়ে ওঠা, মেয়ের জায়গাটা একটা ছেলেও হতে পারে, তার বড় হয়ে ওঠা এবং অত্যন্ত গোপনীয় একটা সামাজিক টানা পড়েন বা ফ্যামিলিগত একটা টানা পড়েন, সেই জায়গাটাকে তার ব্যক্তিত্ব বিকাশ সব কিছু মিলিয়ে এটা খুব টাফ অ্যান্ড ভেরি সেন্সিটিভ একটা স্টোরি। এবং এই জায়গাটা থেকে আপনাদের যদি কিছু নেবার থাকে যে না আমি আমার সন্তানকে কীভাবে বড় করবো, আমার সন্তানের সাথে আমার আচরণটা কী হওয়া উচিত, বা সন্তান হয়ে বাবা মার প্রতি আমার কী পরিমাণ রেসপেক্ট দেখানো উচিত, কোন জায়গাটাতে আমাকে প্রাইভেসি মেনটেন করা উচিত, কোন জায়গাটাকে আমাকে এক্সপ্লোর করা উচিত, তাহলে বলতে পারবো আমাদের সিক্রেটার স্বার্থ। আর যারা এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছেন যে না কী হয় কী হয় কী হয় দেখার জন্য, প্লিজ লিভ দ্য স্টোরি। বলো তারপর।
তারপর বাইরে ঘুরতে যাই, এন্ড তার টেক কেয়ারটা আমার কাছে খুব ভালো লাগে, যে সে আমাদের উপর খুব ভালো কেয়ার করে, এন্ড তার আচরণটা আমার কাছে খুব ভালো লাগে। এন্ড তারপরে তার সাথে আমি অনেকটা ফ্রি, মানে রাসেলের সাথে আমি অনেকটা ফ্রি কথাবার্তা বলি। তো তখন এপ্রিল মাস, মানে ভ্যালেন্টাইন ডে, তো না এপ্রিল মাস, ইয়া বৈশাখ, পয়লা বৈশাখ। এন্ড পয়লা বৈশাখে সে আমাকে একটা ফুল কিনে দেয়। এন্ড আমার স্কুলের প্রোগ্রাম ছিল, প্রত্যেক পয়লা বৈশাখে আমার স্কুলের প্রোগ্রাম হয়, তো আমি স্কুলে যাব, এন্ড আমার খোপার জন্য ফুল লাগবে, ফুল ছিল না, তো এ কারণে উনি পরবর্তীতে আমার যখন ফুল কিনে দেয় আমার খুব ভালো লাগে।
তোমার মা জানতো?
হ্যাঁ, আম্মু বলেই কিনে দিয়েছিল।
ওকে,
তো তখন আমার সাথে রাসেলের কন্টিনিউ কথা হচ্ছে।
ওকে,
তো
তোমাদের বাসা আসা যাওয়া করে?
হ্যাঁ, আসা যাওয়া হচ্ছে। এন্ড আমি
প্রাইভেট টাইম পাস করে,
হ্যাঁ প্রাইভেট, মানে আমি যখন থাকি না তখন আসে, বা আমি যখন ঘুমোচ্ছি তখন এসে কথা বলে, বা আমি যখন রুমে চলে গেছি তখন তাদের মধ্যে একটু ডিস্টেন্স রাখি, যে হয়তো বা বুঝতে পেরেছি যে আমার এগুলো পছন্দ না তখন। তো পরবর্তীতে যখন
এই সময়টাতে কি তুমি তোমার বাবাকে রাসেল সম্পর্কে বলেছো?
এই সময়টাতে তুমি
তখনো বলোনি?
তখনো বলিনি।
রাসেল, এই প্রাইভেসিটা তুমি মেইনটেইন করেছো কেন, সিক্রেটটা তুমি মেইনটেইন করেছো কেন?
এই জিনিসটা আমি মেইনটেইন করেছি কজ আমার বাবার সাথে আমার মাসে 2-3 মাসে একবার কথা হতো।
2-3 মাসে একবার?
একবার, তাও কেমন আছো, ভালো আছো কিনা এইটুকুই।
তার মানে বুঝুন আপনি যে ওর কি পরিমাণ দূরত্ব ছিল ওর বাবার সাথে এবং ওর মায়ের সাথে। বলেন তারপর।
তারপর পয়লা বৈশাখ গেল, এন্ড পয়লা বৈশাখের পর রাসেল আমাকে প্রপোজ করে।
প্রপোজ করাটা কিরকম ছিল?
প্রপোজ করাটা এরকম ছিল যে ও পরের দিন সিলেট চলে যাচ্ছে, আগের দিন রাতে বাসায় মিট করতে আসে আমার ফুল ফ্যামিলির সাথে।
তখন কোথায় থাকতো?
ও থাকতো আমার বাসা থেকে 2-3 মিনিট দূরে একটা বিল্ডিং এ থাকতো।
ওখানে কি ভাড়া থাকতো?
ভাড়া থাকতো,
ভাড়া থেকে পড়াশোনা করতো, থাকতো বাসা থেকে পড়াশোনা করতো,
পড়াশোনা করতো।
আচ্ছা, এবং ওর বাড়ি কোথায় ছিল?
বাড়ি ছিল বরিশাল বরগুনা।
বরিশাল বরগুনাতে, এখানে থেকে সে পড়াশোনা করতো? শুধু পড়াশোনা করতো?
হ্যাঁ, শুধু পড়াশোনা।
ইউনিভার্সিটিতে পড়তো?
হ্যাঁ, তিতুমিরা থার্ড ইয়ার পড়তো।
তিতুমিরা থার্ড ইয়ার পড়তো। ওকে, বড়। তারপর?
তো তারপরে রাত্রেবেলা যখন সে আসে তখন সে আমার একটাই কথা বলে যে তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে কিছু বলতে চাই। পরে আম্মু তখন আবার বাইরে রান্নার রুমে কিছু রান্না তার জন্য আয়োজন করতেছিল, জি বলেন। তো পরে বলতেছে যে তুমি তো আমাকে মামা বলে ডাকো, বাট কিছু মনে করো না, তোমাকে আমার খুব ভালো লাগে। তো হয়তো ওই জিনিসটা আমার মধ্যে খুব ভালোভাবে বা যেভাবেই হোক তো করা না রে, যে না কেউ আমাকে সেকেন্ড টাইম আবার প্রপোজ করেছে।
হ্যাঁ, 7-এর পর।
তারপর সে ওইটা বলে চলে যায়। সে আমাকে বলে যদি তোমার ভালো লাগে তাহলে আমাকে আজকে রাত অন্তত একবারের জন্য হলো ফোন দিও, মানে একটা মিসড কল দিও অন্তত। তারপর আমি সেদিন তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, মানে আমি তাকে আর ফোন দিই না, আর আমার ফোনে ওরকমভাবে ব্যালেন্স ভরাও হতো না যে আমি কাউকে ফোন দিতে পারবো। তো আমি তাকে আর ফোন দিই না। পরবর্তী দিন সে আমাকে ফোন দেয় সিলেট যাওয়ার পর, ওইদিন রাতে তার বাস ছিল, সিলেট চলে গেছিল, দেন তারপর আমাকে ফোন দেয়।
আমরা এখানে একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা আমাদের আজকের এই এপিসোডটি আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, ওখানে আপনারা সুপার ছবি দেখতে পারবেন, যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকুই। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904, আমি আবারও বলছি youtube.com/dfm904। আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবেন, এই যে বেল বাটনটি যেটা থাকে সাবস্ক্রাইবের পাশে অন করে নেবেন, তাহলে আপনি আমাদের অনুষ্ঠান যত এখানে আপলোড হয় সব কিছু আপনি মুহূর্তের মধ্যে আপনার মোবাইলে জানতে পারবেন, এবং একই সাথে পুরনো এপিসোডগুলো আপনারা চাইলে এখান থেকে শুনতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সো আমি আবারও বলছি youtube.com/dfm904, প্লিজ সাবস্ক্রাইব। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। সিক্রেটস, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কিবরি আপনার সাথে রয়েছি, কথা না বাড়ি আবারও ফিরছি আমাদের সুভার কাছে। হ্যাঁ, সিলেটে গেল।
হ্যাঁ, তারপর যখন উনি পরের দিন আমাকে ফোন দিল, তারপর আমাকে বললো যে তোমার কি আমাকে কোনোভাবে ভালো লাগে না যে তুমি আমাকে একবার ফোন দিলে না? তখন বললাম যে আমার ফোনে ব্যালেন্স ছিল না, তাই আমি ফোন দিতে পারিনি। তো যখন এই কথা বলে তখন বলে যে থাক, আমার আর কোনো অ্যান্সার প্রয়োজন নেই, আমি অ্যান্সার পেয়ে গেছি। পরে তার সাথে আমার কন্টিনিউ কথা বলা। তো পরবর্তী দিন থেকে আম্মুর ফোনে দেখি যেহেতু আমি রাসেলের সাথে কথা বলছি, তার মানে আমার আম্মুর ফোন যদি ওয়েটিংয়ে থাকে বা কথা বলে সে আরেকজনের সাথে কথা বলছে। তো পরে আমি রাসেলকে কোশ্চেন করলাম যে আপনি কেন আম্মুর সাথে কথা বলতেন? পরে সে বললো যে আমি তো জাস্ট আপা হিসেবে তার সাথে কথা বলতাম নর্মালি, এছাড়া আর কিছুই না, আর আমি আমার লাইফের ব্যাপারে বা আমার ফ্যামিলি মেম্বারের ব্যাপারে কথা বলতাম, আদার্স কিছু না। বললাম যে তাহলে যে আপনি হাত টাত ধরতেন এগুলো, সেগুলো তো জাস্ট বোন হিসেবে আমি তার ধার ধরতাম।
এটা কি মানে মানে ভালো লাগা বা প্রপোজিং এর একদম প্রিলিমিনারি পর্যায়ে তখনই কি তুমি জিজ্ঞেস করলে এটা, এই বিষয়গুলো নাকি তার আগে জিজ্ঞেস করলে?
না, আগে না, পরে।
পরে মানে তোমাকে ভালো লাগার করার পরে?
হ্যাঁ, ভালো লাগা প্রপোজ করার পর। তো যখন এই কথাগুলো বলি তো প্রত্যেকটা কথারই মানে এমন একটা অ্যান্সার ছিল যে না, মানে সে এগুলোর ভিতরে কোনোভাবে ইনভলভ না। তো তখন রাসেল ইসে সিলেটে, তো আমি তো বাড়িতে। তো আমি ঠিক তার দুই তিন দিন পর আমি সেমভাবে রাতে বাসায় ঘুমোচ্ছিলাম। ওই দিন হয়তো বা আমি রাতে কোনো FM শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি, আমার রাতে মানে কানে হেডফোন, তো আমার ওই ব্যাপারে আর হুঁশ নেই যে না আমার কানে হেডফোন, আমি ঘুমিয়ে পড়েছি।
প্রপোজটা কি তুমি অ্যাকসেপ্ট করেছিলে?
অ্যাকসেপ্ট বলতে আমি জাস্ট বলেছিলাম যে আমি ফোন দিতে পারিনি। তো সে বলেছে আমি আমার অ্যান্সার পেয়ে গেছি। তো এখানে আমাদের মধ্যে কেউই কাউকে আই লাভ ইউ যে জিনিসটা থাকে ওটা কেউই কাউকে বলেনি।
বাট তোমাদের থেকে কি ভালো লাগা শুরু হয়েছিল?
হ্যাঁ, তখন শুরু হয়েছিল,
শুরু হয়েছিল। এগুলো পয়েন্ট করবেন প্রিয় শ্রোতা। ওকে, তারপর?
তো পরে দেখি যে রাতের বেলা, তখন মেবি রাতের 3:30 কি 4:45 কাছাকাছি এরকম টাইম, তখন দেখি যে আমার কানে এখনো রেডিও চলছে অ্যান্ড ফোনে চার্জ একদম ব্যাটারি লো। তো পরে আমি উঠে ফোনের চার্জারটা আমার রুমে ছিল না, আমি আম্মুর রুমে চার্জার আনতে গেছি। তো আমাদের বাড়িতে কেউই রুম নক করে ঘুমতো না। তো ওই দিন রাতেও দেখলাম যে আম্মুর রুম মানে নক ছিল না, ভেড়ানো ছিল এরকম টাইপের, কিন্তু ডিম লাইটটা অন ছিল, যেটা কিনা আম্মু অন করে ঘুমায় না। ভাবলাম যে আম্মু হয়তো ঘুমিয়ে গেছে, রুমে গিয়ে ডিম লাইট অফ করে দিই। অ্যান্ড আমি রুমে ঢুকে আগের বার তো জাস্ট আমার খালুকে দেখেছিলাম, আমি নক করার পর তারা গেট খুলে। তো পরবর্তীবার আমি আমার ওপেনলি মানে যা দেখি সেটার জন্য আমি প্রপারলি প্রস্তুত ছিলাম না, একদমই না। অ্যান্ড আমার হাত থেকে ফোনটা পড়ে যায়, ব্যাটারি ট্যাটারি খুলে যায় ফোনের, টাচ ফোন ছিল তো টাচটা ফেটে গিয়েছিল। তো আমি দেখে মানে একদমই সহ্য করতে পারিনি। দরজাটা আমার রুমের দরজাটা জোরে মানে আটকে দিয়ে আমি আমার রুমে এসে দরজা আটকে মানে কি করবো তখন, মানে বাঁচবো না মরে যাবো সেটা চিন্তা করতেছিলাম।
মানে কি ছিল বিষয়টা?
বিষয়টা ছিল যে আমাদের মানে আমাদের যে বাসার গলিটা ওই গলির প্রথম ঢুকতেই একটা বাড়ি থাকে, ওই বাড়িতে একটা ছেলে থাকতো, তো ও আবার মার্কেটে জব করতো, তো ওর সাথে নাকি আমার কথা আগে থেকেই মোটামুটি ছিল। অ্যান্ড সেদিন
আমি স্টোরি জানতে চাচ্ছি না, তুমি আনএক্সপেক্টেড কাউকে ওখানে দেখেছো?
হ্যাঁ আনএক্সপেক্টেড, মানে আমি নর্মালি তাকে ওরকম ভাবে চিনতাম না।
যে যাকে দেখলে তুমি ওই রাতের পরে তাকে চিনেছো না তার আগে তুমি তাকে চিনতে?
পরে চিনেছি।
পরে চিনেছো? সো ওকে আমি সিচুয়েশনগুলো জানি। তারপরে তোমার রুমে আসার পরে কি হলো?
তো আমি আমার রুমে এসে দরজা আটকে দিই অ্যান্ড পরবর্তীতে আমি ড্রেস আপ চেঞ্জ করে পরে আমার রুমে এসে নক করতে থাকে আর ওই লোকটা ওখান থেকে চলে যায়। তো আমি রুমের দরজা খুলি না। তখন আমি কি করবো আমার কাছে একটাই চিন্তা যে আমি মানে খুব কান্না করতেছিলাম, আমি চিন্তা করছিলাম যে কেন আমি এখনো এই জিনিসগুলো দেখার জন্য আমাকে
পুরো বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকতো না?
না কোনো পুরুষ মানুষ থাকতো না।
ওকে
তো আমাকে আল্লাহ কেন বাঁচিয়ে রাখছে বা আমি কেন বেঁচে আছি? অ্যান্ড তখন চিন্তা করলাম যে থাক বেঁচে থাক এইগুলো দেখাচ্ছে মরে যাওয়াটা বেটার। তো তখন রাসেলের সাথে আমার ওরকম কথা নেই, বিকজ সিলেট যাওয়ার পর জাস্ট ওই ফ্রি টাইম যখন হতো তো মানে ঘুরতে যেত, এই কারণে কথা বলতে পারছি।
সিলেটে সে কেন গিয়েছিল? তার বাড়ি তো বরিশাল।
গিয়েছিল বাড়ি না, তার সিলেট গিয়েছিল তার মেজো ভাই ওখানে থেকে জব করতো, তো মেজো ভাই সাথে
দেখা করতে গিয়েছে। তখন রাসেল কোথায়? সিলেটে।
সিলেটে।
ওকে
তো কি করবো বুঝতে পারতেছিলাম না, মানে মাথায় কোনো কাজই করতেছিল না। পরে আমি মানে চিন্তা করলাম যে সুইসাইড করে ফেলি, আর বাঁচার কোনো দরকার নেই। এতবার বারবার সরি বলার পরও যে এই জিনিসগুলো হচ্ছে তারপর বেঁচে থেকে আমার কি লাভ? তো আমি চিন্তা করি যে ফ্যানের সাথে নিজের গলায় বেঁধে দিব, আমার বাঁচার কোনো দরকারই নেই। আর যেখানে বাবার সাথে আমার তো তার মানে কথাবার্তা নেই, আমি কাউকে আমার কথাগুলো শেয়ার করতে পারতেছি না, আমার তেমন কোনো ফ্রেন্ডসও নেই, আমার স্কুলে অতটা যাওয়া হচ্ছে না, আর বাসায় এরকম সিচুয়েশন, তো একটা মেয়ে সিচুয়েশনে থাকলে কি করে? আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারতেছিলাম না। তো আম্মু অনেকবার অ্যান্ড আমার মানে অলরেডি ফ্যানের সাথে দৌড়ি মানে আমার ওনা বাধাও শেষ, অ্যান্ড আম্মু প্রচুর নক করতেছিল যে আমি আম্মু হয়তো ভয় পাচ্ছিল যে আমি যদিও কিছু করে ফেলি। তো পর আম্মু মানে মানে নক করতে করতে সে একটা পর্যায়ে আমাকে এটা বলে ফেলে যে তোর যদি মরার ইচ্ছা থাকে আমার বাড়িতে না মর, আমার বাড়ি থেকে চলে যায় মর, কজ তুই যদি আমার বাড়িতে মরস পুলিশ এসে তো আমারই ধরবে যে হয়তোবা আমার কোনো কারণে তুই মরতেছিস, তাতে তোর যদি মরার ইচ্ছা থাকে মরার অনেক জায়গা আছে তুই যেমন, এমনকি এমনভাবে ইন্ডিকেট করবো সেটি তো সাঁতার জানোস না, হাতে ঝিনে যাও ওখানে গিয়ে ঝাঁপ দিয়ে পানিতে গিয়ে মরে যা। আরও বেশি খারাপ লাগছিল যে কি বলছে এগুলো। দেন
হাউ মাচ মাই ডেসপারেট শি ইজ, আমি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, কজ সেটা জাজমেন্ট করার অধিকারই শোন নাই এবং সেটা করা সম্ভব না, কারণ ইটস নট অ্যান ইনভেস্টিগেটিভ শো। বাট এগুলো একটা ফ্যামিলিতে যদি হয় কি অবস্থা দাঁড়াবে? এবং মানে যে পক্ষ কথা বলছি সে পক্ষ কতটা ডেসপারেট এই বিষয়টাতে, ভয়ানক বলুন। তারপর
তারপর আম্মু এরকম কথা যখন বারবার বলতেছিল তখন এতটা রাগ হলো নিজের ভিতর যে না মরে গেলে তো মরেই গেলাম, মরে গেলে না কেউ আমার ব্যাপারে কিছু জানলো বা আমি না কাউকে কিছু বলতে পারতেছি না, আমি আমার মাকে ভালো করতে পারতেছি, তো আমি মরে গিয়ে কী করবো? তার চেয়ে ভালো মানে যতটুকু মানে তখন মনে হচ্ছিল যে না আমি একটা যুদ্ধের ময়দানে চলে এসেছি, আমাকে ফাইট করে বাঁচতে হবে এখন, যদি আমি ফাইট না করতে পারি তাহলে আমাকে কেউ মেরে ফেলবে।
ক্লাস নাইনে পড়ো তখন?
তখন আমি ক্লাস নাইনে, আর মাঝামাঝি সময় মানে জুন জুলাই এরকম।
পড়াশোনা করতে পারতে?
পড়াশোনা বলতে আমার ওরকম পড়াশোনা হতো না, পরীক্ষার আগে রাতে যদি একটু পড়তাম তা ওই অব্দি হতো।
তোমার গ্রুপ কি ছিল?
আমার গ্রুপ ছিল কমার্স।
কমার্স? ওকে।
অ্যান্ড ছোটোবেলা থেকেই মানে আমার আম্মু যেটা বলতো যে আমার বেশি পড়ার প্রয়োজন হতো না, যদি আমি অল্প পড়তাম তাহলেই আমার মানে সিলেবাস কভার হয়ে যেত। তো কী করবো বুঝতে পারতেছিলাম না, পরে আমি গেট খুললাম, অ্যান্ড গেট খুললে আম্মু দেখে যে মানে ওনাটা ফ্যানের সাথে বাঁধা। পরে আম্মু আমার হাত ধরে মানে চুলের মুঠি ধরে আমাকে তার রুমে নিয়ে গেলো, নিয়ে গিয়ে ধাক্কা মারে অ্যান্ড কী বলে হোয়াইট ড্রপ যে থাকে সেটার সাথে লেগে আমার কপালটা কেটে যায়। অ্যান্ড যখন আমার কপাল কেটে যায় তো পরে বলে যে তোর যখন এতই মরার ইচ্ছে এখানে কেন তুই মরবি, তুই বাইরে গিয়ে মর, তোর দরকার নেই এখানে থাকার বা এখানে বাঁচার। তো এই কথাগুলো যখন বলতেছিল খুব খারাপ লাগতেছিল, অ্যান্ড পরবর্তীতে সে আমাকে বেলুন নিয়ে মারতে শুরু করে, অ্যান্ড আমি লাস্ট অব্দি সহ্য করতে না পেরে তার মানে সে যেমন আমাকে মারছে আমিও তাকে মারছি, গায়ে হাত তুলছি লাস্ট অব্দি, কারণ আমার সহ্য করার ক্ষমতা নেই, কারণ এখন যদি আমি গায়ে হাত না তুলি তো হয় আমি মরে যাবো আর তা না হলে মানে কোনো একটা কিছু করে ফেলবো অঘটন, তো তার চেয়ে ভালো দেখি কি হয়। তো আমি তার গায়ে হাত তুলি অ্যান্ড লাস্ট আমি তাকে মানে জাস্ট মানে ইয়াটা যা দাঁত যে ডাল ঘুটনি ছিল ওটাকে তার পায়ে দুটো বাড়ি দিই, এর বেশি আর কিছু করি না। অ্যান্ড এই জিনিসটা সহ্য করতে পারে না। ওই রাতে আমার মামাদেরকে, আমার খালামণিকে, আমার নানুকে ফোন করে আমার ডাকা এনে যে দেখো তোমাদের মেয়েগুলো কি করতিস। তো পরে মামার সবাই আসলেন, আমার তো মাথায় একদম সেন্স নাই বলতে গেলে এরকম। আমি সবার সঙ্গে চিৎকার করে বলতেছি আমার কি দোষ দেখতেছো তোমরা, আমি কি করছি, আমি গায়ে হাত তুলে দোষ করছি? তাহলে ও যে রাতের পর রাত ছেলে এনে বাসায় থাকে, লোক এনে বাসায় থাকে, এটা কি ওর দোষ না?
তুই তো গাড়ি করছিস।
হ্যাঁ তুই করে বলছি। তো পরে মামার বলছিল যে এই মেয়ে তো পুরো খারাপ হয়ে গেছে, এর তো মানে মামাটা বলছে এরকম ছিল যে আমি পুরোপুরি খারাপ হয়ে গেছি, অ্যান্ড মায়ের নামে আজে বাজে কথা বলতেছি, সে যাই অন্যায় করুক না কেন সে আমার মা, কিন্তু আমার মাথায় তো তা নেই যে না সে আমার মা, সে কেন অন্যায় করছে, আমার কথা এটা কেন করবে, এইটুকু আমার মাথায় ছিল। অ্যান্ড মামার আমার সাথে প্রচুর খারাপ আচরণ করতেছিল।
তুমি যেগুলো বলছো সেগুলোকে তারা একদমই বিশ্বাস করে,
একদম বিশ্বাস করতেছে না। অ্যান্ড পরবর্তীতে মামারা বলতেছে যে তুই কোনো কথা বলিস না, ওরে মানে পুলিশে ধরে দে, মানে আমার এক মা বড় মামা ছিল যে সে বলতেছিল যে ওকে পুলিশে ধরে দে, বল যে মাকে ফোন করতে গেছে, পুলিশে ধরা দিলে দেখবি এমনি জেলের ভাত খেয়ে ঠিক হয়ে যাবে। আবার নানু বলতেছিল যে এত কিছুর দরকার নেই, তাবিজ করে রাখ, দেখবি যে তুই যা বলবি তাই শুনবে, এরকম উল্টাপাল্টা কথা বলছিল। তখন তো আমার মাথায় আরো রক্ত যে আমি একটা প্রবলেমে পড়ে তাদেরকে জিনিসগুলো বলতেছি, অথচ তারা আমার সাথে এত খারাপ কেন?
নোবডি লিসনিং ইউ,
মানে আমি বলতে গেলে কোনো ফেল না একটা মানুষ, মানে আমি যা বলছি সব বানোয়াট বলছি, কোনো সত্যি কথা বলছি না।
খুব ক্রিটিক্যাল সিচুয়েশন প্রিয় শ্রোতা, এখানে যদি কেউ শুনেও সমাধানটা কি হবে খুবই ক্রিটিক্যাল, একটু চিন্তা করবেন। আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো বা মার দিকে আঙ্গুল তুলছেন, হয়তো বা কি তাই তুলছেন, আমি ডেফিনেটলি শিওর, কিন্তু মা আর মেয়ের সম্পর্ক তো যেটাই হোক না কেন মা আর মেয়ের সম্পর্ক, এই জায়গাটা কিন্তু একটা সমাধানের জায়গায় আসতে হবে। এবং এটার সমাধানটা কি, বিকজ এমন একটা হসপিটালিটি সম্পর্ক গ্রো করেছে দুজনের মধ্যে এবং এত ভয়ানক একটা রিজনে যেখানে সমাধান দেওয়ার মতো কেউ নেই এবং পুরোপুরি ওর পক্ষে কেউ নেই, সবাই নিচ্ছে ওর মায়ের পক্ষে, সেটাই হয়তোবা তাদের জায়গা থেকে স্বাভাবিক ছিল। এবং এটা আসলে কোন জিনিসটাকে কাটবে, পক্ষ নিলেই বা এটার সমাধানটা কী হবে, মানে এর চেয়ে ডিফিকাল্ট মোমেন্ট মার লাইফেও কখনো এসছে কিনা জানি না, এবং ওর লাইফে তো অফকোর্স আমি জানি না শেষ পর্যন্ত সেটা কী হয়েছে। তবে যারা আছে এই গল্পটা শুনে অনেকে বিশ্বাস করতে পারছেন না, তাদেরকে আমি বলবো আপনি নিশ্চয়ই পত্র পত্রিকা পড়েন, আপনি নিশ্চয়ই লাস্ট দুই চার পাঁচ বছরের ঘটনা যদি একটু পেছন দিকে যান, এইরকম একটা প্রেমের সম্পর্ক এবং অবৈধ সম্পর্কে কারণ নিজের ছেলে মেয়েকে মেরে ফেলেছে এবং নিজের ছেলে মেয়েকে মেরে পত্রিকার শিরোনাম হয়েছে, হেডলাইন হয়েছে, এরকম অসংখ্য ঘটনা আপনি পাবেন। সো এতটা অবাক হওয়ার কিছু নাই, রেডিওতে ফর দ্য ফার্স্ট টাইম আমি বলি যে এইরকম একটা ডেসপারেট স্টোরি উঠে আসতেছে, আমরা চেষ্টা করতেছি এটার সমাধান খোঁজার জন্য। আমরা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, এখানে আরেকটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমি নিশ্চয়ই ফিরে আসবো, আশা করছি আমার সাথেই থাকবেন। ছোট্ট একটা বিরতি, ঠিক রাত ১২টায় ফিরছি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kipriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আর একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ, আমি আরজে কিপ্রিয়া আপনার সাথে রয়েছি। কথাটা বেরিয়ে সুভার কাছে আমি আবারও যাচ্ছি। সুভা, তারপর কি হলো?
তারপর ওই দিন রাতে পরে মামারা আমাকে উল্টাপাল্টা কথা বলে, অ্যান্ড পরবর্তীতে মামা বলে যে আমার রুমে আমাকে দিয়ে যায়, অ্যান্ড বলে যে তুই এরম থেকে বের হবি না, তুই যদি এরম থেকে বের হস তাহলে সত্যি সত্যি তোকে আমি পুলিশে দিয়ে দিব, এরকম কথা বলেছিল। পরে আমি আমার রুমে চলে যাই, আমি আর কিচ্ছু বলি না। মামার পরে চলে যায় রাত। পরের দিন সকালবেলা আমার আশেপাশের মানুষের যে রাতে চিৎকার চাচামিচি হয়েছে তো ওগুলো শুনছে, তো পাশের বাড়ির কয়েকজন আসছেন, মানে তিন চারটা নানু আসছে, তো জিজ্ঞেস করলো যে কী হয়েছে। তো আম্মু আবার সকালবেলায় মানে এর আগের বাড়ির মতো গেটে তালা দিয়ে চলে গেছে নানু বাসায়। পরে আমি সবাই বললাম যে এরকম কাহিনী দিছে, পরে বলতেছে তাহলে তো বাবাকে জানা। তো আমি তাদের কাছ থেকে ফার্স্ট ইন্সপিরেশন পাই যে না, আমি আমার বাবাকে জানাবো।
কারা এটা বলে?
আমার পাশের বাড়ির লোকেরা,
আমার
প্রতিবেশীরা। তো পরে আমি বাবারে ফোন দিই। তো এর আগেই নাকি আমার আম্মু উল্টাপাল্টা অনেক কথা আমার বাবারে বলে,
এটা তুমি অনেক আগে আমাকে বলেছো।
হ্যাঁ, তো পরে আমি যখন বাবার ফোন দিই, মানে বাবার ডিরেক্টলি নাম্বার, আমার বাবার মুখস্থ ছিল নাম্বার, তো আমি ওই নাম্বারে ফোন দিই। পরে আব্বু আমার ফোন প্রথম কয়েকবার রিসিভ করে, তো আমার কাছে টাকা ছিল না, তো যার কারণে বাইরে ফোন দিলে টাকা বেশি কেটে নেয়। তো পরে আমি আমার নানুর কাছ থেকে, মানে যে পাশের বাড়ির নানু ছিল, তার কাছ থেকে 100 টাকা নিয়ে আমার ফোনে লোড করিয়ে তার ফোন দিই। তো এর মধ্যে আমার রাসেলের সাথে কোনো কথা নেই, মানে রাসেলের সাথে আমার কোনো কথা হচ্ছে না টোটালি। তো পরে বাবা আমাকে পরে নেট নাম্বার দিয়ে ফোন দিয়েছে, কি হয়েছে, কেন তুমি এত পাগলামি করতেছো, কেন তুমি তোমার মায়ের গায়ে হাত তুলছো, তুমি কি আমার মেয়ে? আর বাবা আবার হাজির মানুষ ছিল, উনি 2 বার বড় হজ করেছেন, 18-19 বার উমরা করেছে।
ওকে,
তো তার কাছে ছিল এরকম যে আমি পর্দাশীল ভাবে চলবো, আমি কেন মায়ের গায়ে হাত তুলছি, কেন উচ্ছৃঙ্খল হয়ে গেছি, কেন ছেলেদের সাথে বাইরে ঘুরতে যাই, অথচ এগুলো কিছুই না, মানে ফোন দিয়ে যে কথাগুলো বলছে মানে ওগুলো পুরোপুরি অবাক করা ব্যাপার। বলছে তুমি রাত করে তোমার কি নিজের বাড়ি, যে তুমি রাত করে তোমার নিজের আরেকজনের বাড়িতে তুমি লোক নিয়ে আসো, মানে আমি মনে হচ্ছে আকাশ থেকে পড়লাম, আমি বাসায় লোক নিয়ে আসছি মানে কি? পরে বলতেছে যে তোমার মায়ের সাথে আমার কথা হয়েছে, তোমার মা আমাকে সব বলছে। বললাম যে তুমি আমার কথাটা শুনো, আমার কথাটা শুনো না। পরে বাবা বলছে যে কি বলতে চাও তুমি বলো। পরে আমি বললাম যে এরকম এরকম ঘটনা হয়েছে, আমি কাউকে আনিনি, এর আগে একবার লোক আনছে, এবার একবার লোক আনছে। তখন আমার মেজাজ খুব গরম ছিল, রাসেল আমার বয়ফ্রেন্ড বা আমার সাথে রিলেশন কিনা এত কিছু সেন্স আমার ছিল না। হ্যাঁ, আমি রাসেলের নামটা বলে দিয়েছি যে ও কিন্তু ওর সাথেও কথা বলে, এখানে 3টা মানুষের নাম অলরেডি উঠে আসছে। তারপর আম্মু বলতে, মানে আব্বু আমাকে বলতেছে যে এগুলা কিছুই না, সব ব্যাপারে আমি জানি, তোমাদের এই বয়সী মেয়েরা যে কত খারাপ হতে পারো এর ব্যাপারে আমার জানা আছে। এই কথা বলে ফোন কেটে দিয়েছে। পরে আমি ফোন দিচ্ছি, আর ফোন রিসিভ করেনি, ফোন পিকও করেনি। পরে মানে আম্মু বাসায় আসতেছে, বাসা থেকে এসে খাওয়া দাওয়া করতেছে, মানে আমার ভাইদেরকে নিয়ে আবার চলে যাচ্ছে, কিন্তু আমাকে বাসায় ঢুকতে দিচ্ছে।
কোথায় যাচ্ছে সে?
নানু বাসায় চলে যাচ্ছে,
বাসাটা বাইরে থেকে তালা দাও,
তালা দিয়ে চলে যাচ্ছে।
তুমি কোথায় তখন?
আমি বাইরে,
ওকে বাসার ভিতরে ঢুকতে
দিচ্ছে, বাসায় ঢুকতে দিচ্ছে না।
তোমার নানুর বাড়ি কত দূর ছিল বাসা থেকে?
আমার বাসা থেকে 8-9 মিনিটের রাস্তা।
ওকে,
তো আমাকে বাসায় ঢুকতে দিচ্ছে না। এন্ড
ঢাকার কোন এলাকার ঘটনা এটা?
এটা বাড্ডা এলাকা,
বাড্ডা। ওকে,
পরে এর মধ্যে তো তার আগের দিন রাতে আমার মামার নানুরা এসে আমাকে অনেক কথা বলে গেছে, আমি বলে গেছে আমি যেন টোটালি তাদের বাড়িতে না যাই। আমার মামার নানুদের কথা এরকম ছিল, যদি আমি ওই বাড়িতে যাই, যে আমার মামা তো বোনরা আছে, আমার তো শিখে নাকি তারা খারাপ হয়ে যাবে। অ্যান্ড জিনিসগুলো মানে নিজের মতো খুব খারাপভাবে একটা মানে প্রেশার পড়ে, যে কি মানে এতটা ডিসপাইট হয়ে গেছিলাম যে আমি সিরিয়াসলি জানতাম না যে কি করব। তখন তখন মেবি বিকেলবেলা রাসেল আমাকে ফোন দেয় যে কি হয়েছে, তুমি আমার বাসে কেন ঝামেলা করতেছো, আমি কি, আপনি তো বলছিলেন মানে এইভাবে ঝাড়ি দেবো, আপনি তো বলছিলেন, ওয়াদা করছিলেন আমার মা কোনোদিন খারাপ কিছু করবে না, এখন কেন এগুলো করতেছে? পরে সেও অবাক যে কি করছে। তখন আমি জানতে পারলাম যে না, আমার মায়ের প্রতি তার একটা উইকনেস আছে, সে বারবার জিজ্ঞেস করতেছিল কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে।
মানে কিউরিওসিটিটা এমন বেশি ছিল যে আলটিমেটলি তো তার প্রতি কমিটেড ছিল,
কমিটেড ছিল। আমি যে বলতেছি আমারটা এতটা মানে ইম্পর্টেন্ট না, বা আমি যে একটা সিচুয়েশন আছে ওটা ইম্পর্টেন্ট,
শুধু মায়ের বিষয়গুলো
মায়ের ব্যাপারগুলো জানতে চাচ্ছে। তো পরে আমি তারে বললাম সবটা, পরে সে বললো যে ঠিক আছে আমি আজকে আসতেছি, সে দেখতেছি কি হয়। তখন সে ওখান থেকে সিলেট থেকে রওনা দিয়ে দেয়। তো পরে মেবি তার সাথে আমার কথা হয়, আম্মু আবার তার কথা শুনতো, মানে সে যা বলতো তাই শুনতো। তো পরে রাতের যখন 10টা বাজে,
বাই দ্য ওয়ে একটা কোশ্চেন আমি বোধহয় ছেড়ে যাচ্ছি, যে ছেলেটার সাথে এই সম্পর্কটা বা আগের যে ছেলেটাকে নিয়ে তুমি এটা বললা, তাদেরকে তাদের ফ্যামিলিতে তুমি চাইলে জানাতে পারতা?
তাদের ফ্যামিলিকে জানাতে পারতাম চাইলে, কিন্তু আমি কি করে জানবো, আমি তাদের ফ্যামিলির সাথে অতটা ইন্টারেস্ট না, আর আমার কথা আমার ফ্যামিলির কেউই বিশ্বাস করতেছে না, তাদের ফ্যামিলি কি করে বিলিভ করবে?
এক্স্যাক্টলি। সো তুমি তো যখন তোমার মা সম্পর্কে কমপ্লেইন গুলো করছো, নিশ্চয়ই কে এসেছিল রুমের মধ্যে সেটা তুমি জানতা, তাদের কথা নিশ্চয়ই তুমি তোমার ফ্যামিলিকে বলতেছিলা, তোমার নামে
বলতেছিলা। হ্যাঁ, আমি সবাইকে বলতেছিলাম।
তখন তারা
কেউই বিলিভ করতেছিল না, তাদের কথা ছিল এটাই। আমিও বলতেছি আমি রাতে ঘুমোচ্ছি, ও কান্না কার সাথে ফোনে কথা বলছে, আর মাথা বিগড়ে গেছে, সে আমার সাথে খারাপ আচরণ করছে।
হাউ ইজ ইট পসিবল? মানে যখন তুমি কোন একটা সিচুয়েশন বলতেছো এবং সেই সিচুয়েশনের জন্য কে দায়ী সেটাও তুমি বলতেছো, তখন তো তাদের উচিত ছিল যে ওই ছেলেটাকে ডেকে নিয়ে আসা, বা ওই যার এগেনস্টে কমপ্লেন তাকে ডেকে নিয়ে আসা।
আমি এটাও বলছিলাম যে তুমি বিশ্বাস না করে তাকে ডেকে নিয়ে আসো, যে একটু আগে আমার বাসায় ছিল। যখন এই কথাগুলো বলতেছি তখন বলতেছি যে দেখছেন দেখছেন, মানে আম্মু আমার মামাকে ওইভাবে বলতেছিল যে দেখছেন দেখছেন কতটা খারাপ হয়ে গেছে, এখন আউটলুক আনে আমার দিয়ে মানে আমার ফাঁসাইতে যেতেছে, এরকম কথা বলতেছে।
ও গড, মানে মানুষের মধ্যে একটু হলো সন্দেহ হওয়া উচিত, মানে এতটা ব্লাইন্ড সাপোর্ট কিভাবে আসে, মানে আমি রিয়েলি কনফিউজ এই জায়গাটায়। ওকে,
এন্ড পরবর্তীতে আমি মামাদের মুখ থেকে এটা শুনতে পারলাম যে আমি নাকি রাতে লোক এনে থাকতাম, এন্ড তাদেরকে বলতাম যে আমি যে তাদের সাথে থাকছি এটা না বলে বলবো, তাদেরকে বলে দেবো যে তারা যেন আমার মায়ের সাথে এসে থাকছে, এটা যেন তারা সবাই বলে। তাদের মনে আমার মা বাবার মানে আমার মায়ের প্রতি এই বিলিফটা ছিল।
ওকে,
এন্ড তারা এই বিলিফটা করাইছে আমার। পরে রাতের 10টার দিকে আমি বাসায় ঢুকে, সারাদিন আমার না খাওয়া, আমার সারাদিনও কোনো খাওয়ানি, অ্যান্ড রাতে তো অলরেডি ঝামেলা হয়ে গেছে। তো আমি বাসায় ঢুকছি, অ্যান্ড ফ্রিজ থেকে জাস্ট এক বোতল পানি নিয়ে আমি আমার রুমে এসে ঘুম, কজ সারাদিন অনেক টায়ার্ড ছিলাম। তো ঘুমিয়ে পড়েছি, পরের দিন সকাল 6টার দিকে রাসেল এসে আমাদের গেটে নক করে। রাসেল এসে গেটে নক করে আমার গেট খুলে দেয়। দেখি অনেকক্ষণ রাসেল আমার সাথে কথা বলে, অ্যান্ড তখন মানে আমি সুযোগ করতে পারতেছিলাম যে রাসেল আমার সাথে কথা বলবে, কারণ হয়তো আমি ওর প্রতি অনেকটা উইক হয়ে গেছিলাম। তো আমি সহ্য করতে পারতেছিলাম না, আমি আমার রুমের দরজা নক করে বসে আছি। রাসেল অনেকক্ষণ এসে পরবর্তীতে আমার রুমে নক করে, পরে আমি গেট খুলে দিই, পরে আমাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলতেছে যে শোনো, মায়েরা ভুল করতেই পারে, তবুও তো তোমার মা, কিছু মনে করো না। তো আমার আম্মুর সামনে উনি এই কথা বলে, পরবর্তীতে আমার রুমে এসে আমাকে যেটা বলে যে তুমি যেটা করছো ঠিক করছো। আমি ফার্স্ট টাইম তার দিক থেকে একটা ইন্সপিরেশন পাই যে না, সে আমাকে বলছে আমি যেটা করেছি ঠিক করেছি, আমার মায়ের গায়ে হাত তুলেছি, প্রতিবাদ করেছি, তাকে জানিয়েছি মামাদেরকে। হ্যাঁ, তারা বিশেষ করছে না করছে না তাদের ম্যাটার, কিন্তু বলেছি তো, পরবর্তীতে তো যদি কোনো প্রবলেম হয় আমাকে ব্লেম দিতে পারবে না। তখন আমি রাসেলের কাছ থেকে জিনিসটা পাই। তো পরে রাসেল আমাকে আর কিছু বলে না। তো এরপর রাসেলের সাথে রাতে আমার কন্টিনিউ কথা হতে থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। তো আম্মু আম্মুর রুমে কথা বলতো আর আমি আমার রুমে থাকতাম, অ্যান্ড আম্মুর সাথে আমার টোটালি যে মা মেয়ের একটা ক্লোজ রিলেশন থাকে ওই রিলেশনটা আর নেই। জাস্ট নর্মালি মানে মনে হচ্ছে যে আমি যেন তার বাসায় ভাড়া থাকছি আর সে আমাকে জাস্ট নর্মালি টেক কেয়ার করছে, এইটুকুই। তো পরবর্তীতে দেখি যে মানে প্রথম কয়েকবার জিনিসগুলো দেখতে তারপর গায়ে এসে হয়ে গেছে যে রাতে তার সাথে যে থাকছে সে তার মতো থাকুক, আমি আমার মতো ভালো থাকলেই ফিরছে। অ্যান্ড আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করছি, প্রতিদিন রাতেই দেখছি একজন।
বাবা কোন ক্লাসে থাকতো যেন দেশের বাইরে গিয়েছিল?
ক্লাস 8 লাস্ট ইয়ার লাস্ট থেকে।
এই যে 8 এর পর থেকে এতগুলো ঘটনা তুমি দেখছো, এর আগে তো দেখতাম না এরকম
বাসায়? না, এর আগে কিছু দেখতাম না।
এর মাঝখানে তোমার বাবা আসেনি?
না, এর মাঝখানে।
কতদিন পর পর আসতো তোমার বাবা?
বাবা যাওয়ার পর 3 বছর পর এসেছিল, পরে গেছে।
এখন কি করতো উনি বিদেশে? কি করতো
উনি? বাইরে একটা কোম্পানি জব করতো।
উনি কি ছুটি পেত না নাকি উনি আসতো না?
ছুটি না বলতে ছুটি দেওয়া হতো না, ওদের কন্ট্রাক্ট ছিল 5 বছর আগে ছুটি দিবে না, তুমি 3 বছর পর যদি চায় তাহলে 2 মাসের ছুটি দিবে।
ওকে ঠিক আছে, বলো তারপর।
তারপর
তুমি রাসেলের সঙ্গে যে ঘন্টা পর ঘন্টা কথা বলছো, এটা তোমার মা জানতো ওই সময়?
মা জানতো বলতে জানতো কথা বলি, কিন্তু কার সাথে কথা বলি এটা জানতো,
এটা জানতো না। ওকে,
তো পরে আমার সাথে যদি রাসেলের 3টা অবধি কথা হতো, 3টার পর থেকে আবার রাসেল আমার সাথে কথা বলতো।
এটা তুমি পরে জেনেছো?
পরে জেনেছি, যখন রাসেলকে কোশ্চেন করলাম, পরে রাসেল বলে যে তোমার ব্যাপারে কথা বলতেছি, ওর কথাটা ছিল এরকম।
ফাইন, তুমি যে জায়গাটায় ছিলে সেটা হচ্ছে যে তোমার আম্মুর এরপরে এই সব বিষয়গুলো তোমার কাছে তেমন একটা পাত্তা পেত না, তুমি তোমার মতো থাকতো, তোমার মা তোমার তার মতো লাইফ লিড করতো, এবং তুমি সেখানে কি কনফার্ম ছিলে যে এরপরে এই ধরনের ঘটনা ঘটছিল?
হ্যাঁ,
এরপরেও
হতো। আমি পরে টেক কেয়ার করতাম।
তোমাদের রুমটা কি খুব পাশাপাশি ছিল?
পাশাপাশি বলতে আম্মুর রুম, তারপর একটা মাঝখানের রুম, তারপর আমার।
তো তোমার রুমে একটা গ্যাপ ছিল। ওকে,
পরে দেখি যে রাসেল আমাকে ইন্সপিরেশন দিতে থাকে যে তুমি তোমার মায়ের ব্যাপারে প্রতি রাতে এসে থাকে, কেন কিছু বলছো না, তুমি এতদিন কেন আমার এতগুলো কথা বলো নাই, প্রতি রাতেই লোক এসে থাকে, তুমি
আবার কোনো লোক ছিল? এই লোকটা কোনো বিশেষ লোক ছিল নাকি র্যান্ডমলি চেঞ্জ হবে? এটা
চেঞ্জ আপ বলতে
আমি কয়জন লোকের সঙ্গে যাই,
আমি প্রথম দেখেছি 2 জন, পরবর্তীতে আরো 2 জন দেখেছি।
ওকে ঠিক আছে, বলো। তো তারপর তুমি কি বলো?
কন্টিনিউ 4 জন আসা যাওয়া করতো, পরবর্তীতে যখন আমি রাসেলের সাথে জিনিসটা প্রথমে শেয়ার করতে চাইনি, পরে ওর অনেক জোর জবরদস্তির কারণে পরের সাথে যখন শেয়ার করলাম, পরে দেখলাম যে আমি যে ওর কাছে ব্যাপারগুলো শেয়ার করলাম সেই কথাগুলো ও গিয়ে আমার আমাকে বলে দিছে, অ্যান্ড তখন তো আমার উপর আরো বেশি টর্চার।
তোমার মা এসে কি বললো বিষয়টা নিয়ে?
আমার মা এসে, আমি ঘুমিয়েছিলাম, এসে আমার হাত ধরে টেনে তুলছে, কি শুরু করছো তুমি এগুলো আমাকে এরকম বলেছে। তখন আমি কি শুরু করলাম, বলি যে তাহলে তো একটা কাজ করতে পারো, মাইক নিয়ে মসজিদে গিয়ে মাইক নিয়ে ফুল এলাকাকে জানো আমি কি করি না করি, আর তোমার কথা কেউ বিশ্বাস করবে না, ছোটবেলা থেকে আমি এলাকার মানুষ হয়েছি তো আমার কথা সবাই বিশ্বাস করবে। আমার কথাটা ছিল এরকম, বলি যে আমি কি বলছি, মানে তখন আমি পুরো থ আমি কি বলছি আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। পরে বলো যে তুমি কি মনে করো আমি কি কিছুই জানি না, আমি তো সবই জানি, তুমি রাসেলকে এইসব কথা বলছো কেন বলছো, এগুলা কি চাও তুমি এগুলা? তো আমি বললাম যে আমি কি বলছি তুমি রাসেলকে ডাক দাও তারপর জিজ্ঞেস করি। পরে রাসেল আসলো, পরে রাসেল আসার পর পরে আমি জিজ্ঞেস করলাম আমি আপনাকে কি বলছি, আপনি আমার আম্মুকে কি বলছেন? পরে বললো যে দেখো আমি তো ওরকম ইন্ডিকেট করে কিছু বলিনি তোমার আম্মুকে, জাস্ট এটুকুই বলছি যে কেন উনি এগুলো করে, এগুলো তোমার উপর খারাপ ইফেক্ট পড়ে। মানে সে বুঝাচ্ছে যে সে আমার উপর অনেক টেক কেয়ারিং, সে আমার অনেক টেক কেয়ার করে, এই কারণে আম্মুকে বুঝাতে চাইছে, কিন্তু এই জিনিসটা তো আমার উপর ভালোভাবে ইফেক্ট পড়তেছে না। অ্যান্ড তারপরে আমার একটা বিশ্বাস হয়ে গেছে যে না, উনি হয়তো আমার টেক কেয়ার করতেছে,
দ্যাট মিন্স তুমি কি তাকে তখন লাভ করো?
হ্যাঁ, তখন তাকে লাভ করো।
দ্বিপাক্ষিক বিষয়টা এরকম মানে মিউচুয়ালি ছিল যে না দুজন দুজনকে লাভ করো?
হ্যাঁ, দুজন দুজনকে লাভ করি, এটা আমাদের মিউচুয়াল ছিল, কিন্তু আমি কখনো সহ্য করতে পারতাম না যে সে আমার সাথে কথা বলে।
বিগেস্ট মিস্টেক, অ্যানাদার বিগেস্ট মিস্টেক এর সাইডটা থেকে, কারণ ও কিন্তু জানতো যে রাসেলের সঙ্গে ওর মায়ের এরকম একটা সম্পর্ক আছে এবং ওর মায়ের জায়গাটা থেকে এটা বিশ্বাস করা খুবই কঠিন যে রাসেলের সঙ্গে তার সম্পর্কটা ভাই ভাইয়ের মতো। কিন্তু তারপরে ও জড়িয়ে গেছে, জড়িয়ে গেছে বিকজ অফ ওর এজ। এজটা খুব সেন্সিটিভ একটা এজ, ও মাত্র ক্লাস নাইনে পড়ে এবং ওই সময়টাতে যে ওকে সাপোর্ট দিবে, যে ওর পাশে একটু হলেও দাঁড়াবে, যে ওর সাথে একটু ভালো কথা বলবে, তার প্রতি ও দুর্বল হবে, এই বয়সটা এরকম, এবং সেটাই হয়েছে, এবং ইটস দ্য বিগেস্ট মিস্টেক। কিন্তু কিছু করার নেই, কারণ ও ধরা, ওর বয়সের কাছে ধরা, এগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা অ্যানাদার পয়েন্ট। ওকে বলেন, তারপর
তারপর রাসেলের সাথে আমার ঘোরাফেরা এরকম চলতেছে। তো একদিন আমু জানতে পারে যে আমি রাসেলের সাথে বাইরে ঘুরতে গেছি, আর বাসা আসার পর আমরা যখন জিজ্ঞেস করলো কোথায় গেছিলাম, পরে আমি বললাম যে বাইরে গেছিলাম। আমি মিথ্যে বলি আমাকে, পরে আমি বলছি আমি তো জানি রাসেলের সাথে বাইরে গেছি। আমি অবাক হয়ে যাই, কী করে জানলাম? পরে আর পরে রাসেল এসে আমাকে কোনোভাবে ম্যানেজ করে। তো রাসেলকে আমি এতটাই বিশ্বাস করতো যে রাসেল যদি বলতো যে না আমি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে গেছি, তারপরে যদি এসে বলতো যে না আমি ওকে জাস্ট নর্মালি দেখতে নিয়ে গেছি জায়গাটা, ওটাই বিশ্বাস করতো আমার, তো এতটা বিলিভ করতো। আর এর মধ্যে তো চার পাঁচজনের সাথে আমার অলরেডি রিলেশন চলতেছে, তাও রাতে এরপর থেকে আমি আমার টোটালি সবকিছু ওর সাথে শেয়ার করতাম। জানার পর ওর সাথে যদি আমার সাথে কথা হইতো, মানে আমার পরবর্তীতে আমাদের রিলেশনে যখন ছয় সাত মাস কেটে গেছে তখন এরকম চলতে থাকে। পরবর্তীতে আমার জিনিসগুলো খুব মানে করার না, এটা খারাপ ভাবে যে তোমার সাথে আমার রিলেশন, আমার একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নর্মালি যতটুকু কথা বলা দরকার তাতে নিজেদের ব্যাপারে, সেই জায়গায় কিনা আমরা চার পাঁচ ঘন্টা শুধুমাত্র আমার মায়ের ব্যাপার নিয়েই কথা বলি।
তখন তুমি জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে, যেন আমি
এগুলো অ্যাভয়েড করো, কিন্তু দেখতাম যে আমি যত অ্যাভয়েড করতেছি ও ততই বেশি আমার প্রতি আরো মানে রাগ দেখাচ্ছে, শুনতে চাচ্ছে আমার সাথে কথা বলতো না যে কেন তুমি তোমার মায়ের ব্যাপারে আমাকে বলো।
মানে বিষয়টা তোমাদের সম্পর্কটা এমন ছিল যে কাল রাতে বাসায় কি হয়েছে সেটা তোমার বয়ফ্রেন্ডের সাথে শেয়ার করা, এটাই মূল এজেন্ডা।
হ্যাঁ, এটাই মূল এজেন্ডা।
আমি এখানে একটা বিষয় একটু ইন্টারাপ্ট করি প্রিয় শ্রোতা, আজকে যে স্টোরিটা আমরা এখানে প্রচার করছি সেখানে ওর সামাজিকতার কথা চিন্তা করে, এবং এই ধরনের স্টোরিতে শুধু সামাজিকতা না, যাতে করে এটা একটা স্বাভাবিক পার্সপেক্টিভ থেকেও, ওর নাম এখানে অন্য নাম ব্যবহার করা হয়েছে, ওর আসল নাম প্রকাশ করা হয়নি। ওর ভোকালটা যেটা আপনারা শুনতে পাচ্ছেন ওটা রিয়েল ভোকাল না, এটা আমরা রেডিও এন্ড থেকে চেঞ্জ করে দিয়েছি, দিস ইজ রেকর্ডেড স্টোরি, আমরা রেডিও এন্ড থেকে এটা চেঞ্জ করেছি। এবং শুধু তাই না, ও যত নাম এখানে ব্যবহার করছে, যত পরিচয় এখানে এসছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে ফেক, শুধুমাত্র স্টোরিটা ও যেভাবে বলছে ওর জায়গা থেকে রিয়েল। এবং যাতে করে ওর সামাজিকতায় কোনো সমস্যা না হয় সেজন্যেই এই নামগুলো বা ওর ভোকালটা সব কিছু চেঞ্জ করা হয়েছে, এবং যাতে করে ওর সামাজিকতায় কোনো সমস্যা না হয়। আমরা মূল ঘটনা থেকে কী শিক্ষা নিব সেটাই হচ্ছে বিষয়, সেজন্য মূল ঘটনার দিকে আপনারা ফোকাস করুন। ও কে, কোন এলাকা থেকে আসছে, কী, এটা ফাইন্ড আউট করবেন না, ঠিক আছে? ওকে বলো, তারপর
তো এর মধ্যে আবার জানতে পারি যে আমু আমার ব্যাপারে যে চার পাঁচজনের সাথে তার রিলেশন ছিল, সে তাদেরকে কন্টিনিউ আমার ব্যাপারে খারাপ কথা বলে যেত। শুধু তাই না, আমার নানু বাড়িতে গেলে আমার টপিক থাকতো খারাপ ব্যাপার, আমার বাবার সাথে তো প্রতি রাতে মানে যদি মানে আল্লাহ 30 দিন যদি আমার বাবার সাথে তার কথা হতো, প্রতি রাতে আমার বাজে টপিক নিয়ে আব্বুর সাথে কথা হতো। অ্যান্ড আস্তে আস্তে আব্বুটা
বেশি তুলেছে যেটাকে বলে, হ্যাঁ,
তো তুলতে তুলতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমার সাথে বাবা টোটালি কথা বলতে চায় না, অ্যান্ড আমি পুরোপুরি খারাপ হয়ে গেছি। মানে খারাপ কি, তার চেয়েও খারাপ হয়ে গেছে আমার বাবার কাছে এটা। আমি তো তার কথা, আমি একটা হাজি মানুষ হয়ে কেন এরকম একটা খারাপ মেয়ে পেটে ধরছি, কেন জন্ম দিছি, তো এটা হচ্ছে মূল কথা। আমার মায়ের মানে বাবা মাকে এটা বলতো, অ্যান্ড বলতো মাঝে মধ্যে এটাও বলতো যে যে বান মেরে যে মানুষ মেরে ফেলে, আমার বাবা বলতো যে তোকে ওকে মেরে ফেলে, তো ওর বেঁচে বাঁচা রেখে কিলাম। তো তারপরে রাসেলের সাথে যখন আমাদের রিলেশনটা 8 মাসের কাছাকাছি চলে আসলো, এরপরে দেখলাম যে না আমার সাথে যত তাও ওঠা বসা কথাবার্তা তার চেয়ে বেশি আমার আমার সাথে ঘনিষ্ঠতা। আমার বাসায় আসলে আমিও তখন কোচিং করতাম, তো আমি যেইটুকু টাইম কোচিংয়ে থাকতাম ওইটুকু টাইম আমার বাসায় থাকতো, আমি আসার আগে চলে যেতাম, এটা আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনি। পরবর্তীতে আবার দেখলাম যে আমি যদি স্কুলে যাই, আমার স্কুল থাকতো মানে 7টা থেকে 7:30 পিটি শুরু হয়ে যেত, তা আমাকে 7টার মধ্যে উপস্থিত থাকতে হতো, 7:30 থেকে বাসা থেকে বেরিয়ে যেতাম, তখনও আমার বাসায় আসতো। আর আমার স্কুল ছুটি হতো 1:15, মানে আমার আস্তে আস্তে বাসায় যেতে যেতে এরকম 1:45 বেজে যেত, তার আগেও চলে যেত বাসা থেকে। এই জিনিসগুলো আমার খুবই খারাপ লাগে। অ্যান্ড পরবর্তীতে রাসেলের ম্যাটার নিয়ে প্লাস বাদ বাকি যে ম্যাটারগুলো ছিল ওগুলো নিয়ে আম্মুর সাথে আমার তর্ক লাগতে থাকে। তো পরবর্তীতে আম্মু বলে যে তাহলে তোর বাসায় খাওয়া দাওয়া বন্ধ, তুই বাসায় খাওয়া দাওয়া করবি না, জাস্ট তোর থাকতে দিলাম দয়া করে আমার বাড়ি দেখে। আর কথায় কথায় আমাকে শুনতে হতো এটা তার বাড়ি,
মানে বাড়িটা আসলে ওনার নামে,
হ্যাঁ ওনার নামে। আর কথা বলতে একটাই যে এটা তোর বাবার বাড়ি না, যে তুই তোর নিজের পছন্দ মতো চলিও আর তুই তোর কথাগুলো বলবি। আমি
ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, যে এখানে বাবার শক্ত হওয়ার সুযোগ ছিল কিনা আদৌ। আচ্ছা, তোমার বাবার কি এতটুকু সামর্থ্য ছিল না সে নিজে একটা বাড়ি করে, বা তারপর তোমার মার উপর অর্থনৈতিক ভাবে ডিপেন্ড ছিল?
আমার বাবা বলতে গেলে গ্রামে বাবার প্রচুর সম্পত্তি জায়গা আছে, কিন্তু ঢাকার মেয়ে বাবা পছন্দ করে, সেক্ষেত্রে আমার মায়ের বাড়ি ছিল, এখানে বাবা মোটামুটি উইক ছিল আমার মায়ের প্রতি।
ওকে, ঠিক আছে বলো। হ্যাঁ,
তারপর জিনিসগুলো মানতে পারি না। তো একদিন রাসেল অসুস্থ থাকে, এর মধ্যে আমাদের রিলেশনটা এরকমই চলতে থাকে। ওর সাথে আমার প্রতিদিন ঝগড়া হতো, কেন আম্মুর সাথে কথা বলে, আর আম্মুর সাথে তো আমার প্রত্যেকদিন ঝগড়া হতে, আর কোনো না কোনো কারণে প্রতিদিন আমার দুই একটা থাপ্পড় খেতেই হবে। আর হ্যাঁ, আর গালাগালির তো কোনো লিমিটই ছিল না, খেতে বসতে গালি শুনতে হতো, ঘুমোতে গেলে গালি শুনতে হতো, মানে এত নিম্ন স্তরের গালাগুলো মানে চলে গেছিল যে তার কাছ থেকে শুনে শুনে মনে হচ্ছে যেন ওই জিনিসগুলো এখন আমি রিপিট করছি। আর মানে খারাপ, মানে খুব খারাপ সেন্সেশন, মানে নিজে সবসময় একটা জিনিস চিন্তা করতাম যে কেনই ফ্যামিলিতেই বা জন্ম নিলাম, বাট কেনই বা এগুলো আমি সহ্য করছি। তো তারপরে যখন আমি অতিরিক্ত উইক হয়ে পড়ি রাসেলের উপর, তো আমি টোটালি ওর না করে যে তুমি আমার সাথে টোটালি কোনো কন্ট্যাক্ট করতে পারবো না, এবার তোমার বোন হোক, মা হোক, বাপ হোক, চাচা হোক, যাই হোক না কেন, বা তোমার আত্মীয় রক্তের কেউ হোক, তুমি কারোর সাথে, আমি ছাড়া দুনিয়া সবার সাথে যোগাযোগ করে একমাত্র আমার মা ছাড়া। আর আমার মায়ের প্রতি আমার এমন একটা ঘৃণা নিজের মধ্যে জন্মে গেল যে আমি দুনিয়ার একটা নিকৃষ্ট মানুষকে সহ্য করতে পারবো, কিন্তু তাকে করতে পারবো না।
ওকে ওকে,
তো মায়ের তো অলরেডি এরকম রিলেশন চলছে। তো এরপরে বাসায় আসাটা মানে দু তিনজনের বাসায় আসা বন্ধ হয়, কিন্তু আম্মু পরবর্তী থেকে তাদের বাসায় যাওয়া শুরু করে, বা বাইরে আউটসাইডে দেখা করে মিট করা শুরু করে।
এটা তুমি জানলা কিভাবে?
এটা জানতে পেরেছি রাসেল একবার আম্মুকে ফলো করেছিল, তারপর জানতে পেরেছি
রাসেল তোমাকে ইনফরমেশনটা দেয়।
হ্যাঁ, রাসেল ইনফরমেশন দেয়, আর আম্মু যে কথা বলতো পরবর্তীতে। আরেকটা এখানে মাঝখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে একবার আম্মুর সাথে এরকম ঝগড়া হওয়ার কারণে, তো আমি নাকি বাবা আম্মুকে বলে যে যেহেতু তোর মেয়ে এতই খারাপ হয়ে গেছে, তাহলে তুই ওকে কেন আলাদা রুমে থাকতে দিচ্ছিস, তার মানে ও বাইরে থেকে লোক এনে রাতের পর রাত বাসায় থাকছে, তুই কেন এটা মেনে নিচ্ছিস, তাহলে ওকে রুম ছেড়ে দিতে বল, তুই তোর রুমে মাটিতে ফ্লোরে ওরে থাকতে দিবি, যদি থাকতে হয় থাকবে, আমি তো বাসা ছেড়ে চলে যাবো, কাজ এটা তোর বাড়ি। তো আম্মু আব্বুর কথা শুনে আমাকে আমার রুম থেকে চলে আসতে বলে, তো আমি পরবর্তীতে আমার রুমটা ছেড়ে দিই, আমি আম্মুর রুমে ফ্লোরে বেড করে ঘুমোতাম। তো তখন তো রাতে আমার আবার মানে ক্লাস সিক্স থেকে রাত জায়গার একটু স্বভাব ছিল, আর রাতে এফএম টেফএম শুনতাম। তো আম্মু রাতে কি বলতো, কানে এফএম থাকলে যেটা আমি এফএম অফ করে দিই পাশে গিয়ে বসে শুনতাম। তো আম্মু আবার মাঝে মধ্যে বলতো কি মানে অনেক নেগেটিভ আর ন্যারো মাইন্ডের কথা বলতো। তো আমি আমার আমি এগুলো শুনছি কিনা হয়তো অপোজিট সাইড থেকে তাকে জিজ্ঞেস করতে যে তোমার মেয়ে এগুলো শুনছি কিনা দেখো তুমি। তো তখন আবার আমাকে ডাক দিত যে সুভা তুমি কি আমার কথা শুনছো। তো যখন এরকম ডাক দিত তখন আমি না শোনার ভান করে বসে থাকতাম, তার মানে আমার কানে হেডফোন আছে, আমি তার কথা শুনছি।
নেগেটিভ ন্যারো বলতে,
নেগেটিভ ন্যারো বলতে হাজবেন্ড ওয়াইফের যেমন কথা।
ওকে ওকে, উই গট আন্ডারস্টুড। হ্যাঁ,
তো এই জিনিসগুলো আমি টোটালি মানে যখন কথাগুলো শুনতাম মানে মনে মানে খুবই খারাপ লাগতো, টলারেট একদমই করতে পারতাম না, চিন্তা করতাম যে কেন আমাকে ওই রুম থেকে এরুমে নিয়ে আসছে। তো এরকম তখন আমার নাইনের লাস্ট এক্সাম, এক্সাম বলতে মানে এক্সামের লাস্ট এক্সাম ছিল, তারপরে দুদিন পর রেজাল্ট দিয়ে দিবে, ডিসেম্বর মাস ছিল তখন। আমি টোটালি সহ্য করতে পারি না, দেন আম্মু লাস্টের দিকে আম্মুর সাথে আমার আবার ঝগড়া হয় কোনো একটা ম্যাটার নিয়ে। বলতে গেলে যে আমি কোচিং গেছি, রাত করে বাড়ি ফিরছি, ওই দিন আমার কোচিংয়ে অনুষ্ঠানও ছিল, তো ওই জায়গায় আমার লেট হয়ে গেছে, প্লাস ওখান থেকে আসার সময় রাসেলের সাথে দেখা করে আসতে গিয়ে আমার একটু লেট হয়ে গেছে, মানে 9:30 কাছাকাছি চলে গেছে। তো আমাদের এলাকাটা এরকম যে 9:30 পর বা 10:00 থেকে কোনো মেয়ে বাড়িতে ছিল তাকে অনেক বাজে মন্তব্য করা। তো আম্মু ওইটা আমার সাথে চিলে চিলে করতে থাকে, পরে আমি আম্মুরে মানে আমার সাথে তো আম্মুর কোনো ভালো রিলেশনই নেই, আর আম্মু যদি আমাকে কোনো কথা বলে আমি প্রত্যেকটা কথার বাজে অ্যান্সার দিই।
ওকে,
তার কাছ থেকে শুনতে শুনতে এখন আমার অভ্যাস হয়ে গেছে। তো পরে আম্মু আমাকে জিজ্ঞেস করে এত রাত করে কেন তুমি বাসায় আসছো, পরে আমি বললাম যে আমি যদি রাত করে বাসায় ফিরি বা আমি যদি কোথাও থেকে ঘুরেও এসে বাসায় ফিরি, তুমি তো আমার বাবাকে এটাই বলবে যে না আমি আরেকটা লোকের সাথে থেকে আসছি, তাই না? তুমি তুমি যেটা মনে করো সেটাই, আমার অ্যান্সারটা ছিল এরকম। আর আমি রাত করে বাড়ি ফিরলে আম্মু প্রত্যেকটা দিন বাবাকে একটা কথা বলতো যে তোমার মেয়ের এমন একটা চাহিদা হয়েছে, মানে এত খারাপ কথা বলতো যে ওরা এখন ঘরে রাখা দেয়, এমন কিছু কিছু কথা বলতো যে বা হাজব্যান্ড ওয়াইফ কথা বলতে পারে, কিন্তু যখন একটা মেয়ের ট্রপিক নিয়ে কথা বলে মায়ের কিন্তু উচিত যে না মেয়ের ট্রপিকটা একটু মানে নিজের মধ্যে রাখা, কিন্তু সে কোনোটা রাখতো না, আরো বেশি করে বলতো। তো পরে আমার আবার এরকম ছিল যে না তাকে যদি মানে আমি যদি রাত করেও বাড়ি ফিরতাম, তার জন্য যদি আমি অনেক খাবার নিয়ে আসতাম, হচ্ছে আমাকে কিছুই বলতো না।
ওকে, সো তুমি কনভিন্স করার জন্য মাঝে মাঝে খাবার নিয়ে আসতে?
হ্যাঁ, আমি বাইরে গেছি, হয়তো বা আসতে লেট হয়ে গেছে, তার জন্য যদি খাবার নিয়ে আসতাম সে আমাকে কখনো।
এই সময় তুমি কি করতে?
এই সময়টা আমার হয়তো বা হাতে ঝুলে থাকা হতো, বা তখন আবার, হ্যাঁ, রাসেল আবার তখন একটা বিজনেসে যুক্ত ছিল, যার কারণে ওর বিজনেসের কারণে উত্তরা বা বিভিন্ন জায়গায় যেতে হতো, মানে ওই ওর মানে বিজনেসের ইয়াটা প্রচারটা করার জন্য।
রাসেল কি ওই সময়টাতে তোমার মায়ের সঙ্গে কি কথাবার্তা বলতো?
নরমালি
বাসায় আসতো?
খুব কম, আমি আর প্রেশার পড়ার পর একটু কম আসতো।
তো এটা কি তোমার মা বুঝতে পারতো না?
বুঝতে পারতো না বলতে, ও হয়তো কোনোভাবে কনভার্স করতো, আমি কখনো এইভাবে জিজ্ঞেস করি না। আর ও যদি জিজ্ঞেস করতো, আমার বলতো যে তোমার এত বেশি জানি কি লাভ, আমি তো ম্যানেজ করতেছি।
ওকে ফাইন, হি ইজ প্লেইং ডাবল গেম অ্যাকচুয়ালি। ও যখন তোমার সাথে বাইরে মিট করতো, বা তুমি কার সাথে মিট করতো সেটা তোমার মা জানতো?
মিট করতেছি বলতে, আমার ওর সাথে বেশিরভাগই মিট হতো হয় কোচিং ফাঁকি দিয়ে, আর তা নাহলে স্কুল ফাঁকি দিয়ে।
আচ্ছা, তো এটা কি তোমার মা জানতো যে তুমি কার সাথে টাইম পাস করতেছো? কোন ছেলের সাথে?
না, জানতো না।
এটা জানতো না?
হ্যাঁ।
আচ্ছা, তো তুমি বলছিলে রাত করে বাড়ি ফেরা, কটার দিকে ফিরতে সর্বোচ্চ রাত হলে?
আমার সর্বোচ্চ 9:30 অবধি কখনো যাইনি।
9:30? তোমার তখন বয়স? ক্লাস 9 এ পড়ো তুমি?
তখন আমি 15।
মানে তুমি কোন ক্লাসে পড়ো
তখন? আমি বলতাম যে তুমি করলে দোষ না, আমি করলে দোষ। মানে আমার কথাটা এরকম ছিল।
রিপিট দ্য সেন্টেন্স, বলো।
তুমি করলে দোষ না, আমি করলে দোষ।
সো আলটিমেট লেসন অফ দ্য স্টোরি ইজ হিয়ার। এইখানেই হচ্ছে হলো লেসন, এবং এটা আরো কত বড় দিকে যাবে সেটাই হচ্ছে দেখার বিষয়। এই এই লাইনটা একটু মাথায় রাখেন, কারণ একটা কথা আমরা সবসময় বলি, শিশুকে যে পরিবেশে বড় করছেন সে সেই রকমই হবে, বা তার চেয়ে ভয়ানক হতে পারে। ওকে, হ্যাঁ।
তো যখন আম্মুর সাথে এরকম তর্ক বিতর্কে যেত, তো তার সাথে আমার মানে এরকম কন্টিনিউ, এরপর থেকে প্রতিদিনই প্রায় তার সাথে আমার মারামারি হতো। মানে সে আমাকে মারতো, আমি তাকে মারতাম, তারপর সে আমাকে বকাবকি করতো।
সো ন্যাস্টি না? এগুলো শুনলেও মানে যে এটা চিন্তাই করা যায় না, বাট চিন্তা করে দেখুন মানে কতটা ভয়াবহ হতে পারে একটা পারিবারিক সমস্যা। ওকে,
তো এরকম ঘটনা ঘটতেই থাকে প্রতিদিন। তো তখন আস্তে আস্তে মানে রাসেলের প্রতি আমি একটু উইক হতে থাকি আরো বেশি। তো তখন ওরা আমি বিলিভ করা শুরু করে, মানে ও আমাকে যা বলতো আমি তা বিলিভ করতাম, আর ও আবার আম্মুকে যা বলতো আম্মু তা বিলিভ করতো। মানে ও এদিক থেকে আম্মুর সাথেও কথা বলতো, আমার সাথে, মানে দুদিক থেকেই ওর মানে ইয়াটা খুব ভালো ছিল।
কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই আমরা দেখবো। ছোট্ট আরেকটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, আমাদের এই পুরো স্টোরিটা ইউটিউবে আপলোড করা হয়েছে, যারা আমাদের ইউটিউবে আছেন এখনই আসলে আপনারা শেষটাও বুঝতে পারবেন, পুরো স্টোরিটাই আপনারা পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। চ্যানেলটি আছে ঢাকা এফএম 90.4 নামে, আপনারা ওখানে যাবেন, যাওয়ার পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, নতুন কোনো কন্টেন্ট ওখানে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলে জানতে পারবেন। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। আজকের এই স্টোরিটি পারিবারিক একেবারে গোপনতম সমস্যা, সেটা একটা শিশুর বিকাশ, এবং একটা শিশুর, একটা বিশেষ একটা মেয়ে শিশুর, আর আমি জানি না ওর ভাই তো একেবারেই ছোট ছিল, ওদের মানসিকতায় কোনো ধরনের কোনো প্রভাব পড়ছে কিনা, বাট এটা যদি কন্টিনিউসলি চলতে থাকে তাহলে এটা কত ভয়াবহ রকমের একটা মানসিকভাবে বাধাগ্রস্ত করতে পারে তাদেরকে, ব্যক্তিত্ব বিকাশের জন্য কত ভয়ানক হতে পারে, এটা একটু চিন্তা করে দেখুন। এবং সেই জায়গাটা থেকে আপনাদের নিজেদের সচেতন হওয়ার একটা প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এরকম একটা বিষয় নিয়ে আমাদের সমাজে, আমাদের মিডিয়াতে বা অন্য কোথাও খুব বেশি এত ব্রডলি ডিসকাস হয় না, আমরা এটা সামাজিকভাবে এটাকে ট্যাবু মনে করি, যেটা একটা মানুষের সুস্থভাবে বিকাশের জন্য আমরা আজকে যে ধরনের কন্টেন্ট এন্টারটেনমেন্টের জায়গা থেকে পাচ্ছি, বা যে যেসব বিষয় নিয়ে আমরা কথা বলি, যেসব বিষয় আমরা এন্টারটেনমেন্ট জায়গাটা থেকে নিয়ে আসি, সেসব বিষয়গুলো আমাদের কোনো না কোনোভাবে আমাদেরকে এন্টারটেইন করে। এবং আমরা মনে করি আমাদের এই ইনফরমেশন সহজলভ্যতার যুগে আমাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে এক ধরনের সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট হওয়া উচিত, এক ধরনের সচেতন হওয়া উচিত যে মারা সন্তানদেরকে কীভাবে বড় করবে, বা সন্তানরা মায়েদের সাথে কীভাবে আচরণ করবে, বা অভিভাবকের সাথে কীভাবে আচরণ করবে। প্রত্যেকেরই প্রাইভেসি লাইফ আছে, প্রত্যেকেরই আছে প্রিয় শ্রোতা, আমি ডেফিনেটলি শিওর প্রত্যেকেরই আছে, আমরা কেউই মহামানব নই। এবং সেই প্রাইভেট লাইফটা আমরা আমাদের সন্তানের সামনে কীভাবে এক্সারসাইজ করব, বা আদৌ এক্সারসাইজ করব কি করব না, সেটা যদি করি তাহলে কী ভয়ানক পরিস্থিতি দাঁড়াতে পারে, এবং সেটা নিজের জন্য কতটা খারাপ হতে পারে, সেটা একটু চিন্তা করা উচিত। এবং আজকের এই সিক্রেট শুনে যদি আপনি সে জায়গাটায় সচেতন হন, আপনার সন্তানকে প্রপার একটা এনভায়রনমেন্ট দেন বড় হওয়ার জন্য, তাহলে আমরা বলতে পারবো যে আমরা আমাদের সিক্রেটের জায়গা থেকে সার্থক। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। সিক্রেট, something beyond entertainment. Love, hate, challenge,
motivation lies truth,
impossible
virtue, morality, something beyond entertainment.
Welcome
to my stage of reality.
Stay tuned.
Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আবার একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। আমি কথা না বাড়িয়ে সুভার কাছে আবার পেয়েছি। সুভা, যেখান থেকে আমরা ছিলাম যে মার সঙ্গে তখন তোমারও হাতে তোলা তুলতে ব্যাপারগুলো চলে আসছে এবং তুমি র্যান্ডমলি এটা করছো, মানে একবার তুলে তোমার সাহস হয়ে গেছে, তুমি এটা তুমিও তোমার মাও করছে, তুমিও করছে, সে গালি দিচ্ছে, তুমিও গালি দিচ্ছ, হ্যাঁ র্যান্ডমলি চলছিল। তারপর
এরকম ভাবে আমার বড় মামা আমার ফ্যামিলির প্রতি একটু বেশি কেয়ারিং ছিল, তো উনি প্রায় আমাদের ঝগড়া মিটাতে আসতো। তো এক পর্যায়ে মামা কন্টিনিউ আস্তে আস্তে হয়তো ওনার কোনো না কোনো ভাবে কোনো বাজে একটা দিক পড়ে। তো পরে আসে আমার বড় মামা,
কন্টিনিউয়াসলি আসছিল,
হ্যাঁ কন্টিনিউ আসছিল।
কেমন আসছিল?
এই যে আমাদের ঝগড়া সামাতে বা আমাদের ফ্যামিলি এখন কেমন আছে এসব ব্যাপারে।
উনি কি বিবাহিত ছিল?
হ্যাঁ উনি ম্যারিড ছিল।
ওকে,
ওনার বাচ্চা কাচ্চা ছিল? বিয়েও হয়েছে।
বিয়ে হয়ে গেছে, ওকে।
তো পরবর্তীতে
বড় মামা মানে কি পরিবারের সবার বড়?
হ্যাঁ, আমার মায়ের ফ্যামিলিতে তারা সাত ভাই বোন,
তার মধ্যে সবার বড়। ওকে।
তো পরে আমার বড় মামাকে আমার মা খুব বিলিভ করতো। তো একদিন বড় মামা বলে যে দেখ তোর ফ্যামিলিতে একটু ঝামেলা, তার চেয়ে ভালো আমি আমার বাড়িতে নিয়ে যাই সুভাকে, ওকে কয়েকদিন আমার বাড়িতে রেখে পরে তোরা আমার বাসা আবার দিয়ে যাবো। তো পরে মামার দুটি বিয়ে হয়েছে, একটা থাকে ধানমন্ডি আর একটা থাকে মানে আমাদের এলাকাতেই। তো মামা বলছে যে আমাদের এলাকা থাকলে যে কোনো সময় তোর বাসা ছুটে আসতে হবে, তার চেয়ে বলে আমি ওকে ধানমন্ডি নিয়ে যাই। ধানমন্ডিতে আমি মানে আমি একদমই প্রস্তুত ছিলাম না বা আমি যেতেই চাইনি টোটালি, কিন্তু আমার প্রচুর জোর জবরদস্তি আমি গালাগালি সহ্য করতে না পেরে যে এইটুকু চিন্তা করতাম যে না দুই তিন দিনের জন্য রেস্ট তো পাবো অন্তত আমি। তো এই চিন্তা করে পরে আমি গেলাম, তখন আমি ট্রেনের ফার্স্টের দিকে। তো যখন আমি ধানমন্ডির মামার বাড়িতে গেলাম, তো ওই দিনটা ছিল যে মামাদের বাড়িটা ছিল এরকম যে মানে ফুল বাড়িটার মধ্যে একটাই মানে একতলা বাড়ি। তো দুইটা ফ্ল্যাট ছিল, এক ফ্ল্যাটে হাজবেন্ড ওয়াইফ থাকতো, তারা সকালে চলে যেত রাতে আসতো, আর এক ফ্ল্যাটে মামা আর তার ওয়াইফ থাকতো। আর আশেপাশে সামনে ছিল বড় একটা মাঠ, আর ডান পাশেও এরকম খোলামেলা ছিল, আর পিছনে ছিল মানে বাগান টাইপের। তো যখন ওই বাড়িতে গেলাম, তো প্রথম দিন মোটামুটি
মামার নিজেদের বাড়ি,
নিজেদের বলতে ভাড়া থাকতো তারা। তো প্রথম দিনটা মোটামুটি মামি আমার খুব টেক কেয়ারিং করে, তো মামি আবার জব করতো, মামা নর্মালি কিছু করতো না। তো মামি সকালবেলা জবে চলে যায়, পাশের বাড়ির লোকেরাও চলে যায়। তো আমি মানে ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছিলাম। তো মামার আচরণগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে, মানে সে অন্যরকম আচরণ করতেছিল। তো পরবর্তীতে তার মা আমার পাশে এসে বসেন, টাচিংগুলো আমার কাছে খুবই খারাপ লাগে। তো পরবর্তীতে আমি মামার মানে ড্রয়িং রুম থেকে আমি আমার রুমে গিয়ে রুম নক করে দিয়ে রুমে শুয়েছিলাম। তো পরে মামা এসে অনেকক্ষণ রুমে নক করে আমি খুলিনি, পরে বললো যে মানে ভয় দেখাচ্ছিল যদি তুই না খুলিস তাহলে কিন্তু আমি তোকে পুলিশে দিয়ে দিবো বা তোর কিন্তু একটা ক্ষতি করে ফেলবো, এরকম কথা বলছিল। তবু আমি খুলিনি। তখন আমার কাছে ফোন নেই, তখন আমার ফোন নিয়ে গেছে আম্মু। তো পরে আম্মুর সাথে কথা হচ্ছিল, পরে আম্মু মামা মেয়ের আম্মুরে ফোন দিছে যে তোর মেয়ে এত বেয়াদব যে কোনো কথা শুনে না, আমাদের এখানে এসে খারাপ আচরণ করতেছে, আমি রুমে বসে কথাগুলো শুনতেছি, আম্মু কি বলছে সেটা তো আমি জানি না। মামা এরকম কথা বলতেছিল, হয়তো বা আম্মু বলছিল যে ওরে মাইক দেন বা দেখবেন ঠিক হয়ে গেছে, ওর মাইক দেয় সোজা করতে হয়, আমারটা মারলে তো আমারে উল্টা দেয়, আপনারা মারলে তো আপনাদেরকে আর কিছু করবে না, এরকম কথা বলতেছিল। তো পরে মামা রেগে যায় প্রচুর আমার উপর। অ্যান্ড পরে যখন আমি পরে অনেকক্ষণ দরজা বলতো মা কথা বলতো তার সাথে দরজা খুল, পরে আমি যখন দরজা খুলি মামা আমার গায়ে হাত দিত, আমাকে একটা চড় মারে। অ্যান্ড এতটাই জোরে ছিল যে না আমি দু তিন মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেছি। তো পরে আমি বললাম যে কি করতেছেন এগুলো আপনি, আমার অনেক আমার সাথে অনেক বাজে আচরণ করে, অ্যান্ড এক পর্যায়ে অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে উনি আমাকে রিয়াক্ট করে। আমার নাকি ফার্স্ট টাইম ছিল, তখন আমি প্রচুর চিৎকার করি কিন্তু কোনো লাভ হয়নি, হয়তো বা আমার চিৎকারটা কারো কান অব্দি যায়নি বা হয়তো বা আমার ভাগ্যই ছিল এরকম, ভাগ্যের দোষ দিয়ে লাইফটাকে ছেড়ে দিই যে কি করলাম এটা আমি। তো ওই দিন এই সিচুয়েশন যাবার
উনি তোমাকে কি বলে এই ঘটনার পরে?
এই ঘটনার পর আমাকে একটাই কথা বলে যে তোর মায়ের মানে পরবর্তীতে ওনার মুখ থেকে আমি যেটা জানতে পারলাম যে হয়তো ওনাদের ফুল ফ্যামিলিটাই এরকম, বড় মামার সাথে আচরণ করার পর বলে যে আমার যে ছোট মামা ছিল উনিও নাকি এরকম কাজ জায়গায় এরকম কিছু করছে। সো আমি যদি এগুলো কাউকে বলতেও যাই কেউ কখনো বিলিভ করবে না, আর এতে নিজের বদনাম হবে, নিজের মান সম্মান যাবে, প্লাস সমাজও কলঙ্কিত হবো আমি। এর কথাগুলো বললে সমাজে হ্যাঁ হয়তো বা ন্যায় বিচার তো কখনো আমি পাবো না, তাদের কথা ছিল এরকম যে ন্যায় বিচার তো তুমি কখনোই পাবো না, আর আমাদের ব্যাপারে কিছু বলতে গেলে কেউ কখনো বিশ্বাসও করবে না, আর তাছাড়া তুমি এখনো 18 বছর হওনি। তখন আমার সবচেয়ে বড় মানে তখন এটাই মনে করতাম যে কেন আমি 18 বছরের আগে আমার জীবনে এগুলো আসতেছি, সুযোগ করতে পারিনি। তারপর বাসায় আসলাম।
ইউ আর সো ডিসপারেট ফার্স্ট অফ অল, তুমি আজকে লাখ লাখ মানুষের সামনে কথাগুলো বলার সাহস করছো, এই জায়গা থেকে আমি তোমাকে অনেক ডিসপারেট মনে করতেছি। তুমি এই ঘটনা ঘটার পরে পুলিশে যাওনি কেন?
আমি গিয়েছি,
গিয়েছো তুমি?
পরে গিয়েছি অনেক পরে।
আগাই প্রিয় শ্রোতা, হ্যাঁ
তো পরে আমি বাসায় আসার পর 2-3 দিন কোনো কথা নেই, অ্যান্ড যে জিনিসটা আমার কাছে অনেক কষ্ট করছিল, ফার্স্ট টাইম আমার লাইফে এরকম কিছু অনেক পেইনফুল ছিল। পরবর্তীতে রাসেলের সাথে আমি ব্যাপারটা শেয়ার করি।
ওটা কি ইন দ্য মিনটাইম মানে ঘটনা ঘটার পর পরে শেয়ার করেছো?
পর বলতে 4-5 দিন পর।
ওকে,
তো যখন আমার বাসায় এসে পরে আমি ওদের কথাগুলো বললাম, অ্যান্ড দেখলাম যে ও আমার কথাগুলো মনোযোগ দিয়ে না শুনে আমার কথাগুলো নেগেটিভলি নিচ্ছে, কেন করছে কিভাবে করছে।
আমি এক্স্যাক্টলি মানে ও বেসিক্যালি ওই ঘটনাগুলো মানে মোমেন্টটা জানার চেষ্টা করতেছে, ওই মোমেন্টটা থেকে এক ধরনের মজা নেবার চেষ্টা করতেছে। এক্স্যাক্টলি। ওকে, তারপর
যেটা আমি কোনোভাবে বলতে পারতেছিলাম না, আমার নিজেকে খুব গিল্টি ফিল হচ্ছিল যে আমি এগুলা কিভাবে বলবো একটা মানুষ।
মানে ও আসলে সেক্সুয়ালি একটা বিকৃত মানসিকতা ছিল, মানে টু বি অনেস্ট যতটুকু ওর কাছ থেকে জানতে পেরেছি, যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা মোটামুটি ক্লিয়ার, নইলে একটা মেয়ে যখন এরকম একটা সিচুয়েশনে পড়ে তখন তার কাছ থেকে এত কিছু কোয়ারি করা মানে, এবং সেটা আমি তোমার কথাটা যতটুকু বুঝতে পেরেছি ওই মোমেন্টটা সম্পর্কে বেশি বেশি জানতে চাচ্ছিল, ও আসলে বিকৃত মানসিকতা ছিল, এছাড়া মানে আর কিছুই বলা যায় না।
তো পরে এই ব্যাপারগুলো আমি সেটা ওরকম ভাবে শেয়ার করতে পারিনি, যার কারণে আমার খুব রেগে যায়। আমি রেগে যায়, আমার কাছে উল্টা বলতে অনেক কথা বলে। অ্যান্ড পরবর্তীতে আমি ওর কথাটা বলতে মানে আমার মনে হয় যে 2 সেকেন্ডও লেট করিনি, এর মধ্যে ওকে কথাগুলো আমাকে বলে দিছে, যে কথাগুলো আমি কার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না।
মানে তোমার এই আনএক্সপেক্টেড যে ঘটনাটা সেটা তোমার মাকে বলে দিয়েছে?
আমাকে বলে দিয়েছে। তো আম্মুকে যখন ব্যাপারগুলো বলে, আম্মু সাথে সাথে আমার রুমে আসে, ও চলে যায়, তারপর আমার রুমে এসে বলে যে তো এতটা নিচে নামছিস যে তুই এখন আমার ভাই নামে ব্লেমটা শুরু করলি। আমি আমার কষ্টটা কার সাথে শেয়ার করতে পারতেছিলাম না, যে আমি এতটা বড় একটা প্রবলেমে পড়লাম যে অন্তত আমার মা আমার প্রবলেমটা শুনছে না, আমাকে উল্টো ব্লেম দিচ্ছে যে আমি তার ভাইয়ের নামে কেন ব্লেম দিচ্ছি। অ্যান্ড 4-5 দিন কি 1 সপ্তাহ মতো আমি ঘর থেকেই বের হই না, ঘরেই থাকি। তারপর আমার এক্সাম পড়ে যায়, 10-এর ফার্স্ট ইয়ার এক্সাম, এপ্রিলে পড়ে। তো পরে আমার এক্সাম দিন ছিল, ওই দিন আমার অ্যাকাউন্টিং এক্সাম ছিল, অ্যান্ড দিনটা ছিল মেবি মঙ্গলবার দিন ছিল। ওই দিন রাসেল অনেক অসুস্থ ছিল, আমার ঠিক এরকম একটা ঘটনার পরপরই অসুস্থ ছিল। তো আমার চিন্তা ছিল যে ও তো মেসে থাকে আর ওরকম ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে না, তো আমি আমার মানে আমাকে টিফিনের জন্য বা আমাকে যাওয়া আসা যাতায়াতের জন্য যে টাকাটা দেয় ওইটা দিয়ে আমি হয়তো ওর জন্য ভালো কিছু কিনে ওকে দিয়ে আসি।
একটু থামাচ্ছি, এত বড় একটা ভয়ানক মানে দুর্ঘটনা ঘটালো রাসেল, যেটা তোমার মাকে জানানোর কথা ছিল না, জানানোর পরে তোমার মা এসে তোমাকে টর্চারটা করলো, যেখানে তুমি রাসেলকে বলে দিয়েছো যে তোমার এই বিষয়গুলো নিয়ে যেন কোনোভাবেই বিষয় তো না মানে তোমার দূরের কথা, সে তোমার মার সাথে যেন যোগাযোগ না করে, সেখানে তোমার এরকম একটা সেন্সিটিভ বিষয় রাসেল তোমার মাকে জানিয়ে দিয়েছে, তারপরে তুমি রাসেলের সঙ্গে এতটা ভালোবাসা কেন?
ভালোবাসা বলতে যে তখন আমার মাথায় এটা ছিল না যেটা ও কে কি করবে, আমার কাছে একটাই চিন্তা ছিল যে তারপর আমি ওর উপর রেগে গিয়েছিলাম কিন্তু ও এর মধ্যে অসুস্থ হয়ে পড়ে।
সামহাও তুমি ওর প্রতি উইক ছিল এবং তুমি এটা করেছো, এটা ভুল ছিল না শুদ্ধ ছিল সেটা আপনারাই জাজ করবেন, আমার জায়গা থেকে তো মারাত্মক ভুল যে কারণে সিক্রেটস, কিন্তু ও এটা করেছে। হ্যাঁ বলুন, তারপর?
তারপর আমি ওই দিন এক্সাম দিতে যাই, আমার অ্যাকাউন্টিং এক্সাম। তো আমার কোশ্চেন দেখে আমি খুব খুশি যে আর কারো কি কমন আসছে এটা না, আমি অলওয়েজ আমার পরীক্ষা হলে আমার মানে এতটা ব্যাড লাগ ছিল, আমার স্কুল লাইফ এতটাই খারাপ ছিল যে কখনো আমি কারো হেল্প পাইনি, মানে এক্সাম হলে যে একজন আরেকজনের হেল্প পাই ওই জিনিসটা আমার কখনোই ছিল না, আমি যতটুকু পাশ করে আজ পর্যন্ত আসছি পুরোটা নিজের দক্ষতা। তো ওই দিনও আমার মানে এক্সামটা আমি খুব খুশি যে আমার ফুল কমন আসছে, আমার জাস্ট এইটুকুই যে আমি কোনো মতে পাশ মার্কটা উঠাবো, এরপরেই আমাকে যে এইগুলো তাড়াতাড়ি করে যেতে হবে, অন্তত 1 ঘন্টা আগে এক্সাম হল থেকে বের হয়ে ওর বাসায় গিয়ে ওর কিছু দিয়ে আমার বাসায় যেতে হবে আবার। তো আমি ওই দিন এক্সামটা 2 ঘন্টার মতো কমপ্লিট করি, 4টা এক্সাম ফুল মানে 4টা মার্কস ফুল দিয়ে চলেছে আমার, মানে যেটা 40 যতটুকু অ্যান্সার করছি আমি ফুল অ্যান্সারটাই আসবে। তো আমি এরপর এক্সাম হল থেকে বের হয়ে যাই, ওই জিনিসটা আমার মানি আবার ফলো করে যে এক্সাম হলে ঢুকে এক্সাম আমার 3 ঘন্টা, সেই জায়গায় আমি কিনা 2 ঘন্টা এক্সাম দিয়ে বের হয়ে গেছি, কোথায় যাচ্ছি? মামি আবার আমাকে ফলো করে। তো মামি ফলো করার পরে আমি মেন রোডের দিকে
ফলো করে,
মামি
কোন মামি? এটা
এটা হচ্ছে আমার মেজো মামার ওয়াইফ।
আচ্ছা,
মেডিসিন যেটা নর্মালি কিনার কিনে যাচ্ছে, তো মামি আমাকে অনেকক্ষণ ফলো করে। ফলো করার পর মামি দেখলো যে আমি শুভর বাড়ির সামনে এসে একটা ফ্যাক্সোলজির দোকান থেকে,
শুভকে
শুভ বলতে ইসের রাসেলের ফ্রেন্ড, আমি তোর ফোনে দিয়ে পাচ্ছি না, ও তো বাসায় নেই, ও তো আরো 2 ঘন্টা আগে বের হয়ে গেছে। তখন আমার মাথায় একটা জিনিসে কাজ করতেছিল, আমার পরীক্ষা 2 ঘন্টা আগে, তার মানে আমি 2 ঘন্টা আগে বের হয়েছি, ও 2 ঘন্টা আগে কোথায় গেছে? আমি ওই জায়গার একটা সেকেন্ডও লেট করলাম, মামি যে সেটা দেখলো আমাকে দোকানে কথা বলতে, মামি ওর সাথে তো আম্মুকে ফোন করছে, আম্মু ওর ফোনটা তখন সুইচ অফ ছিল, আমার লাকটা এত ভালো ছিল যে হয়তো বা কিছু জানার জন্য আল্লাহ আমাকে এই জায়গায় হেল্প করছে।
ওকে, এবং ভালো কিছু একটা আমরা দেখতে চাচ্ছি, এটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি।
আমি যখন শুভ ভাইয়ের কাছ থেকে ইনফরমেশনটা পাই, আমার মাথা আর কোনো কাজ করে না, আমাকে যেভাবে হোক বাড়ি পৌঁছাতে হবে, এবার 1 ঘন্টায় হোক বা 5 মিনিটে হোক। তো আমি যে ফ্যাক্সোর থেকে ফোন করেছিলাম সেখান থেকে আমার বাসাটা বেশি একটা দূরে ছিল না, তো আমি যেহেতু এলাকা ছোটো থেকে বড় হয়েছি সেক্ষেত্রে আমাকে কিছু কখনো বলেনি, তো আমি ওখান থেকে দৌড় শুরু করি। তো আমি বাসার গলির সামনে গিয়ে এক পর্যায়ে হাঁপিয়ে যাই, তো ওখানে একটু দাঁড়াই যে আমাকে দৌড়ে যদি আমি বাসে যাই তাহলে ওরা নক পেয়ে যাবে, আমাকে এমনভাবে যেতে হবে যে না আমি হঠাৎ করেই আসছি। তো পরে আমি বাড়িতে মানে গেটটা আসলেই মনে হয় ওই দিন আমার লাকটা খুব ভালো ছিল, গেটটা যখন আমি খুলি ওরা হয়তো বা কোনো টের পায়নি, আমি গেটটা আসতে খুলে শুটা খুলে স্কুলে যখন আমি ঘরে ঢুকি, হয়তো আমার ছোট দুই ভাই তখন বের হচ্ছিল, তো এই জিনিসগুলো আমার ছোট দুই ভাইয়ের মধ্যে একটা খারাপ প্রভাব পড়ে, ওরা মানে খুব খারাপ আচরণ করতে থাকে। অ্যান্ড এখনো পর্যন্ত আমার ছোট দুই ভাই মানে এতটাই খারাপ আচরণ করে, ওদের আচরণটা এতটাই মানে নিম্ন টাইপের,
খারাপ বলতে
খারাপ বলতে অনেক খারাপ আচরণ করে, কার সাথে ভালো ব্যবহার করে,
খারাপ তো বিভিন্ন রকমের টাইপ আছে,
মানে কথা বলে স্টাইল ভালো না, বকা দিয়ে কথা বলে যাকে বলবে, আবার
উগ্র আচরণ,
অনেক উগ্র আচরণ, আর কার সাথে কোনো ভালো আচরণ করে না, ওই জিনিসগুলো হয়তো বা ওদের মধ্যে কোনো একটা এফেক্ট পড়েছে। তো আমার ভাই দুটো যখন বের হয়ে যায়, তো আমাকে আমার মানে মিশে যে ভাইটা ছিল আবার আম্মুর আবার সব কথা শুনে, তো ছোটটা আবার আমার কথা শুনে মেজোটা দেখছে, আমাকে দেখে ও চাল থেকে চিৎকার করেছে, আম্মু আপু কিন্তু ঢুকলো বাড়িতে, মানে ও পাশের বাড়ির চাল মানে কয়েকটা ছেলে মিলে চালের মধ্যে ঘুরে বেড়াইতেছিল, তো আমাকে দেখছে আবার। তো আমি যখন আস্তে করে ঘরে ঢুকে শুটা খুলছি তখন চিৎকার করেছে যে আম্মু আপু কিন্তু ঘরে ঢুকলো, এই কথাটা আম্মু শুনছে, সেটা তাড়াতাড়ি যেয়ে উঠতে গেছে। আমি রুমের মধ্যে প্রবেশ করে যখন তাদেরকে এমন একটা সিচুয়েশনে দেখি যেটার জন্য সত্যি হয়তো বা আমার জন্য আনএক্সপেক্টেড ছিল, আমি ওখানে খাবারগুলো রেখে বসে,
এটা তোমার জন্য আনএক্সপেক্টেড ছিল বাট আমাদের জন্য সবার জন্য, যারা আমরা স্টোরিটা শুনছিলাম তাদের সবার জন্য এটা এক্সপেক্টেড ছিল। ওকে,
অন্যান্য সবার ক্ষেত্রে এটা যেমনটা হোক নিজের ক্ষেত্রে মেনে নিয়েছি, হয়তো বা ওদিক থেকে আমার কোনো উইকনেস ছিল না, কিন্তু এটা
তোমার উইকনেস ছিল, কোনো একটা ভুল ছিল। আমি তো বলছি অ্যাডোলেসেন্স পিরিয়ডে ছিল, তুমি সবই তোমার মধ্যে প্রতিবাদ সত্তা গ্রো করেছে কিন্তু লজিকটা গ্রো করেনি, লজিকটা যদি গ্রো করতো তাহলে তুমি নিশ্চয়ই ছেলেটার সাথে এভাবে জড়াতে না।
হ্যাঁ, তো পরে যখন এই জিনিসগুলো দেখি আমার হাত থেকে কলম রুটি পড়ে যায়, তো আমার ছোট ভাইটা মানে নিজে যে হয়তো চাল থেকে তারা মানে পাশে বাড়ি চাল থেকে নেমে আমাদের বাড়িতে ঢুকে ঢুকে ওর বয়স এখন চলতেছে মেবি 12, আর তখন ছিল মেবি 8 কি 9 এরকম ছিল। তো পরে ও আর কোনো কথা বলে না, ও ওই সিচুয়েশনটা দেখে
ওর সামনে,
ওর সামনে
মানে এমন কোন সিচুয়েশন কি ছিল যে খুবই বিব্রতকর,
খুবই বিব্রতকর, খুবই বিব্রতকর বলতে মানে আমি সত্যি বলবো সেটা
না। ওকে ফাইন, আমরা জানতে চাচ্ছি না, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি এবং এই গল্পের শেষাংশে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ, সিক্রেটস সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
লাভ
hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরও একবার। আচি কিবরিয়া আছে আপনার সঙ্গে এবং সিক্রেটস নিয়ে আমাদের সঙ্গে আছেন সুভা। সুভা বা অন্য যে পরিচয় বা যে নাম বা তার যে নিজস্ব ভোকাল, সেগুলো সবই এখানে পরিবর্তন করা হয়েছে। আপনারা যা শুনতে পাচ্ছেন ওর নাম, ও যাদের নাম উচ্চারণ করছে এবং ওর ঠিকানা এবং একই সাথে ওর যে ভোকালটা আপনারা শুনতে পাচ্ছেন সেগুলো সবই এখানে চেঞ্জ, সবই এখানে ফেক। কিন্তু ওর স্টোরিটা যদি আমরা ওকে বিলিভ করি তাহলে এটা সত্য। এবং শুধু স্টোরিটাকে আমরা ফোকাস করব। সুভা এখানে কে বা আসলে তার পরিচয়টা কি সেটা আমরা মোটেও এখানে ফোকাস করছি না। এবং আমি বারবারই বলছি তার রিয়েল নেম সুভা না, সুতরাং সেদিকে তাদের আপনাদের ফোকাস না করাটাই উচিত। ওকে বলুন।
এন্ড রাসেল যখন ব্যাপারটা দেখে ও আমাকে মানে নিজের চোখকে তো আমি আর অবিশ্বাস করতে পারবো না। এতদিন না হলে আমি নিজেকে অবিশ্বাস করে ওকে বিশ্বাস করে আসছি। এরপর থেকে ওকে মেনে নটা অবকাশ সময়
করলে তুমি ওই সময়টাতে
তখন আমি হাত থেকে ওগুলো ফেলে দিই, মানে প্রথমে হাত থেকে পড়ে যায়, পরে আমি এই কথাটা বলি যে মানে একটা বকা দিয়ে ওরে যে তোর মতো এরকম খারাপ টাইপের ছেলের জন্য আমি যে এই খাবারটা নিয়ে এসেছিলাম তোর অসুস্থতার জন্য, এটা মনে হয় তোর সাত কপালের ভাগ্য। এটা বলে রুটি আর কলাটা তোর ফিক্কা মারে একদম গেটের বাইরে ফেলে দিই। আমি ছোট ভাইটার সাথে সাথে আম্মু বলে দিলাম বাইরে যাও, তো বের হয়ে যায়। আর ছোট একদম যে ছোট ভাইটা ওকে নানু বাসায় পাঠায় দেয়। তো আমি গেট আটকে দিই, মানে গেট আটকে দিই, পরে ওদের দুজনকে রুমে রাখি। তো রুমে রেখে বলছি যে এখন কী করবো বলো, এখন আমার কেমন অবিশ্বাস করো বাবা, এখন এর আগেরগুলো তো নিজের চোখে দেখছি, এবার তো তোমাদের দুজনকে একসাথে দেখলাম। এখন রাসেলকে বলতেছি যে তুমি এখন কী বলবো, আমাকে বলতেছি তুমি এখন কী বলবো। পরে আমিও বলতেছি যে কেন, ও কী বলবে মানে অন্যান্যগুলো যেমন মেনে নিতে পারছে এটা কেন মেনে নিতে পারবো না। পরে আমি রাসেলকে বললাম যে আসলে কি এটা আমি মেনে নিব। তো তখন হয়তো আমি কোনো জিনিস একটা গেস করতে পারছে যে হয়তো বা ওর সাথে আমি রিলেশন।
তার পর্যন্ত গেস করেন
না? তার পর্যন্ত গেস করেন
ম্যান, মানে মানে আমি টোটালি স্পিচলেস। ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন অ্যাকচুয়ালি? এটা কি স্টোরি না অন্য কোনো কিছু? মানে আমি জীবনে এত গল্প শুনেছি মানুষের এবং এত গল্প আমি প্রচার করেছি। মানে আমি এখন তো অনেক বেশি ম্যাচিউর, প্রথম প্রথম যখন শুনতাম ভেতরে তোল পার হয়ে যেত, কিন্তু আজকে না মানে এত বেশি এক্সট্রিম লেভেলের ইমোশন হচ্ছে যে আমি ফিল করতে পারছি না যে আসলে কি বলবো, মানে আনথিঙ্কেবল। তারপরে কি হলো?
তারপরে রাসেলকে বললাম যে এগুলো করার মানে কি। পরে আমাকে বললো যে পরে আমাকে আর কিছু বলে না। পরে ও আমি আমার রুমে চলে আসি, এসে ড্রেস আপ চেঞ্জ করি। চেঞ্জ করে আমি আম্মুর ফোনটা আম্মুর রুম থেকে নিয়ে আসি, নিয়ে এসে নানুকে ফোন দিই। রাসেলকে বেরোতে দিই না আর আম্মুকে বেরোতে দিই না। নানুকে ফোন দিই, পরে নানু আসে। পরে নানুরে বললাম যে দেখো এগুলা কি। নানু আমার সাথে মানে চিলাচিলি করতেছি যে এগুলা কি, মানে তুমি আবার উল্টা বলতে কিছু করে আবার তো আমার মেয়ের গায়ে দোষ দিচ্ছ। তখন তো আমার কোনো সেন্স নেই, তখন আমি মানে লাঠি নিয়ে লাহুর যেটাকে বলে মানে যে আটা টাটা ইয়ে করে ওইটা নিয়ে রাসেল প্লাস আম্মু দুজনকে মারতে শুরু করি যে আমার সেন্সে আর কিছু নেই।
নানুর সামনে?
নানুর সামনে। নানু আটকাতে পারছিল না, পরে নানুর গায়ে লেগে যায়, নানুর গায়ে লেগে যায়। দেন আমি স্টপ হয়ে যাই, যেহেতু নানুর গায়ে লেগে গেছে এরপর তো আমার কিছু বলার নেই। দেন আমি বললাম যে এখন আমি কি করবো বলো, নানুকে বলতেছি। তো বলতেছি যে তুই মরেই যা, তোর মতো মেয়ে থাকার চেয়ে তোর মতো নাতনির পরিচয় দেওয়ার চেয়ে না দেওয়া আমার অনেক ভালো।
কি বলবেন, কাকে সুস্থ বলবেন কাকে অসুস্থ বলবেন?
তারপর রাসেল আর কিছু না বলে বের হয়ে যায়। পরে এরপর থেকে রাসেল আমার প্রতি উইকনেসটা দেখানো শুরু করে যে না ও আসলে আমার প্রতি উইক। তো এই জিনিসটা আমার পক্ষে ওর প্রতি আর উইকনেস মানে উইক হওয়ার কোনোভাবেই সম্ভব না, আমার পক্ষে মিলে নেওয়াই সম্ভব না যে না ওর মতো একটা মানুষকে আমি ভালোবাসছি।
তোমার মা কি বলতেছিল? তোমার মা তো বলছিল তোমার সাথে
সম্পর্ক ছিল, বুঝতে পেরেছে যে আমার সাথে রিলেশন। তখন আম্মু আবার মানে এটা বোঝাতে চাচ্ছিল যে একদিক থেকে এই জায়গায় দুজনে গেম খেলে আমার সাথে, শুভ চাচ্ছিল আমাকে বুঝাতে যে ও আমাকে অনেক লাভ করে।
শুভ মিন্স হোয়াট? মানে রাসেলের ফ্রেন্ড?
রাসেলের ফ্রেন্ড। ও বুঝাতে চাচ্ছিল যে ও আমাকে, মানে রাসেল আমাকে অনেক লাভ করে, কিন্তু ও যা করছে ওটা আমার আম্মু নাকি ওকে বাধ্য করছে, ফোর্স করছে। তখন আমার একটাই কথা ছিল, একটা ছেলে বা একটা লোক ছেলে একটা মেয়েকে রেপ করতে পারে, কিন্তু একটা মেয়েকে আরো একটা ছেলেকে রেপ করতে পারে? ওর কথাটা ছিল এরকম টাইপের। পরে যখন রাসেলের জিনিসগুলো বারবার করতে থাকে, আমার পক্ষে মানে ওর ডিপ্রেশন করে নেওয়া সম্ভব ছিল না। প্লাস বাড়িতে আম্মু বারবার চাপ দিচ্ছিল যে যখন নানুরা সবাই জেনে গেছে, এই ফার্স্ট টাইম আম্মুর মানে নানুদের সামনে এই জিনিসটা আসলো, তাও শুধুমাত্র নানুর সামনে। তাও নানু বিশ্বাস না করতে করতেও করেছিল, কিছুটা হলেও তখন একটু শান্তি যে না আদৌ একটু হলেও করেছে আমাকে বিশ্বাস যে আমি সবটা মিথ্যে বলছি না। তো পরে যখন আম্মুর পরে আম্মু শুরু করলো যে আমাকে রাসেলের সাথে বিয়ে দেবে, কিন্তু আমার এক পর্যায়ে যে আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব না,
ঘেন্না লাগতেছে, মানে টু বি অনেস্ট এটাই মুখ থেকে বের হচ্ছিল আমার যে কাকে ঘেন্নাটা করবো আমি। সরি টু সে, তোমাকে আমার ভালো লাগছে না। কেন লাগছে না? কারণটা আমি বলি যে উইকনেস এর একটা লেভেল থাকে। তুমি ডেফিনেটলি আজকে যা বলতে আসছো এখানে সবকিছু স্বীকার করবা, এবং তুমি এইরকম একটা কিছু দেখার পরও রাসেলের প্রতি তুমি যদি বিন্দুমাত্র সিম্প্যাথি দেখাও, তাহলে আমি মনে করবো যে না তোমার কিছু না কিছু প্রবলেম আছে। তুমি সেটা দেখাইছো, ডেফিনেটলি তুমি দেখাইছো। মানে এত ন্যাস্টি হয় কিভাবে একটা মানুষের স্টোরি?
তারপর যখন আম্মু বিয়ে দেওয়ার জন্য প্রেশার দিচ্ছে, তো আমার পক্ষে কোনোভাবে করা সম্ভব না। আর আমি কি করে একটা মানুষকে বিয়ে করবো যে আসলে কিনা আমার মায়ের অলরেডি সম্পর্ক হয়ে গেছে?
মানে ইউ সর দ্যাট, মানে তুমি দেখছো?
আমার নিজের চোখে দেখা, নিজেকে অবিশ্বাস কি করে করবো আমি? তো পরে মানে তারপরে থেকে লাইফে মানে এত পরিমাণে ডিপ্রেশন আসতে শুরু করলো। আমি আম্মুর মোবাইল ভেঙে ফেলতাম, হাত কাটতাম, তারপর মাঝে মাঝে চেষ্টা করেছি ব্লেড দিয়ে হাত না কেটে নিজের গলায় দিয়ে দিই।
একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, আমরা সিচুয়েশনটাকে ডিনাই করতে পারি না। আমরা হয়তো ওকে হেট করব, আমরা হয়তো এটা শোনার পরে আমাদের গা ঘিন ঘিন করবে, বাট সিচুয়েশন ইজ সিচুয়েশন, এবং এটা কারো ধার ধারে না। যার জীবনে ঘটেছে সেই জানে। কোনোভাবেই ওকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই, কিন্তু বয়সটা খেয়াল করে দেখুন। তখন তুমি কিসের, যখন এই ঘটনাটা ঘটে
তখন আমি 10 এর
এন্ডে আছো,
মানে 7 কি আইসে, সরি সেপ্টেম্বর কি অগাস্টে,
ওকে ক্লাস 10 এর সময়টাতে, বয়স খুব বেশি হলে 15, 15.5 বা 16 দিকে যাচ্ছে, ওই সময়টাতে একটা মানুষের জীবনের প্রথম ভালোবাসা আমি বলবো, এটা প্রথম লাভই বলবো, ফার্স্ট যেটা হয়েছে ওটা কোনো লাভ ছিল না। এবং ও কতটা ইমোশনালি অ্যাটাচ ছিল সন্দেহ ছিল তীব্রভাবে, অবশ্যই, কিন্তু ইমোশনালি অ্যাটাচ থাকে। এই সময়ে একটা মানুষ লজিক্যালি অনেক বেশি ব্লাইন্ড হয়। একটা কথা আছে, লাভ ইজ ব্লাইন্ড। সেই সময়ে ওর লাইফে দুইটা ঘটনা, একটা হচ্ছে পৃথিবীর জঘন্যতম ঘৃণতম একটা ঘটনা, এবং সেই ঘটনাটা যাকে সে সবচেয়ে বেশি লাভ করে তার সঙ্গে। এখন এইটার ওর ব্যালেন্স করা ওর বয়সের জায়গাটা থেকে ইজ রিয়েলি ডিফিকাল্ট। এই জিনিসগুলো যেন একটু চিন্তা করি, হ্যাঁ প্লিজ বলুন।
তারপর রাসেলের বাবা আসছে, ওর ভাইরা আসছে, ওর
কিসের জন্য আসছে?
বিয়ের জন্য। আম্মু ওদেরকে ডাকা আনছে। তো পরে রাসেলের বাবা যখন আমার বাসায় আসছে, আম্মু বলতেছে তুমি রেডি হও, তোমাকে দেখতে আসবে আজকে। পরে বললো
তুমি জানতে না বিষয়টা?
না আমি জানতাম না। পরে আমাকে বলতেছে কে দেখতে আসবে? পরে বললো যে রাসেলের বাবা আসছে। পরে আমি নরমালি বাসায় যেরকম থেকে সেম ওইভাবেই ছিলাম। আমার পক্ষে
এই ঘটনা ঘটার কতদিন পরের ঘটনা এটা?
এটা হওয়ার এক সপ্তাহ কি মানে 8-9 দিন পর।
তোমার মার সাথে যখন এই ধরনের একটা ঘটনা তুমি দেখলা, তোমার মার মধ্যে কোনো অভিভাবক কি ছিল রাসেলকে নিয়ে, রাসেলকে ঘৃণা করা বা ওকে?
না না না, এরকম কিছু না। আমি উল্টো ওর সাথে কথা বলছি, কি বললাম, ওরা দুজন একসাথে আমাকে গেম মানে আমার সাথে গেম খেলছে। আম্মু তখন আমাকে এটা বোঝাতে চাচ্ছে যে আম্মু তখন জানছে যে রাসেলকে আমি ভালোবাসি। তারপর ওর বাবার কথাগুলো খুব ন্যারো মাইন্ডেড ছিল, বলতেছিল যে আমি আপনার মেয়েকে দেখে নিচ্ছি না, আমি আপনাকে দেখে আপনার মেয়েকে নিচ্ছি। তো তখন আমি তার বাবাকে,
তোমার মুখ কি খুব কনভিন্সিং ছিল, মানে মানুষকে খুব সহজে কনভিন্স করে?
ইজিলি কনভিন্স করে, মানে এই জিনিসটা মনে হয় একটা মানুষের পাওয়ার থেকে যেরকম ওইরকম টাইপের। উনি যদি কারোর সাথে কথা বলে, আমি
সুন্দর করে কনভিন্স করে ফেলতে পারে,
এত সুন্দর করে কথা বলে যে মানে এখন চোখের সামনে যদি কোনো ঘটনা দেখে, ওর কথা শুনলে মনে করবে যে ওই ঠিক বলছে, যেটা দেখছে ওটা ভুল, মানে নিজে ভুল।
এরকম অনেক পার্সোনালিটি আছে, এটা অস্বীকার করার
কোনো উপায় নেই। এই কারণেই আমার লাইফে আরো সবচেয়ে বেশি প্রবলেম, যে আমি কাউকে কোনো বিশ্বাসই করতে পারছিলাম না। এমন ভাবে আর কান্না জিনিসটা, আম্মুর এমন একটা জিনিস যে সে কান্না করলে তার চোখের পানি দেখলে জেগে উগলে যাবে, এরকম একটা
সম্ভাবনা তার এই কনভিন্সিং পাওয়ারটা আছে। তো যে রাসেলের বাবা যে কথাটা বললো,
তারপর আমি রাসেলের বাবাকে রিয়েলি কোশ্চেন করলাম যে আপনার ছেলের সাথে যদি আমার বিয়ে হয় সাপোজ, তখন আপনার ছেলের সাথে কি আমার মা সংসার করবে যে আপনি আমার মাকে দেখে আমাকে নিচ্ছেন?
এই ধরনের কথা কি তুমি সরাসরি
বলে দিয়েছি?
আমরা একটা বিরতি নেবো প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। যদিও সে অনেক বড় একটা ভয়ানক রকমের বেয়াদবি করেছে এখানে, কিন্তু কোশ্চেনটা অনেক বেশি বোল্ড, এবং বোল্ড এই কারণে ও যেটা বলেছে সেটাও সঠিক বলেছে, এবং সঠিক বলেছে এই কারণে যে আসল সিচুয়েশনটা তো আসলে তাই। বিয়ে যাকে করছে তাকেই তো দেখা উচিত, তার মাকে কেন দেখবে বা তার পরিবারের অন্য বিষয়কে কেন দেখবে? হ্যাঁ দেখবে অবশ্যই, কারণ সে যে সেই পরিবারে বড় হয়েছে সেটা অবশ্যই তাদের জন্য প্রয়োজন। কিন্তু যদি কোশ্চেনটা এরকম হয়ে যায় যে না মেয়ে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মেয়ের মা, তাহলে কোশ্চেনটা অবশ্যই লজিক্যাল। ওকে বলুন।
তারপর যখন আমি রাসেলের বাবার সাথে বিয়াবিটা করলাম, ওর বাবা খুব রেগে যায়। তো পরে আমি এই ব্যাপারটা নিয়ে রাসেলের ফ্রেন্ড শুভর সাথে একটু কথা বলি যে ভাই এগুলো কি হচ্ছে, আপনি বলেন এগুলো কি মেনে নেওয়া সম্ভব? যখন শুভ এই ব্যাপারটা জানতে পারে আমার মায়ের ব্যাপারটা, রাসেলের ব্যাপারটা, তখন সে আমার বলে যে আসলে শুভা তোমাকে থাপ্পড় মারা উচিত। পরে আমি বললাম যে কেন ভাইয়া? বলে কি তোমাকে আমি এর আগে কয়েকবার থিংস দিছি। তো আমি বলছি আপনি আমাকে কেমন থিংস দিয়েছেন যেটা আমি কিনা বুঝতেই পারলাম না। তো তখন যখন আমি এই কথাগুলো তাকে বললাম, সে আমার বলতেছে যে শোনো আসলে ওদের ফুল ফ্যামিলিটাই এরকম, আজকে যদি তোমার সাথে রাসেলের বিয়েও হয় দেখবে দুদিন পর ওর বড় ভাই তোমার সাথে খারাপ আচরণ করা শুরু করছে। তারপর মানে আমার তো অলরেডি রাসেলের প্রতি একটা ঘেন্না চলেই আসছে, তার মধ্যে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যখন আমি আস্তে আস্তে ওর মানে ওর ফ্রেন্ড শুভর কাছ থেকে জানতে পারলাম, তখন তো আমার পক্ষে কোনোভাবেই আর কোনো কিছু মেনে নেওয়া সম্ভব না। তারপর আমি কি করবো কিছু বুঝতে পারতেছিলাম না। এই কথাগুলো শোনার পর তাৎক্ষণিক আমি ওখান থেকে চলে আসি, চলে এসে আর রাসেলের বাসায় যাই, মানে ওর মেসেজে ওর কলার ধরে মানে যে গেঞ্জি টি শার্ট পরেছিল ওটা কলার ধরে ওকে রাস্তায় নিয়ে আসি, নিয়ে এসে রাস্তার মাঝখানে ওকে একটা থাপ্পড় মারি যে তোর মতো ছিল এটাই প্রাপ্য। ওইটা বলে বাসায় এসে সহ্য করতে পারি না আসলে, যে আমি যাকে এতটা বেশি লাভ করি তার ব্যাপারে আমি এমন কিছু জানলাম যেটা কিনা আমি এতদিনে জানতে পারলাম না, এত বড় ভুলটা আমি কেমনে করলাম। মানে তখন নিজের প্রতি এতটা বেশি ঘেন্না হচ্ছিল, আর মানে তখন মনে হচ্ছিল যে দুনিয়ার কাউরে আর ঘেন্না করা দরকার না, আমি নিজেই না আমার নিজের জন্য। তারপর কি করবো কিছু বুঝতে পারতেছিলাম না, মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো, মোবাইল ভেঙে ফেলছি প্লাস ঘরের মধ্যে মানে কিচ্ছু বুঝতে পারতেছিলাম না আসলে আমি করবোটা কি। তখন কোনো কিছু হাতে না পেয়ে পেলাম ব্লেড, হাতে ব্লেড পেয়ে আমার আর কোনো চিন্তা নেই। আমি আবার যে কোচিংয়ে পড়তাম ওই স্যার আবার মাঝে মধ্যে আমাদেরকে মানে সচেতন করার জন্য অনেক কথা বলতো। উনি একবার বলেছিল যে সুইসাইড করার জন্য অনেকে আসে যে মানে পানিতে ঝাঁপ দেয় বা কলাই দড়ি দেয়, আসলে এর চেয়ে সহজ উপায় হচ্ছে যে যদি কেউ হাতের শিরা কেটে দেয়, হ্যাঁ যদি শিরা কেটে দেয় তাহলে 10 মিনিট সর্বোচ্চ, তাহলে এই 10 মিনিটের মধ্যে সে মারা যাবে এটা কনফার্ম। তো এইসব ভুল যেন আমরা ভুলেও না করি, মানে এটা জাস্ট আমাদেরকে সচেতন করার জন্য করেছে। কিন্তু
সচেতন করার জন্য বলে সে টেকনিক বলে দিয়েছে,
টেকনিক বলতে এখন আমার কাছে ওটাই আমার রুমে, তখন আমার রুমটা খালি ছিল, আমি আমার রুমে তো কাটতে দিবে না, আর স্বাভাবিক মরলে তো দোষ হবেই তাদের ঘাড়ে, সেই জন্য আমি আমার রুমে গিয়ে হাত কেটে দিছি। কেটে আমি আবার হাঁটতে হাঁটতে আমার রুমে গেছি, রুমে গিয়ে ব্লেডটা ওয়াইড্রবের যে কাপড়টা ছিল ওটা নিচে ব্লেডটা রাখছি, ব্লেডটা রেখে আমার ফোন নিয়ে আমার রুমে আসছি। আমার রুমে এসে বললাম ওর মানে রাসেলের বড় ভাইকে ফোন দিছি, ফোন দিয়ে বললাম যে আপনাদের মতো নোংরা পরিবারে যাওয়া চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো, আজকের পর থেকে আপনারা কোনোদিন শুভাকে আর পাবেন না, দয়া করে আমাকে আর কোনোদিন জ্বালাবেন না। তারা মনে হচ্ছে হয়তো আমি কোথাও চলে যাচ্ছি, অলরেডি তো আমি রাসেলকে মেরেই আসছি। তো এরপর আমার হাত থেকে ফোনটা পড়ে গেছে, আমি সেন্সলেস, তারপর আমার আর কোনো সেন্স নেই। তারপর যখন আমার 4 ঘন্টা পর যখন সেন্স ফিরে তখন আমি হসপিটালে, অ্যান্ড আমার হাতে ব্যান্ডেজ করা। পরে আম্মুর মুখ থেকে যেটা শুনলাম যে আমার হাই হেঁটে যে আমি আম্মুর রুমে গেছি আবার আমার রুমে আসছি, তখন রক্তগুলো নাকি নিষেক পড়েছিল, যেটা কিনা আম্মু দেখতে দেখতে আমার রুমে আসছে, অ্যান্ড এসে দেখে যে আমি পড়ে আছি, মনে করেছে শুয়েছিলাম, কিন্তু রক্ত দেখে সে আর ঠিক থাকতে পারেনি, হয়তো বা আমার রক্ত তার মধ্যে কোনোটা যদিও চেঞ্জিং মানে চেঞ্জিং আনে। তো সে আমার রুমে এসে যখন আমার হাতটা কাটা দেখে হাতের মধ্যে তাড়াতাড়ি করে কাপড় কাছে, তারপর রাসেলকে ফোন দেয়, রাসেল আর আম্মু আর আমার নানুকে ফোন দেয়, তিনজন মিলে আমাকে হসপিটালে নিয়ে এসে আমার হাতে সেলাই করে প্লাস হাতটা ঠিক করে।
কোন হসপিটাল এটা?
এটা আসানি।
এই হসপিটাল সাধারণত এগুলো নেওয়ার কথা না, কেস নেওয়ার কথা।
হ্যাঁ কেস নেওয়ার কথা। এই জায়গায় আরো একটা কথা হচ্ছে যে কেন কেস নেয়নি, আমার খালামুনি এখানে জব করে,
সামহাউ সে ম্যানেজ করেছে।
সামহাউ বলতে আমাকে যে নিয়ে আসছে পিছনের একটা গেট আছে, ওই গেট দিয়ে আমাকে নিয়ে এসে একেবারে চারতলায় নিয়ে গেছে, যেখানে অপারেশন থিয়েটার। চারতলায় নিয়ে গিয়ে অপারেশন থিয়েটারে জাস্ট ওনার যে পরিচিত ডক্টরটা আছে, মানে মানে উনি হসপিটালে জব করে আবার ওই ডক্টরের বাসায়ও জব করে, তো কাজ করে, যার কারণে ওনাকে ডেকে এনে আমার হাতটা কোনোভাবে ওয়াশ টাশ করে ঠিক করছে, মানে সিলিয়ে দিছে। তারপর এই ব্যাপারটা হসপিটালের কেউ তেমনভাবে জানতো না, কারণ যেহেতু আমাকে আস্তে করে নিয়ে আসছে আর আমাকে কোলে করে উপর অব্দি তুলছে পুরোটাই রাসেল। তারপর যখন বাসায় নিয়ে আসি, আমার একটা কথা ছিল, যদি রাসেল আমার সামনেও আসে আমি হাতে সিলি তো খুলবই, প্লাস নিজেকে আবার ওই জায়গায় মানে আবার ব্লেড দিয়ে আমি নিজেকে নিজে শেষ করে দেবো, এরপর বাঁচানোর আর কোনো স্কোপ থাকবে না। এবার তো দরজা খোলা ছিল, এরপর আবার দরজা না, ওটা আটকে করবো যাতে কেউ খুলতেও না পারে। আমার কথাটা এরকম ছিল তাদের কাছে।
বিরতি নিব এখানে প্রিয় শ্রোতা, রাত একটার পরে এসে আমি কিছু কথা বলতে চাই আপনাদেরকে। পুরো ঘটনা শেষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা একটু অনুমান করুন। ছোট্ট একটা বিরতি, সিক্রেট শুনছেন আপনারা ঢাকা এফএম 90.4 এ। আমাদের এখানে ফোন করার নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ছোট্ট একটা বিরতি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। পুরো এপিসোডটি আপলোড করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওখানে আপনারা চাইলে সুফাকে দেখতে পারবেন, এবং সেভাবেই তাকে প্রেজেন্ট করা হয়েছে যাতে করে কোনোভাবেই তার সামাজিকতা বা পারিবারিক কোনো সমস্যা না হয়। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি অন রাখবেন।
তারপর রাসেলের ফ্যামিলিরা আমাকে দেখতে আসে আবার আমার অসুস্থ অবস্থায়। পরে আমি ওদেরকে অনেক অপমান করি, পরে আমি বলি যে যদি আপনারা মানুষ হয়ে থাকেন জীবন যেন আমার সামনে আসবেন না, আপনার মতো ফ্যামিলির ছেলে বিয়ে করা তো দূরে থাকা, আমি কিন্তু মুখও দেখবেন। এরপর শুরু মানে রাসেলের যে ফ্রেন্ড ছিল শুভ, ও মেবি রাসেলকে অনেক কথা বলে, যার কারণে রাসেল সহ্য করতে না পেরে চলে যায়, পুরোপুরি টোটালি কন্ট্যাক্ট অফ করে সিম চেঞ্জ করে এলাকা ছেড়েই চলে যায় রাসেল। তারপর আম্মুর সাথে রাসেলের কোনো কন্ট্যাক্ট নেই, আম্মু তো পুরো দিশেহারা, রাসেলের কোনো খোঁজ পাচ্ছে না। প্লাস এখন আরও আমাকে ইমোশনালি বোঝানোর চেষ্টা করছে যে না আসলে আম্মু আমার প্রতি অনেকটা কনসিভ, মানে সে বোঝাতে চাচ্ছে যে না সে আমার জন্য রাসেলকে খুঁজছে। তখন আমি বললাম যে আমার জন্য রাসেলকে খুঁজে কোনো লাভ নেই, রাসেলকে তুমি যদি এখন মানে রাজা সেজে আমার সামনে দাও আমি কিন্তু তাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমার পক্ষে এটা সম্ভব না। পরে আম্মু ওই জিনিসগুলো হয়তো বুঝতে পারছে, পরে আম্মু আর এই জিনিসগুলো ট্রাই করে উনি পরবর্তীতে বিয়ের জন্য। পরে রাস্তা ফ্যামিলি চলে গেছে আমাদের, রাস্তাটা ফুল প্রবলি টোটালি রাস্তার সাথে কন্ট্যাক্ট অফ, মানে আমাদের ফুল ফ্যামিলি। এর মধ্যে হাত কাটা নিয়ে বাবার কাছে খবর গেল যে রাসেলের সাথে নাকি আমি ছিলাম, যেটা কিনা
মিসইনফরমেশন, আমি বুঝতে পেরেছি। তারপর তোমার বাবা কি করলো?
তো এই জিনিসগুলো বাবা শোনার পর বাবা আমাকে বললো যে তুই কাজছিস তো ঠিক আছে, তা হাত কেটে দরজাটা কেন ওপেন রাখলি, তোর মা ইমোশনালি এটা তুই জানিস। মানে আমার বাবা অনেক হার্ড, এতটাই হার্ড যে বলার বাহিরে। দেন অক্টোবরের 3 তারিখে রাসেল আলাদা ছেড়ে চলে গেলো, আমার ওর সাথে আর কোনো কন্ট্যাক্ট নেই। অক্টোবরের 4 তারিখ থেকে আমার মডেল টেস্ট শুরু হলো, দেন এর মধ্যে আমার ফ্যামিলি তার কোনো ঝামেলাও নেই, কোনো জ্ঞান যেমন নেই। তারপরে আসলো আমার এসএসসি পরীক্ষা শেষ ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা শেষ, তারপর মার্চ মাসে। তখন এর মধ্যে আম্মু আমার সাথে খুবই ভালো আচরণ করছে, যেটা কিনা আমি তার সাথে তার কাছে আশা করিনি। বাবার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, ওই দিন লাস্ট কথা হয়েছিল, এরপর আমার সাথে বাবার আর কোনো কন্ট্যাক্ট নেই। তারপর অক্টোবরের পর মানে ফেব্রুয়ারির পর এক্সামের শেষে, এরপর দেখি যে আমু আবার সে আগের মতো ফোনে কথা বলছে, এখন বাসায় না আনে না বাট বাইরে মিট করছে, বাইরে ঠিক মিট করছে, কথা বলছে। অ্যান্ড আমার তখন এতটা টেক কেয়ারিংয়ের ব্যাপার ছিল না, এখন আমি আমার নিজের মতো থাকলেই এনাফ। উনি যে আমাকে জন্ম দিয়েছে আমি এটা মনে করি না, আমি মনে করি যে আমার মামু মারা গেছে, আমার বাবাও মারা গেছে, আমি এখন বর্তমানে 18 এরকমভাবে ছিলাম। তারপর মে মাসে আমার বাবা আসছে বাইরে থেকে। বাবা আসার পর আমার সাথে বাবার তেমন একটা কথা হতো না, যদি নর্মালি জিজ্ঞেস করতো ভালো আছে কিনা কথা বলি, জাস্ট এটুকুই বেশি না। অ্যান্ড একটা বাবা বাইরে থেকে আসছে আমার ভাইদের জন্য অনেক কিছু নিয়ে আসছে, গেমস বলেন, ড্রেস আপ বলেন, বহুত কিছু, অ্যান্ড আমার জন্য জাস্ট একটা ফোন আনছে, তো আর কিছুই না। আমার সে এতটা খারাপ লাগলো যে আমার ভাইদের জন্য এত কিছু আনলো আর আমার জন্য জাস্ট একটা ছোট ফোনই আনলো, আর কিছুই না। আমাকে এতটাই ফ্যানলাক তাদের কাছে, আমার পক্ষে মেনে নেওয়াটা সম্ভব হয়নি। তার কারণে আমি আমার বাবার সাথে টোটালি কথা বলা করে দিলাম। তারপর বাবা আমার কাছে আমার মায়ের ব্যাপারে কিছু ডকুমেন্টস ছিল।
কি ধরনের ডকুমেন্টস ছিল?
আম্মুর মানে আম্মুর আমার গলিতে যেই লোকটা ছিল যার সাথে আম্মুর পরবর্তীতে মানে থাকাটা যেটা আমি দেখেছিলাম, উনি আবার আম্মুর প্রতি উইক ছিল, তারপর আবার আমার প্রতি উইকছে পড়েছে। অ্যান্ড পরবর্তীতে আমাকে ইমপ্রেস করার জন্য আম্মুর সাথে ওনার অনেকগুলো নেগেটিভ ছবি প্লাস রেকর্ডিং মানে কথা বলা এগুলো আমাকে দিছে। অ্যান্ড তখন তো আমি
ছবি বলতে ছবি কোথায় পেয়েছে উনি?
ছবি উনি তুলেছে আম্মুর সাথে, এটা আমাকে ইমপ্রেস করার জন্য। আর তখন আমার সাথে রাসেলের আবার ভালো সম্পর্ক ছিল, যার কারণে আমি আমার মেমোরি কার্ডটা ওর কাছে জমা রাখছি, আমার কাছে থাকলে হারিয়ে যেতে পারে, আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, আবার বাসায় নিচ্ছে, বাসায় মানে আমি আম্মুকে মারছি, আম্মু আমাকে মারছে, এগুলো চলছে, যার কারণে আমি আমার কাছে সেফটি রাখতে পারলাম না। অথচ আমি যার কাছেই রাখলাম সেই হচ্ছে আমার সবচেয়ে বড় আনসেফলি একটা মানুষ, যার কাছে কিনা আমি আমার ডকুমেন্টসটা রাখতে দিয়েছি।
তো কি হয়েছে এগুলো
পরে? ওই মেমোরিটা মানে কি বলে পুড়ায় দিছে। পরবর্তীতে বাবা যখন আসলো, যখন বাবা আমাকে বললো তুমি না তোমার মায়ের ব্যাপারে আমার ডকুমেন্টস রাখছো, কোথাও আমাকে দেখাও, আমার বলার মতো কিছু ছিল না তখন, আমি কি বলবো তাকে। পরে আমি আব্বুর কাছে মাফ চাইলাম, পায়ে ধরে যে আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করছি, প্লিজ অন্তত আমাকে আমার মতো বাঁচতে দাও, আমার পড়াশোনাটা কন্টিনিউ করো।
পড়াশোনা অফ করে দিতে চাচ্ছিল?
হ্যাঁ, অফ করে দিতে চাচ্ছিল। তারপর আমাকে ইন্টার ফার্স্ট ইয়ারে অ্যাডমিট করালো, আমার যে স্কুল পড়েছি সেই কলেজেই। যখন আমাকে অ্যাডমিট করলো তো আমি তো খুব খুশি যে আমাকে অন্তত অ্যাডমিট করছে। তারপর এর মধ্যে বাবা যে কদিন ছিল নর্মালি ছিল সব কিছু, তারপর বাবা চলে গেল। বাবা যেদিন গেছে তার এক মাস পর আম্মুর আচরণটা আমার সাথে এতটা খারাপ হয়ে গেল ঠিক আগের মতো, বাজে কথা বলতেছে উঠতে বসতে। আমি এর মধ্যে আমার লাকটা ভালো ছিল যে এর মধ্যে আমি একটা কোচিংয়ে জবও পেয়ে যাই, আমি ওখানে ক্লাস নিতে হবে। আর আম্মুর মার জিনিসটা এতটা খারাপ ছিল যে
আমি একসময় বলছিলে যে তুমি পুলিশে গিয়েছিলে, কখন সে ঘটনা?
এরপরে তো আম্মুর মার জিনিসটা আমার কাছে খুব খারাপ হয়ে মানে লাগে, এমনকি এখনো পর্যন্ত আমার বডিতে অনেক প্রবলেম আসে ওই মায়ের কারণে। তো পরে যখন এই জিনিসগুলো আবারও হচ্ছিল, বাবা অলরেডি এসে গেছে, তো এরপরে বাবা এসে গেছে, তখন আমি বলতেছিলাম যে বারবার যে বাবা একবার এসে গেছে তোমার জন্য, আমি এত কিছু করলাম, আমার হাত কাটলো, তারপর কেন তুমি এগুলোতে আবার যাচ্ছ, অন্তত এগুলো ছেড়ে দাও, ভালো থাকো, তাহলে তো আমি আর কোনো প্রবলেম করতেছি না। তো সে আমার কথাগুলো শুনছিল না। পরবর্তীতে আম্মুর সাথে আম্মুর আবার লাগালাগি মারামারি শুরু হয়ে যায়। আম্মু আমার সাথে এমনভাবে মারছিল যে আগের চেয়েও খারাপ। তারপরে মানে আম্মুর সাথে যখন আমার এই জিনিসগুলো চলতে থাকে, একবার যে আম্মুর মারার অবস্থাটা আমার এতটা খারাপ হয়ে গেছিলো যে না, ওই দিন রাতে উনি আমাকে মেরেই ফেলবে। আমি আম্মুর রুম থেকে আমার সেই দিনও আমার জামা পুরোপুরি ছিঁড়ে ফেলছে, আমার রুমে একটা জামা ছিল, আমি দৌড়ে গিয়ে আমার রুমের জামা মানে জামা পরছি। আব্বু যেহেতু আমাকে ফোন দিয়ে গেছিলো, আমার কাছে একটা ফোন ছিল, আমার রুমের দরজা নক করে দিছি, এখন কী করবো আমি, আমার মানে এখন যদি আমি রুম থেকে বের হই হয় সে আমাকে মেরেই ফেলবে। তার হাতে এমন একটা জিনিস ছিল, জিনিসটা খুবই খারাপ একটা জিনিস ছিল।
কি ছিল?
মানে ওই যে লোহার টাইপের এক ধরনের রড টাইপের ছিল, যে সিনি বলে যেটা দিয়ে হাতুড়ি পিটায়, ওরকম টাইপের ছিল। অলরেডি আমার গায়ে যে বাড়ি দিছে ঝাড়ুর বাড়িগুলো আমার গায়ের মধ্যে একদম লেগে গেছিলো, ঝাড়ুর ইয়েগুলো তো অলরেডি হাতে রক্ত পড়তেছে, তার মধ্যে এই সিচুয়েশন কি করবো বুঝতে পারতেছিলাম না। এখন হয় আমাকে বাঁচতে হবে আর তা নাহলে মরতে হবে, দুটোর একটা। কোনো কিছু বুঝতে না পারে শেষে নেটে সার্চ দিলাম, আমার ফোনে নেট ছিল ভাগ্য ভালো, যার কারণে আমি মানে লোন আসে এমবি, তো আমি লোন এনে গুগলে বাড্ডার পুলিশ স্টেশনের নাম্বারটা সার্চ করি, দেন পরে পুলিশের কাছে ফোন করি। পুলিশের কাছে ফোন করার পর পুলিশ আসে বাসায়। বাসায় আসার পর আম্মু তখন একদম শান্ত, পুলিশ আসতে গেট খুলে না, কিচ্ছু হয় না বাসায়, এমন একটা ভাঙ। পুলিশ মামাকে ফোন করছে, মামা আবার বড় মামা যে ছিল, মানুষদের সাথে বেশি চলাফেরা করে, যার কারণে থানা পুলিশ লোকজন তাদের চিনে, তো তার কথা শুনে পরে পুলিশ চলে যায়। পরে মামা ঘরে ঢুকে পরে পুলিশ বলে গেছে যে পরের দিন যেন থানায় আমাদেরকে উপস্থিত থাকতে হয়। পরে আমরা থানায় গেলাম পরের দিন। আমরা থানায় মানে পুলিশ মানে যে ওসিটা ছিল তার সাথে আমার মামা আগে আলাদা করে কিছু কথা বলতে চাইছে, তো ওসির সামনে মামা আমাকে এমনভাবে উপস্থাপনা করে যে আমার ব্রেন লস,
মানে তুমি মানসিকভাবে অসুস্থ।
হ্যাঁ, আর মানসিকভাবে অসুস্থ, আর আমি যা বলছি পুরোটাই বানোয়াট মিথ্যে। তার উপর আমার তখন 18 হয়নি, আর আমি যতদূর পরবর্তীতে শুনেছি যে 18 আগে নাকি মানে বাংলাদেশের কোথাও কোনো মানে ছাত্র বলেন বা ছাত্রী বলেন কারোরই পুলিশ স্টেশনে কোনো কমপ্লেন ইজিলি নেওয়া হয় না বা তাদের কথা মানাও হয় না। তো পরবর্তীতে যখন পুলিশ আমাকে জিজ্ঞেস করলো তোমার এজ কত, পরে বললাম যে 17+, পরে যে তোমার তো এখন 18 হয় না, তুমি কী করে কমপ্লেন করলা, আর তুমি এত সাহস কী করে যে তুমি রাত করে আমাদেরকে ফোন দিয়ে হ্যারাস করলা, আর তোমার মার ফেস দেখে তো মনেই হয় না যে সে তোমার উপর এমন টর্চার করতে পারে বা তোমাকে মারতে পারে। পরে আমি হাত কেটে গেছে দেখালাম, বলে কি যে টুকিটাকি ঝগড়া তো ফ্যামিলিতে হবে, তাই বলে তোমরা থানা পুলিশ পর্যন্ত নিয়ে আসবা। ওসির আচরণটা এতটাই খারাপ ছিল যে এখনো পর্যন্ত আমার পুলিশদেরকে সবচেয়ে বেশি ঘেন্না হয়। আমি একসময় তাদের সামনে রেসপেক্ট করতাম,
উইথ ডিউ রেসপেক্ট, সব ওসি একরকম না, সব পুলিশ একরকম না, যে কারণেই আমাদের একটা বড় ভুল হয়ে যায়। আমরা একজনকে দিয়ে পুরো কমিউনিটিকে চিন্তা করি। আমি আমার লাইফে, আমরা কিছুদিন আগে এখানে একজন পুলিশ অফিসারের জীবন গল্প প্রচার করেছি বুধবারে, যদি তোমার শোনা হয়ে থাকে। আমি বলছি না যে পার্টিকুলারলি কেউ ভালো কিংবা কেউ খারাপ, কিন্তু একজনের জন্য পুরো কমিউনিটির আমরা একটা খারাপ ব্লেম দিই। তুমি তোমার লাইফে যে এক্সপিরিয়েন্স ফেস করেছো যে কারণেই হয়তো তোমার এই ধরনের পারসেপশন হচ্ছে, এমনও হতে পারতো তুমি একজন ভালো অফিসারের কাছে গিয়েছো এবং তাদের অনেক ক্ষমতা, অফকোর্স গভর্নমেন্ট থেকে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়, তারা যদি তোমাকে প্রপারলি জাজ করতো তাহলে হয়তো বিষয়টা এরকম হতো না। বা তুমি যেটা বলছো সেটা যে আদৌ কতখানি সত্য সেটা তো বিশ্বাস করার একটা বিষয় থাকে, এবং সেটা যেহেতু টাইম মেশিনে চড়ে গিয়ে পুরো জিনিসটা দেখা যায় না, সুতরাং আরেকজনের জায়গা থেকে হয়তো পুরো গল্পটা যে তুমি এখানে বলেছো কেউ হয়তো বিশ্বাস করেছে, কেউ হয়তো বিশ্বাস করেনি, তিনি তার মতো করে হয়তো জিনিসটা বিশ্বাস করেননি। তবে কেসটা যেহেতু এতটা জটিল ছিল, আমার মনে হয় একটু হলেও খতিয়ে দেখা প্রয়োজন ছিল, পুরোপুরি ডিনাই না করে দিয়ে খতিয়ে দেখতে পারতো যে তোমাকে বিশ্বাস করি না কিন্তু আমরা একটু অবজার্ভ করতে চাই যে আসলে সিচুয়েশনটা কি। হ্যাঁ, তো যাই হোক, তারপরে কি হলো?
তারপর ওসি আমাকে বললো যে তোমার মা তো এটা সৎ মা না। পরে বললাম যে জি না, আমার সৎ মা না, আমার আপন মা। বলে কি আপন মা পৃথিবীতে এমন কেউ হতেই পারে?
এক্স্যাক্টলি, দ্যাট ইজ মাই কোশ্চেন অলসো, আপন মা পৃথিবীতে আসলে এরকম হয়? এটা আসলেই খুব ডিফিকাল্ট। বাট ওই যে একটা কথা আছে, জীবন আসলেই কোনো এথিক্সের ধার ধারে না কখনো কখনো। হ্যাঁ,
তারপর উনি আমার কথাগুলো বিলিভ করে না। পরবর্তীতে আমরা ওখানে চলে আসি, মানে থানা থেকে আমাদেরকে বলে যে যেই জিডিটা করছো তুমি ফোন দিয়ে ওটা ক্লোজ করে যাও। আমি তো চলে আসি, যা যা করছে আমি ওখান থেকে থানা থেকে বেরিয়ে জিডি খেলে বাসে চলে আসছি। বাসে এসে বাসার পিলার সামনে বসেছিলাম, তো পরবর্তীতে দেখলাম যে এখন আমি পুরোপুরি অসহায়। মানে আমার পাশে না আছে গভর্নমেন্ট, না আছে আমার ফ্যামিলি, না আছে আমার কোনো রিলেটিভ, না পাইলাম আমি আমার লাইফে আমার ভালোবাসার মানুষকে, কিছুই নাই।
হ্যাঁ, কিছু আর কি বলার আছে
আর বলতে? তারপর এখন পর্যন্ত ওইভাবেই চলছে দিন। এখন আমার আম্মুর সাথে আমার টোটালি মানে কোনো কথা নেই, সে বললেই বলে কিন্তু আমি শুনি এখন, মানে এখন টোটালি আমি তার সাথে কোনো কথা বলি না। মানে একটা বৌবা যেরকম থাকে আমার একটা বাড়িতে, আমি সেম ওইভাবে থাকি। প্লাস আমি শুধু জাস্ট ওই বাড়িতে থাকি, আমার খাবার খরচ, পড়ার খরচ যতটুকুই আছে ফুলটা এখন নিজেকে চালাতে হচ্ছে।
খাবার খরচ তোমাকে দিতে হয়?
হ্যাঁ, আমার নিজেকে নিজেকে করতে হয়। কজ আমার মা ডিরেক্টলি কথা, যদি আমি আমার বাসার খাবার খাই তাহলে আমি আমার মরা ভাইয়ের মাথা খাই।
তুমি কিভাবে চালাও এটা? কোচিং করে কি পয়সাটা পাও?
কোচিং করে যে বেতনটা পাই ওটাতে আমার খাওয়ার খরচ হয়ে যায়।
না, এই টাকাটা তুমি তোমার ফ্যামিলিকে দাও?
না, ফ্যামিলিকে দেই না।
মানে তুমি
নিজে? কজ ওনারা আমার জন্য করবে না। প্রথমে মনে করেছিলাম যে
নিজে নিজে রান্না করো নিজের জন্য।
রান্না বলতে হ্যাঁ, নিজে নিজে রান্না করতে, মানে যখন রান্না করতে হয় তো করে, তা না হলে বাইরে থেকে খাবার আনি।
কিসে পড়ছো তুমি?
আমার পড়াশোনা ইন্টার ফার্স্ট ইয়ার পুরোপুরি কমপ্লিট করেছি, আমি সেকেন্ড ইয়ার ভর্তি ডেট ছিল, এখন নেই, এখন পড়াশোনা স্থগিত।
পড়াশোনা বন্ধ করে দিয়েছে?
হ্যাঁ, পড়াশোনা টোটালি বন্ধ, বিকজ আমার পক্ষে তো নিজে নিজের পড়াশোনা অতটা চালানো সম্ভব না, পড়াশোনাটা এত সহজভাবে চালানো যায় না।
ভেরি আগলিয়েস্ট সিচুয়েশন অফ,
এখন পর্যন্ত তার কথাবার্তা সিচুয়েশন এরকম চলেছে, অ্যান্ড এখনো প্রতি রাতে আমার নামে আজও সেই কথাগুলো বলে যাচ্ছে, আমি বলবো জীবনে কখনোই কথাগুলো অফ করতে পারবো না তার।
আচ্ছা আমি না মানে গল্পটা শোনার পরে এতগুলো অ্যাঙ্গেল, মানে এতগুলো অ্যাঙ্গেল গল্পের, যে অ্যাঙ্গেলই কথা বলতে যাই না কেন ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, কিন্তু আমি আসলে এত বেশি অ্যাঙ্গেল তো আমি কি বলবো আমি বুঝতে পারছি না, আমার শুধু এতটুকুই মানে যতটুকু মনে আসছে যা আসছে বলে দিই, আমার কাছে এরকম মনে হচ্ছে। প্রথম কথা হচ্ছে তুমি আজকে যে ঘটনাটা বললা এটা তোমার লাইফে ঘটেছে কি ঘটেনি সেটা আমি জানি না, মানে টু বি অনেস্ট, কারণ আমি এগুলো দেখে আসিনি, কিন্তু এইরকম ঘটনা মানুষের জীবনে ঘটা সম্ভব সেটা আমি বিশ্বাস করি, এর চেয়েও ভয়ানক ঘটনা সম্ভব আমি বিশ্বাস করি। ওকে, তো সেই জায়গাটা থেকে তোমার প্রতি আমার একটা অন্য ধরনের সিম্প্যাথি আছে টু বি অনেস্ট। আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে তোমার আম্মুকে আমি কোনোভাবেই তার দিকে না আঙুল তুলছি না, আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী এটা যায় না, তুমি যার সম্পর্কে যেটা বলো না কেন আমরা আঙুল তুলতে পারি না, পারি না একটা কারণে, হ্যাঁ ফাইনালি হয়তো জাজমেন্টের জায়গা থেকে কেউ একজন দোষী কেউ একজন নির্দোষ, কিন্তু আমরা জাজমেন্ট যেহেতু করি না আমরা প্রত্যেকটা মানুষটিকে মানুষকেই ভ্যালুয়েবল মনে করি। তোমার আম্মার জীবন গল্পটা যদি আমরা জানতে পারতাম বা তোমার আম্মার জীবনের সিক্রেটসটা যদি আমরা জানতে পারতাম তার মতো করে, হয়তো সেখানে হাজারটা লজিক দাঁড় করাতো সে, সুতরাং সেদিক থেকে হয়তো তার প্রতি অন্যরকম সিম্প্যাথি থাকতো। আমাদের সমাজের সামাজিকতায়, হ্যাঁ আমরা আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে কখনোই এই বিষয়গুলো মেনে নিতে পারি না যে একটা মানুষের সাথে আরো দশজন মানুষের এ ধরনের অনৈতিক সম্পর্ক থাকবে এবং সেটা এতটা ওপেনলি হবে, সেটা এতটা বেশি সাপোর্টিভ হবে, কিন্তু এটা সত্য সমাজের এই হিডেন ফেজটা বা ফ্যামিলির এই হিডেন ফেজটা আমরা কখনোই ওপেন করি না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছুই ঘটে যেটা সামনে আনার মতো না বা সামনে আমরা আনতে চাই না সামাজিক ট্যাবু থেকে। আমি আমার নিজের ব্যক্তি জীবনের অভিজ্ঞতার কথা বলতে চাই না, এই কারণে যে আমি যখন এই বিষয়গুলো নিয়ে রেডিওতে কাজ করা শুরু করেছি বা আমি যখন ওপেনলি আনার চেষ্টা করেছি তখন আমাকে ব্যক্তি জীবনে বা পারিবারিক জীবনে বা সামাজিক জীবনে অনেক ধরনের হ্যাসল কিন্তু ফেস করতে হয়েছে, কিন্তু আমাদের এইমটা ছিল, থিমটা ছিল এটাই যে একজন মানুষ যদি সচেতন হয়, মানে অন্তত এই রকম ঘটনা ঘটছে, এর চেয়েও ভয়াবহ র কন্টেন্ট আমরা আমাদের টেলিভিশনে সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোথাও দেখি, কিন্তু এই ধরনের ঘটনা আমাদের রেডিওতে প্রেজেন্ট করতে গিয়ে অনেক ধরনের বিপদের মুখোমুখি অনেক সময় হতে হয়, অনেক ধরনের কটুকথা আমাদের শুনতে হয়, এবং আমাদের সামাজিকতার জায়গা থেকে আজকাল ফেসবুক আমাদের এত বেশি ওপেন করে দিয়েছে, আমরা সেখানেও দেখি বিভিন্ন রকমের অনেক কিছু ওপেন। আজকে যে ঘটনাটা এখানে আমরা উপস্থাপন করলাম অত্যন্ত সাহসের সঙ্গে, আমরা এখানে কাউকে দোষী করতে চাইনি, আমরা এই ঘটনার ফিউচার দেখতে পাচ্ছি, ফিউচারটা অনেক ভয়াবহ, ভয়াবহ এই কারণে যে ধরে নিন ও যেটা বলেছে সব মিথ্যা বলেছে এখানে, এবং মিথ্যা বলে ও যদি নিজের জীবনের প্রতি একটা অন্যায়ও করে বা কারোর প্রতি জিঘাংসাও নেয় প্রতিশোধও নেয় সেটা কার লস, সমাজের নাকি সোসাইটির আগে পরিবারের? পরিবারের লস। ও যদি ভয়ানক রকমের অপরাধীও হয়ে থাকে তাহলে এটা কার লস? পরিবারের লস। আনফর্চুনেটলি ওর বাবা মা ওকে প্রপারলি বড় করতে পারেনি, যদি ও মিথ্যা বলে থাকে, রাইট, তাহলে ওর বাবা মার উচিত ছিল ওকে প্রপারলি বড় করা। ওর বাবা মা যদি ফেল করে থাকতো তাহলে ও যদি মানসিকভাবে অসুস্থ হয়ে থাকতো ওকে রিহ্যাবে কেন দেয়নি? ওকে প্রপারলি যে ইনস্টিটিউশনে গেলে ওকে গাইড করা উচিত সেই ইনস্টিটিউশনে ওকে কেন দেয়নি? ওকে হোস্টেলে রেখে বড় করার চেষ্টা কেন করেনি? যদি ধরে নিও বাবা মা সঠিক, ওর বাবা মা যেটা বলেছে যে ও পাগল, পুলিশের কাছে গিয়ে যেটা বলেছে, ওর মামা যেটা বলেছে, যদি কথা সত্য হয়ে থাকে তাহলে সেটা কেন করেনি? এত লম্বা সময় এত বড় একটা স্টোরি, ওকে তো গাইড করার জন্য, যেহেতু বাবা মা ব্যর্থ হয়েছে ঠিক আছে ওকে হোস্টেল দিয়ে দিক, ওকে রিহ্যাবে দিয়ে দিক, ওকে সুস্থ করুক, সেটা কেন করেনি? সুতরাং ও যাই কিছু করুক না কেন, ও যদি ভালোও করে ক্রেডিট গোস টু ফ্যামিলি, ও যদি খারাপও করে তাহলেও সেটার ফল্ট হচ্ছে ফ্যামিলির, সেই জায়গাটা থেকে ফ্যামিলি ব্যর্থ, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথায় আসেন, দ্বিতীয় কথায় যেটা সেটা হচ্ছে যদি ও ওর জীবনে এইরকম ঘটনা ও ফেস দেখে থাকে যে ওর মাকে নিয়ে যে কথাগুলো ও বললো এখানে, এর চাইতে বড় রকমের ধাক্কা একটা মানুষের জীবনটা সন্তানের জীবনে আর কিছুই হতে পারে না, নাথিং, বিলিভ মি, এর চেয়ে এক্সট্রিম কিছু হতে পারে না, আমার জানা নেই, আমি এখন পর্যন্ত জানি না। এবং এরপরে একটা সন্তানের মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। এখানে যদি একজন সাইকিয়াট্রিস্টকে আমি নিয়ে আসি, আমার মনে হয় পৃথিবীর 100 জন সাইকিয়াট্রিস্টকেও আমি যদি নিয়ে আসি তাহলে তারা একই কথা বলবে যে ওর মধ্যে যদি মানসিক কোনো বৈকল্য দেখা দেয় তাহলে এরকম একটা ঘটনাই এনাফ, এরকম একটা ঘটনাই এনাফ যে ওকে মানসিকভাবে অসুস্থ করে দেবার জন্যে। তারপরেও আমি আবারও বলছি, যদি আমি সত্য মনে করি, ও যে এখনো ফাইট করে সার্ভাইভ করছে, ও যে এখনো ফাইট করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে, দ্যাট ইজ ফেয়ার এনাফ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফেয়ার এনাফ। আমরা আজকের এই গল্প থেকে, মানে সিক্রেটস থেকে, একটা কথা একটু স্পষ্টভাবে বলি, আমরা মানুষ, প্রত্যেকের জীবনে ভুল আছে, প্রত্যেকের জীবনে অপরাধ আছে। আমি রাইট নাও যে এজে বিলং করি, আমি এই এজে বিলং করে 70 বছরের মানুষের অভিজ্ঞতাকে ধারণ করতে পারবো না, কিংবা ও যে এজে আছে মাত্র 18 হয়েছে, ও 18 বছরে বসে 30, 35, বা 45 ঊর্ধ্ব একজন মানুষের বা একটা নারীর জীবনের অভিজ্ঞতাকে ধারণ করতে পারবে না। ঠিক একইভাবে এটাও সত্য 45 বছরের মেয়ের জন্যে বা নারীর জন্যে, বা 70 বছরের একজন মানুষের জন্যে, বা 80 বছরের একজন মানুষের জন্যে, বা 60 বছরের একজন মানুষের জন্যে। আপনি 60 বছরের মানুষের জীবনের যে প্রাইভেসিটা, সেটা কোনোভাবেই 18 বছরের একজন কিশোর বা কিশোরীর উপর চাপিয়ে দিতে পারেন না, কিংবা 18 বছরের যে মানুষটি, সেই তার জীবনের যে প্রাইভেসিটা, সেটা আপনি 60 বছরে বসে বা 40 বছরে বসে আপনি আপনার মতো মেন্টাল ম্যাচুরিটি দিয়ে ওটাকে মানে ভয়াবহভাবে মানে ডিল করতে পারেন না। সুতরাং প্রত্যেকটা বয়সের একটা বোঝার সীমাবদ্ধতা আছে, প্রত্যেকটা এজের একটা বোঝার সীমাবদ্ধতা আছে, আমরা যেন সেটা আমাদের জায়গাটা থেকে বুঝি। ওনার মা যেটা করেছে সেটা যদি সত্য হয়ে থাকে, আমি বারবার রিপিট করছি উইথ ডিউ রেসপেক্ট, এটা যে মানুষের জীবনে সত্য হতে পারে না তা না, এটা কোনো কোনো মানুষের জীবনে অফকোর্স সত্যি, আমরা কিছু ভয়াবহ রকমের বাজে রকমের ফ্যামিলি লাইফ লিড করি, যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে এটা এইভাবে ওনার ওপেনলি এক্সারসাইজ করা ওনার সন্তানের সামনে, এটা ভয়াবহ রকমের অপরাধের কাজ করেছে, সে জঘন্যতম কাজ করেছে, এবং এটা সামাজিকভাবে বড় হওয়ার ক্ষেত্রে, একটা সন্তানের এবং পারিবারিক বড় হওয়ার ক্ষেত্রে একটা ভয়াবহ রকমের বাধা। আর এটা যদি ও মিথ্যা বলে থাকে এরকম একটা জায়গাতে এসে এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে, আমার আমি জানি না, আমার জায়গা থেকে এটা মানে আমার কাছে মনে হয় যে আমি আমার লাইফে রেডিও ক্যারিয়ার এক্সপিরিয়েন্স দিয়ে কেউ যদি আমার সামনে বসে 5 মিনিট বা 10 মিনিট মিথ্যা কথা বলে, আমি তাকে ফালি ফালি করে ফেলতে পারবো এবং এতক্ষণ সে কন্টিনিউ করতে পারতো না। তো সেই জায়গা থেকেও যদি মিথ্যা বলে থাকে তাহলে ওর প্রপার ট্রিটমেন্ট হওয়া উচিত, এবং সেই ট্রিটমেন্টটা ওর ফ্যামিলি যদি এখন পর্যন্ত করেনি সেটা একটা বড় ধরনের ভুল। আমরা আমাদের এই জায়গাটা থেকে শুধু একটা কথাই বলতে চাই, আমরা এমন একটা সমাজে এখন বসবাস করছি প্রযুক্তির যুগে যেখানে অনেক কিছুই অনেক বেশি ওপেন, এবং এই ওপেন বিষয়গুলোকে নিয়ে ছি এবং শুনলাম, এটা কী শুনলাম, এটা কী দেখলাম, এই ধরনের মনোভাব না করে লেটস ফেস দ্য সিচুয়েশন, সিচুয়েশনটাকে ফেস করেন। যত ভুলই হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, যত বড় ঘৃণতম ঘটনাই হোক না কেন, আপনি যদি ওটাকে ফেস না করেন, ওটাকে যদি আপনি অ্যাভয়েড করেন, ওটা যদি আপনি ডিনাই করেন, ওটা ওইখানে কিন্তু বড় হচ্ছে, এবং এত বেশি প্রকাণ্ডভাবে বড় হবে একদিন, যেটা শুধু ওই পরিবারটাকে না, ওর চারপাশে যে পরিবেশ আছে সেই পুরো পরিবেশটাকে শেষ করে দেবে। কারণ একটা মানুষ যখন ভালো করেন কোনো একটা এলাকায়, পুরো এলাকার সুনাম হয়, একটা মানুষ যখন কোনো এলাকায় খারাপ করেন, পুরো এলাকার দুর্নাম হয়, প্রথমত পরিবারটা শেষ হয়, তারপরে এলাকা শেষ হয়। সুতরাং প্রত্যেকটা মানুষেরই আমাদের পিছনে কিছু দায়িত্ব আছে। আজকের এই গল্পটা যিনি শুনলে, প্রথমত তার পরিবারে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, লেটস ফেস দ্য সিচুয়েশন খুব সফটলি, কেয়ারফুলি এবং খুব সুন্দরভাবে, কারণ এটা থেকে আপনাকে বের করে আসতে হবে। আপনি যদি আর 10টা পরিবারের কথা এভাবে জানেন, লেটস ফেস দ্য সিচুয়েশন ভেরি কেয়ারফুলি, ভেরি আন্ডারস্ট্যান্ডিংলি এবং খুব সুন্দরভাবে এখান থেকে যেভাবে বের হয়ে আসা যায়। এবং কোনো সন্তান যদি এরকমভাবে মানসিক টর্চারের মধ্যে দিয়ে বড় হয়, তাহলে আর কিছু করতে না পারেন, ওই সন্তানের ভালোভাবে বড় হয়ে ওঠার যে পরিবেশটা, সেই পরিবেশটা আপনি এনশিওর করেন। আমার কাছে কেন যেন মনে হচ্ছে আজকের এই গল্পটা শুনে একটা বাবার প্রেজেন্স ওই পরিবারে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রেজেন্স শুধু এমনভাবে না যে সে বাইরে থেকে বা দূরে থেকে টাকা পয়সা ইনকাম করছে, ফ্যামিলিকে প্রতি মাসে টাকা পাঠাচ্ছে, এটা না, বরং ফ্যামিলিতে, ফ্যামিলির পাশে থেকে, ফ্যামিলির মধ্যে থেকে ফ্যামিলিকে প্রপারলি গাইড করা খুবই জরুরি, খুবই জরুরি। অনেক ভালো থাকুন, আমি তোমার জন্য দোয়া করতে পারি, এছাড়া আর কিছু বলার নাই, তাওয়াক্কাল তো আল্লাহ, নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য। আমরা বিশ্বাস করতে চাই, বিশ্বাস হারাতে চাই না মানুষের উপরে, এবং এছাড়া আর বেশি কিছু বলার নেই আমার আসলে। ওকে প্রিয় শ্রোতা, আমি শেষ করছি আজকের সিক্রেটস, থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমাদের সঙ্গে স্টে করার জন্য, শুভরাত্রি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট,
exclusively on FusionBD.com.